গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও জিএমটি শর্টস। গপ্প মিলে ঠিকের আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত প্রথম পর্ব। এর আগে আপনারা শুনেছেন পথের পাঁচালী। দুর্গা মারা যাবার পর বাবা হরিহর আর মা সর্বজয়ার সঙ্গে অপু চলে যায় কাশী। বেশ কিছু সময় পরে হরিহরও মারা যান। সর্বজয়া রাঁধুনির কাজ নেয়। অপুর জীবনেও আসতে থাকে বদল। তাহলে শুরু করা যাক। দুপুর প্রায় গড়িয়েছে। রায়চৌধুরীদের বাড়ির বড় ফটকে রবিবাসরীয় ভিখারীদের ভিড় এখনো ভাঙেনি। রান্নাবাড়িতে কি একটা নিয়ে এতক্ষণ রাঁধুনিদের মধ্যে বচসা চলছিল। রাঁধুনি মুখ্যদা থালায় নিজের ভাত সাজিয়ে নিয়ে রণে ভঙ্গ দিয়ে সরে পড়াতে সেখানকার গোলমাল একটু কমল। রাঁধুনিদের মধ্যে সর্বজয়ার বয়স অপেক্ষাকৃত কম। বড় লোকের বাড়ি শহর বাজার জায়গা, পাড়া গিয়ে মেয়ে বলে এদের এসব কথাবার্তায় সে বড় একটা থাকে না। সর্বজয়া প্রতিদিন রান্নাঘরের কাজ সেরে এসে তবে স্নান করে। আজও তেলের বাটি নিয়ে তেল মাখতে বসল। একটু পরে দরজার কাছে পায়ের শব্দে মুখ তুলে দেখল অপুকে।
রোদ্দুরে ঘুরে তোর মুখ যে একেবারে রাঙা হয়ে গিয়েছে রে। বস বস আয়। হ্যাঁ গো, আমার যে কি হবে।
অপু ঘরের ভেতর ঢুকে একেবারে সোজা বিছানায় গিয়ে একটা বালিশ টেনে শুয়ে পড়ল। হাত পাখা সজোরে নেড়ে মিনিট খানেক হাওয়া খেল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল,
কি গো এখনো নাওনি? বেলা তো দুটো।
ভাত খাবি দুটো?
না,
খা না দুটো। ভালো ছানার ডালনা আছে, সকালে তো শুধু ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে গেছিলি, খিদে পেয়েছে তো।
দেখি কেমন।
পরে সে বিছানা থেকে উঠে এসে মেঝেতে ভাতের থালার ঢাকনি ওঠাতে গেল।
এই চুষনে চুষনে, থাক এখন, নিয়ে এসে দেখাচ্ছি।
চুষতে চুষনে কেন? হ্যাঁ কেন, আমি বুঝি মুচি, ব্রাহ্মণকে বুঝি এমনি বলতে আছে, পাপ হয় না?
যাওয়াই হবে, বাড়ি আমার বামুন, সন্ধে নেই, আন্নিক নেই, বাজবিটের জ্ঞান নেই, ইটো জ্ঞান নেই, ভারি আমার। আমার পাতে বসিস ক্ষণ।
আমি কারুর পাতে বসছি না, ব্রাহ্মণের খেতে নেই কারুর এটো, জানো না।
খানিক পরে সর্বজয়া খেতে বসলে অপু মায়ের মুখের দিকে তাকিয়ে সুর নিচু করে বলল,
মা আজ এক জায়গায় একটা চাকরির কথা বলেছে একজন। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গাড়ি যখন এসে লাগবে লোকেদের কাছে নতুন পাঁজি বিক্রি করতে হবে, 5 টাকা মাইনে আর জল খাবার, স্কুলে পড়তে পড়তেও হবে।
ছেলে যে চাকরির কথা একে ওকে জিজ্ঞাসা করে বেড়ায় সর্বজয়া এ কথা জানে। চাকরি হলে সে মন্দ কথা নয়, কিন্তু অপুর মুখে চাকরির কথা তার মোটেই ভালো লাগে না। সে তো এমন কিছু বড় হয়নি। তাছাড়া রোদ আছে, বৃষ্টি আছে, শহর বাজার জায়গা, পথে ঘাটে গাড়ি ঘোড়া, কত বিপদ। অত বিপদের মুখে ছেলেকে ছেড়ে দিতে সে রাজি নয়। সর্বজয়া কথাটা তেমন গায়ে মাখল না।
হয়েছে হয়েছে, এখন এসে বসতো আমার পাতে।
বেশ ভালো হয় বলো মা, 5 টাকা করে মাইনে তুমি জমিও, তারপর মাইনে বাড়াবে বলেছে। আমার বন্ধু সতীন্দের বাড়ির পাশে খোলার ঘর ভাড়া আছে 2 টাকা মাসে, আমরা সেখানে চলে যাব। এদের বাড়ির তোমার যা খাটুনি, স্কুল থেকে অমনি চলে যাব স্টেশনে, খাবার সেখানেই খাবো, কেমন হবে বলো তো?
খাবার দিয়ে দেব, বেঁধে নিয়ে যাস।
দিন দশেক কেটে গেল। এরপর আর কোনো কথাবার্তা কোনো পক্ষেই উঠল না। আবার একদিন অপু এসে হাসি হাসি মুখে মাকে বলল,
মা আজ একটা ঘুড়ির দোকানে বলেছে যদি আমি বসে বসে ঘুড়ি জুড়ে দিই আঠা দিয়ে, তারা 7 টাকা করে মাইনে আর রোজ 2খানা করে ঘুড়ি দেবে। মস্ত ঘুড়ির দোকান, ঘুড়ি তৈরি করে কলকাতায় চালান দেয়, আমাকে সোমবারে যেতে বলেছে।
এই আশার দৃষ্টি, এই হাসি, এসব জিনিস সর্বজয়ার অপরিচিত নয়। দেশে নিশ্চিন্দিপুরের ভিটেতে থাকতে কত দিন, দীর্ঘ 15-16 বছর ধরে মাঝে মাঝে কতবার স্বামীর মুখে এই ধরনের কথা সে শুনেছে। এই সুর, এই কথার ভঙ্গি সে চেনে। এইবার একটা কিছু লেগে যাবে। এই ঘটল অল্পই দেরি, নিশ্চিন্দিপুরের যথা সর্বস্ব বিক্রি করে পথে বেরোনোর মূলেও সেই সুরেরই মোহ। 4 বছর এখনো পূর্ণ হয়নি, এরই মধ্যে এই দশা। কিন্তু সর্বজয়া চিনেও চিনল না। আজ বহুদিন ধরে তার নিজের বাড়ি বলে কিচ্ছু নেই, অথচ নারীর অন্তর্নিহিত নীড় বাঁধবার পিপাসাটুকু ভেতরে ভেতরে তাকে পীড়া দেয়। অবলম্বন যতই তুচ্ছ ও ক্ষণভঙ্গুর হোক, মন তাই আঁকড়ে ধরতে ছুটে যায়। তাছাড়া পুত্রের অনভিজ্ঞ মনের তরুণ উল্লাসকে পরিণত বয়সের অভিজ্ঞতার চাপে শ্বাসরোধ করে মারতে মায়াও হয়।
তা যাস না সোমবারে, বেশ তো, দেখে আসিস। ও ও হ্যাঁ, আর একটা কথা, মেজ বৌরানী শিগগির আসছেন, আজ শুনছিলাম রান্নাবাড়িতে।
তাই? কবে মা, কবে?
এই মাসের মধ্যেই আসবেন। বড়বাবু শরীর খারাপ তো, কাজ টাজ দেখতে পারেন না, তাই মেজবাবু এসে থাকবেন দিন কতক।
লীলা আসবে কিনা এ কথা দুবার মাকে বলি বলি করেও কি জানি কেন সে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করতে পারল না। এবাড়ির মেজ বৌরানীর মেয়ে লীলা। লীলা তার মায়ের মতোই সুন্দরী। গতবারে বিয়ে বাড়ির পরেই লীলার সাথে আলাপ হয়েছিল অপুর। সেবার অপুর বলা একটা কবিতা শুনে লীলা নিজের ফাউন্টেন পেনটা দিয়ে গিয়েছিল তাকে। অপু পরে তাকে কাশীর স্কুলের ম্যাগাজিনে লেখা একটি গল্পও পড়ে শোনায়। সেদিনের পর থেকে তাদের বন্ধুত্ব অটুট হয়েছে। লীলা যেমন তাকে বলেছে তার আর্টিস্ট হওয়ার ইচ্ছে, বিদেশ যাওয়ার ইচ্ছের কথা, অপুও তেমনই জানিয়েছে তার দেশ বিদেশ ঘুরে বেড়ানোর ইচ্ছের কথা। এর দিন কতক পরেই লীলারা কলকাতা চলে যায় পাকাপাকিভাবে বসবাস করার জন্য। লীলার স্কুলও সেখানে। মায়ের কথা শুনে বাইরে যেতে যেতে অপু ভাবল,
ওদের বাড়ি সবাই আসছে, মা বাবা আসছে, আর লীলা কি ওখানে পড়ে থাকবে? ও আসবে, ঠিক আসবে।
পরদিন স্কুল থেকে ফিরতেই মা একটি চিঠি হাতে দিয়ে বলল,
অপু আগে খাবার খেয়ে নে, আজ একখানে চিঠি এসেছে, দেখাচ্ছি।
অপু চিঠি পড়ে জানতে পারল ভবতারণ চক্রবর্তী অর্থাৎ সর্বজয়ার জ্যাঠামশাই কাশী থেকে লিখেছেন, ওদের খুব তাড়াতাড়ি নিতে আসবেন। ব্যাপারটা সর্বজয়া প্রথমটাই বিশ্বাস করেনি। আবার একটা বাড়ি পাবে, আশ্রয় পাবে, নিজের মনোমতো সংসার হবে। বড়লোকের বাড়ির এই রাঁধুনি বৃত্তি, এ ছন্ন ছাড়া জীবনযাত্রায় কি এতদিনে? বিশ্বাস হয় না। অদৃষ্ট তেমন নয় বলে ভয় করে। সেদিন সকালে নিজের ঘরের সামনে নিস্তারিণী ঝিকে পেয়ে অপু জিজ্ঞেস করল,
মাসিমা মেজবাবুরা কি আজকে আসবে?
নিস্তারিণী বলল,
তাই তো শুনছি, কাল চিঠি আছে, শুধু মেজবাবু আর বৌরানী আসবে, লীলা দিদিমণি এখন আসবেন না, ওই স্কুলে এক্সামে, সেই বড় দিনের সময় আসবে। মিনিমা বলছিলেন বিকেলে।
অপুর মনটা এক মুহূর্তে দমে গেল। লীলা আসবে না? বড়দিনে ছুটিতে এলেই বাকি, সে তো তার আগে এখান থেকে চলে যাবে। এই সময় এলে যাবার আগে একবার দেখা হয়ে যেত। দুপুরের পর সে মায়ের পাতে ভাত খেতে বসেছে, এমন সময় দরজার সামনে কার ছায়া পড়ল। তাকিয়ে দেখে সে ভাতের গ্রাস আর মুখে তুলতে পারল না। দরজায় লীলা। পরক্ষণেই লীলা হাসি মুখে ঘরে ঢুকল, কিন্তু অপুর দিকে তাকিয়ে সে যেন একটু অবাক হয়ে গেল। অপুকে যেন আর চেনা যায় না। সে তো দেখতে বরাবরই সুন্দর, কিন্তু এই 1.5 বছরে কি হয়ে উঠেছে? সে কি গায়ের রং, কি মুখের শ্রী, কি সুন্দর স্বপ্ন মাখা চোখ দুটি! লীলার যেন একটু লজ্জা হল।
ও বাবা, আগের চেয়ে মাথাতে কত বড় হয়ে গিয়েছে গো।
লীলা সম্বন্ধেও অপুর ঠিক সেই কথাই মনে হল। এ যেন সে লীলা নয় যার সঙ্গে সে দেড় বছর আগে অবাধে মিলে মিশে কত গল্প ও খেলা করেছে। তার তো মনে হয় না লীলার মতো সুন্দরী মেয়ে সে কোথাও দেখেছে, রানুদিও নয়। খানিকক্ষণ সে যেন চোখ ফেরাতে পারল না, দুজনেই যেন একটু সংকোচ বোধ করতে লাগল।
তুমি কি করে এলে? আমি আজ সকালেও জিজ্ঞেস করেছি, নিস্তারিণী মাসি বলল তুমি আসবে না, এখন স্কুলে ছুটি নেই, সেই বড়দিনের সময় নাকি আসবে।
আমার কথা তোমার মনে ছিল?
না তা কেন, তারপর এতদিন পরে বুঝি বেশ একেবারে ডুমুরের ফুল।
ডুমুরের ফুল আমি না তুমি? খোকামনির ভাতের সময় তোমাকে যাওয়ার জন্য চিঠি লিখলাম ঠাকুরমার কাছে, এবারে সবাই গেল, তুমি যাওনি কেন?
অপু এসব কথা কিছুই জানে না, তাকে কেউ বলেনি। অপু জিজ্ঞেস করল,
খোকামনিকে?
বা আমার ভাই, জানো না এই এক বছরের হলো।
লীলার জন্য অপুর মনে একটু দুঃখ হল। লীলা জানে না যাকে সে এত আগ্রহ করে ভাইয়ের অন্নপ্রাশনে নিমন্ত্রণ করেছিল এ বাড়িতে তার স্থান কোথায় বা অবস্থা কি।
দেড় বছর আসনি না? আচ্ছা কোন ক্লাসে পড়ছে এখন?
লীলা তক্তপোষের কোণে বসে পড়ে বলল,
আমি আমার কথা কিছু বলবো না, আগে তোমার কথা বলো, তোমার মা ভালো আছেন? তুমিও তো পড়ো না?
হ্যাঁ আমি এবারে মাইনার ক্লাসে উঠব, আর এবছর ফার্স্ট হয়েছি ক্লাসে, প্রাইজও পেয়েছি।
লীলা অপুর দিকে তাকাল, বেলা তিনটের কম নয়, এত বেলায় সে খেতে বসেছে।
এখন খেতে বসেছ এত বেলায়?
অপুর লজ্জা হল। সে সকালে সরকারদের ঘরে বসে খেয়ে স্কুলে যায়, শুধু ডাল ভাত, তাও শ্রীকণ্ঠ ঠাকুর বেগার শোধ ভাবে দিয়ে যায়, খেয়ে পেট ভরে না, স্কুলেই খিদে পায়, সেখান থেকে ফিরে মায়ের পাতে ভাত ঢাকা থাকে, বিকেলে তাই খায়। আজ ছুটির দিন বলে সকালেই মায়ের পাতে খেতে বসেছে। অপু ভালো করে উত্তর দিতে পারল না বটে, কিন্তু লীলা ব্যাপারটা কতকটা যে বুঝল না এমন নয়। ঘরের হীন আসবাবপত্র, অপুর হীন বেশ, অবেলায় নিরূপকরণ দুটি ভাত সাগ্রহে খাওয়া, লীলার কেন যেন মনে বড় বিঁধল। সে কোনো কথা বলল না।
তোমার সব বই এনেছো এখানে? আমাকে দেখাতে হবে কিন্তু। আচ্ছা ভালো গল্প বা ছবির বই নেই?
তোমার জন্য কিনে এনেছি আসবার সময়, তুমি গল্পের বই ভালোবাসো বলে একখানা সাগরের কথা এনেছি, আরো দু তিনখানা এনেছি, আনছি তুমি খেয়ে ওঠো।
অপুর খাওয়া প্রায় শেষ হয়েছিল, খুশিতে বাকিটা কোনো রকমে শেষ করে উঠে পড়ল। লীলা লক্ষ্য করল সে পাতের সবটা এমন করে খেয়েছে পাতে আর একটা দানাও পড়ে নেই। সঙ্গে সঙ্গে তার উপর লীলার কেমন একটা অপূর্ব মনের ভাব হল, সে ধরনের অনুভূতি লীলার জীবনে এই প্রথম, আর কারো সম্পর্কে কখনো হয়নি। একটু পরে লীলা অনেক বই আনল। অপুর মনে হল লীলা কেমন করে তার মনের কথাটি জানতে পেরে সে যা পড়তে ভালোবাসে সেই ধরনের বইগুলো এনেছে। লীলা নিজের আঁকার খাতা দেখাল। অপুর মনে হল লীলার হাতের আঁকা আগের চেয়ে এখন অনেক ভালো হয়েছে।
এবার বলো তোমাদের কি স্কুল, এবার কোন ক্লাসে পড়ছো?
এবার মাইনর সেকেন্ড ক্লাসে উঠেছি, গিরীন্দ্র মোহিনী গার্লস স্কুল, আমাদের বাড়ির পাশেই।
আমি পড়া ধরব?
লীলা হাসি মুখে ঘাড় মেরে চুপ করে রইল।
আচ্ছা বলো তো, চট্টগ্রাম কর্ণফুলীর মোহনায়, এর ইংরেজি কি হবে?
চিটাগং ইজ অন দি মাউথ অফ দি কর্ণফুলি।
আচ্ছা কজন মাস্টার তোমাদের ওখানে?
আটজন, হেডমিস্ট্রেস এন্ট্রান্স পাস, আমাদের গ্রামার পড়ান। এই তুমি আমার মার সঙ্গে দেখা করবে না?
এখন যাব না, একটু পরে যাব, ওই বিকেলের দিকে। তুমি শোনোনি লীলা, আমরা যে এখান থেকে চলে যাচ্ছি।
কোথায়?
অপু সংক্ষেপে সব বলল।
চলে যাবে? বারে
হয়তো সে কি আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই বুঝল যাওয়া না যাওয়ার ওপর অপুর তো কোনো হাত নেই, কোনো কথাই এক্ষেত্রে বলা চলতে পারে না। খানিকক্ষণ কেউই কথা বলল না।
তুমি এখানে থেকে স্কুলে পড়ো না কেন? যেখানে যাচ্ছ সেখানে কি স্কুল আছে? পড়বে কোথায়? সে তো পাড়াগা।
আমি থাকতে পারি, কিন্তু মা তো আমায় এখানে রেখে থাকতে পারবে না, নইলে আর কি।
এই এক কাজ করো না কেন, কলকাতায় আমাদের বাড়ি থেকে পড়বে, আমি মাকে বলবো অপূর্ব আমাদের বাড়িতে থাকবে, বেশ সুবিধে। আমাদের বাড়ির সামনে আজকাল ইলেকট্রিক ট্রাম হয়েছে গো, ইঞ্জিনও নেই ঘোড়াও নেই, এমনি চলে, ওই তারের মধ্যে বিদ্যুৎ পোড়া আছে তাতেই চলে।
কিরকম গাড়ি? তারের উপর দিয়ে চলে?
হ্যাঁ, একটা ডান্ডা আছে, তারে ছেঁকে থাকে তাতেই চলে। কলকাতা গেলে দেখবে খন, 6-7 বছর হলো ইলেকট্রিক ট্রাম হয়েছে, আগে তো ঘোড়ায় টানত।
আরো অনেকক্ষণ দুজনের কথাবার্তা চলল। বিকেলে সর্বজয়ার জ্যাঠামশায় ভবতারণ চক্রবর্তী এলেন, অপুকে কাছে ডেকে জিজ্ঞাসাবাদ করে ঠিক করলেন দুদিন পরে বুধবার নিয়ে যাবেন। অপু দু একবার ভাবল লীলার প্রস্তাবটা একবার মায়ের কাছে তোলে, কিন্তু শেষ পর্যন্ত কথাটা আর কাজে পরিণত হল না। সকালের রোদ ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই উলা স্টেশনে গাড়ি এসে দাঁড়াল। এখান থেকে মনসা পথ যাবার সুবিধে। ভবতারণ চক্রবর্তী আগে থেকেই চিঠি দিয়ে গরুর গাড়ির ব্যবস্থা করে রেখেছিলেন। গরুর গাড়িতে উঠে চক্রবর্তী মহাশয় অনবরত তামাক টানতে লাগলেন। বয়স 70-এর কাছাকাছি, একহারা পাতলা চেহারা, মুখে দাড়ি গোঁফ নেই, মাথার চুল সব পাকা।
তাহলে জয়া ঘুম পাচ্ছে না তো?
সর্বজয়া হেসে বলল,
আমি তো নৈয়াটিতে ঘুমিয়ে নিয়েছি আধ ঘন্টা, অপুও ঘুমিয়েছে, আপনারই তো ঘুম হয়নি।
ও সোজা খোঁজটা করেছি তোদের, 8 বছর বসেছে মেয়েটা মারা গেল, এই বয়সে হাত পুড়িয়ে রেঁধেও খেতে হয়েছে, কেউ নেই তো সংসারে, তাই ভাবলাম হরিহর বাবুজির তো নিশ্চিন্দপুর থেকে উঠে যাওয়ার ইচ্ছে ছিল অনেকদিন থেকেই, যাই এখানেই নিয়ে আসি, একটু ধানের জমি আছে, গৃহদেবতার সেবাটাও হবে, গ্রামে ব্রাহ্মণ তেমন নেই, আর আমি তো আর এখানে থাকবো না, আমি একটু কিছু ঠিক করে দিয়েই কাশী চলে যাব, একরকম করে হরিহর চালিয়ে নেবেন, তাই গেলাম নিশ্চিন্দপুর।
আপনি বুঝি আমাদের কাশী যাওয়ার কথা শোনেননি?
আরে তা কি করে শুনবো, তোদের দেশে গিয়ে শুনলাম তোরা কেউ নেই, কেউ তোদের কথা বলতে পারে না, সবাই বলে তারা এখান থেকে 3-4 বছর হলো কাশী চলে গিয়েছে, তখন কাশী যাই, কাশী আমি আছি আজ ধর এই বছর 10-এক, খুঁজতেই সব বেরিয়ে পড়ল। হিসেব করে দেখলাম হরিহর যখন মারা যান তখন আমিও কাশীতেই আছি, অথচ কখনো দেখা শুনে হয়নি, তাহলে কি আর।
এবার অপু কথা বলল,
নিশ্চিন্দিপুরে আমাদের বাড়িটা কেমন আছে দাদামশাই?
সেদিকে আর গেলাম কই, পথেই সব খবর পেলাম কিনা, ভুবন মুখুজ্জে মশাই অবশ্যই খাওয়া দাওয়া করতে বললেন, আর তোর বাপের 100 নিন্দে, বুদ্ধি নেই, সাংসারিক জ্ঞান নেই, যাক সে কথা, তোরা এলি ভালো হলো, যে কঘর যজমান আছে তোদের তাতে বছর কেটে যাবে, পাশেই তেলিরা বেশ অবস্থাপন্ন, তাদের ঠাকুর প্রতিষ্ঠা আছে, আমি পুজো টুজো করতাম অবশ্যই, সেটাও হাতে নিতে হবে ক্রমে, তোদের নিজেদের জিনিস দেখে শুনে নিতে হবে।
উলা গ্রামের মধ্যেও খুব বন, গ্রাম ছাড়িয়ে মাঠের পথেও বনঝোপ। সূর্য আকাশে অনেকখানি উঠে গিয়েছে, পথের ধারে বন তুলসীর জঙ্গল, মাঠের ঘাসে এখনো শিশির জমে আছে, মাঝে মাঝে কিসের একটা গন্ধ, বিশেষ কোনো ফুল ফলের গন্ধ নয়, কিন্তু শিশির সিক্ত ঘাস, সকালের বাতাস, অড়হরের ক্ষেত, এখানে ওখানে বনজ গাছপালা, সব শুদ্ধ মিলিয়ে একটা সুন্দর সুগন্ধ। অনেকদিন পরে এই সব গাছপালা দেখে অপুর প্রাণে একটা উল্লাসের ঢেউ উঠল। অপূর্ব, অদ্ভুত, সুতীব্র, অপুর মন সেই শ্রেণীর যা জীবনের সকল অবদানকে, ঐশ্বর্যকে প্রাণপণে নিংড়ে শুষে নেওয়ার ক্ষমতা রাখে। অল্পেই নেচে ওঠে, অল্পে দমেও যায়, যদিও পুনরায় নেচে উঠতে বেশি দেরি করে না। মনসাপোত গ্রামে যখন গাড়ি ঢুকল তখন বেশ দুপুর। সর্বজয়া ছইয়ের পিছন দিকের ফাঁক দিয়ে দেখে বুঝতে পারল গ্রামটাতে লোকের বাস একটু বেশি, একটু যেন বেশি ঠেসা ঠেসি, ফাঁকা জায়গা বেশি নেই, গ্রামের মধ্যে বেশি বন জঙ্গলের বালাইও নেই। আরো খানিকটা এগিয়ে গিয়ে গাড়ি দাঁড়াল। ছোট্ট উঠোনের সামনে একখানি মাঝারি গোছের চালা ঘর, দুখানা ছোট্ট দোচালা ঘর, উঠোনে একটা পেয়ারা গাছ ও একপাশে একটা পাতকুয়ো, বাড়ির পিছনে একটা তেঁতুল গাছ, তার ডালপালা বড় চালা ঘরখানার উপর ঝুমকে পড়েছে, সামনের উঠোনটা বাঁশের জাফরি দিয়ে ঘেরা। চক্রবর্তী মহাশয় গাড়ি থেকে নামলেন। অপু মাকে হাত ধরে নামাল।
সাবধানে মা।
চক্রবর্তী মহাশয় আসবার সময় যে তেলি বাড়ির উল্লেখ করেছিলেন, বিকেলের দিকে তাদের বাড়ির সকলে দেখতে আসল। তেলিগিন্নি খুব মোটা, রং বেজায় কালো, সঙ্গে চার পাঁচটি ছেলে মেয়ে, দুটি পুত্রবধূ, প্রায় সকলেরই হাতে মোটা মোটা সোনার বালা দেখে সর্বজয়ার মন সম্ভ্রমে পূর্ণ হয়ে উঠল। ঘরের ভেতর থেকে দুখানা কুশাসন বের করে এনে সলজ্জভাবে বলল,
আসুন আসুন বসুন।
তেলিগিন্নি পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে ছেলে মেয়ে ও পুত্রবধূরাও দেখা দেখি তাই করল।
দুপুরবেলা এলেন মা ঠাকুরন, একবার বলি যাই, এই যে পাশেই বাড়ি, তা আসতে পেলাম না।
এই সময় অপু বেরিয়ে এসে বাড়ির উঠোনে এসে ঢুকল। সে আসতেই সকলের চোখ তারই ওপর পড়ল।
ও মা, কে মা ঠাকুরন? ছেলে বুঝি? এই এক ছেলে? বাবা বাবা, চেহারা যেন রাজপুত্তর।
অপু উঠোনে ঢুকে এতগুলি অপরিচিতের সামনে পড়ে গিয়ে লজ্জিত ও সংকুচিত হয়ে উঠল। পাশ কাটিয়ে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল এমন সময় সর্বজয়া বলল,
এই অপু দাঁড়া না এখানে, ভারী লাজুক ছেলে মা, এখন ওইটুকুতে দাঁড়িয়েছে। আর এক মেয়ে ছিল, তা সে কি মেয়ে মা? আমায় ছল করতে এসেছিল, কি চুল, কি চোখ, কি মিষ্টি কথা, বকো ঝাঁকো গাল দাও, মার মুখে উঁচু কথাটি কেউ শোনেনি কোনোদিন। এই ভাদ্র মাসে তেরোয় পড়ল, আর আশ্বিন মাসে সাতই, দেখতে দেখতে চার বছর হয়ে গেল।
আহা মা, তা কি করবে বলো, সংসারে থাকতে গেলে সবই। তা আমি চক্রবর্তী মশাইকে বললাম, আসুন পুজো আচ্ছা করেন, তা উনি মেয়ে জামাই মারা যাওয়ার পর থেকে বড় থাকেন না, গায়ে এক ঘর বামুন নেই, কাজ কর্মে সেই গোয়ারি দৌড়তে হয়, থাকলে ভালো। বীরভূম না বাঁকড় জেলা থেকে সেবার এলো কি চাটুর্যে, বললে বাস করব, বাড়ি থেকে চাল ডাল সিধে পাঠিয়ে দিই। তিন মাস রইল, বলে আজ ছেলে পিলে আনবো, কাল ছেলে পিলে আনবো। ও মা, এক গোয়ালার মেয়ে উঠোন ঝাড় দিত আমাদের, তা বলি বামুন মানুষ এসেছে, ওর কাজটাও করে দিস। ঘেন্নার কথা শোনো মা, আর বছর শিবরাত্রির দিন তাকে নিয়ে, ও মা পালালো নাকি? পালালো কি এমন তেমন পালানো মা, সেই সঙ্গে আমাদের এক প্রস্ত বাসন, কিছুই জানি নে মা, বলি আহা বামুন এসেছে দিয়ে দে, আজ আছে বাড়তি, তা সেই বাসন সব শুদ্ধ নিয়ে দুজনে নিউদ্দেশ। যাক সেসব কথা, মা উঠি তাহলে। আজ রান্নার কি আছে না আছে বলো মা, সব দিয়েই বন্দোবস্ত করে।
আট দশ দিন কেটে গেল। সর্বজয়া ঘর বাড়ি মনের মতো করে সাজিয়েছে, দেওয়াল উঠোন সব পরিষ্কার পরিচ্ছন্ন। নিশ্চিন্দিপুর ছেড়ে যাওয়া অবধি নিজস্ব ঘরদোর অনেক দিন ছিল না। এতদিন পরে একটা সংসারের সমস্ত ভার হাতে পেয়ে সে গত চার বছরের সঞ্চিত স্বাদ মেটাতে ব্যস্ত হয়ে পড়ল। জ্যাঠামশাই লোক মন্দ নন বটে, কিন্তু শীঘ্রই সর্বজয়া দেখল তিনি একটু বেশি কৃপণ। ক্রমে এটাও বোঝা গেল তিনি তাদের সাহায্য করার থেকেও অনেকটা এনেছেন নিজেরই গরজে। তেলিদের প্রতিষ্ঠিত ঠাকুরটি পুজো না করলে সংসার ভালো মতো চলে না, তাদের বার্ষিক বৃত্তিও বন্ধ হয়ে যায়। এই বার্ষিক বৃত্তি সম্বল করেই তিনি কাশীতে থাকেন। সর্বজয়াকে প্রায়ই বলেন,
জয়া তোর ছেলেকে বল কাজকর্ম সব দেখে নিতে, আমার মেয়াদ আর কদিন, ওদের বাড়ির কাজটা দিক না আরম্ভ করে, সিঁধের চালেই তোদের মাস চলে যাবে।
সর্বজয়া অবশ্য তাতে খুব খুশি। সকলে তাগিদে শীঘ্রই অপু পূজোর কাজ আরম্ভ করল। দু একটা করে কাজকর্ম করতে করতে ক্রমে এ পাড়ায় ও পাড়ায় অনেক বাড়ি থেকেই লক্ষ্মী পুজোয় কালী পুজোয় তার ডাক আসে। অপু মহা উৎসাহে প্রাতঃস্নান করে উপনয়নের চেলির কাপড় পরে নিজের টিনের বাক্সের বাংলা নিত্যকর্ম পদ্ধতিখানা হাতে নিয়ে পুজো করতে যায়। পুজো করতে বসে আনাড়ির মতো কোনো এক অনুষ্ঠান করতে গিয়ে অন্য কোনো অনুষ্ঠান করে ফেলে, পুজোর কোনো পদ্ধতি জানে না, বারবার বইয়ের উপর ঝুমকে পড়ে দেখে কি লেখা আছে। কোনো রকমে গোঁজামিল দিয়ে কাজ সারবার মতো পটুত্ব তার আয়ত্ত হয়নি, সুতরাং পদে পদে আনাড়ি পনাটুকু ধরা পড়ে যায়।
সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে 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 সর্বার্থ রাধিকে শরণে স্তম্ভকে।
একদিন সেটুকু বেশি ধরা পড়ল ও পাড়ার সরকারদের বাড়ি, যে ব্রাহ্মণ তাদের বাড়িতে পুজো করে সে কি জন্য রাগ করে চলে গিয়েছে। গৃহদেবতা নারায়ণের পুজোর জন্য তাদের লোক অপুকে ডেকে নিয়ে গেল। বাড়ির বড় মেয়ে নিরুপমা পুজোর জোগাড় করে দিচ্ছিল। চোদ্দ বছরের ছেলেকে চেলি পরে পুঁথি বগলে গভীর মুখে আসতে দেখে সে একটু অবাকই হল।
তুমি পুজো করতে পারবে? কি নাম তোমার? চাকরি মশাই তোমার কে হন?
মুখচোরা অপুর মুখে বেশি কথা জোগাল না, লাজুক মুখে সে গিয়ে আনাড়ির মতো আসনের ওপর বসল। পুজো কিছুদূর এগোতে না এগোতেই নিরুপমার কাছে পূজারীর বিদ্যা ধরা পড়ে গেল।
ও কি ঠাকুর নামিয়ে আগে নাইয়ে নাও, তবে তো তুলসী দেবে।
অপু থতমত খেয়ে ঠাকুর নামাতে গেল।
তাড়াতাড়ি করো না, এইটাতে আগে ঠাকুর নামাও। আচ্ছা এখন বড় তাম্রকুণ্ডতে জল ঢালো।
অপু ঝুঁকে পড়ে বইয়ের পাতা উল্টে স্নানের মন্ত্র খুঁজতে লাগল। তুলসী পত্র পরিয়ে শালগ্রামকে সিংহাসনে ওঠাতে যেতেই নিরুপমা বলল,
ও কি তুলসী পাত উপুর করে পড়াতে হয় বুঝি, চিত করে পড়াও।
কোন রকমে পুজো সাঙ্গ করে অপু চলে আসছিল। নিরুপমা ও বাড়ির অন্যান্য মেয়েরা তাকে আসন পেতে বসিয়ে ভোগের ফল মূল ও সন্দেশ জলযোগ করিয়ে তবে ছাড়ল। এরপর মাসখানেক কেটে গেল। অপুর কেমন মনে হয় নিশ্চিন্দিপুরের সে অপূর্ব মায়া রূপ এখানকার কিছুতেই নেই। এই গ্রামে নদী নেই, মাঠ থাকলেও সে মাঠ নেই, লোকজন বেশি, গ্রামের মধ্যেও লোকজন বেশি। নিশ্চিন্দিপুরের সেই উদার স্বপ্ন মাখানো মাঠ, সে নদী তীর এখানে নেই। তাদের দেশের মতো গাছপালা, কত ফুল ফল পাখি, নিশ্চিন্দিপুরের সে অপূর্ব বনবৈচিত্র্য কোথায় সেসব? কোথায় সেই নিবিড় পুষ্পিত ছাতিম বন? কোথায় ডালে ডালে সোনার সিঁদুর ছড়ানো সন্ধ্যা? সরকার বাড়ি থেকে আজকাল প্রায়ই পুজো করবার ডাক আসে। শান্ত স্বভাব, সুন্দর ও চেহারার গুণে সবাই অপুকেই আগে চায়।
বিশেষ বারব্রতের দিনে পূজোপত্র সেরে অনেক বেলায় সে ধামা করে নানা বাড়ির পুজো নৈবেদ্য ও চালকলা বাড়ি বয়ে আনে।
ও মা, আর চাল তো অনেক হয়েছে, দেখি দেখি দেখি, সন্দেশ খাদের বাড়ি নৈবেদ্যতে দিল রে।
এই কুণ্ডু বাড়ি থেকে কেমন এক ছড়া কলা দিয়েছে, দেখে যা মা।
এবার বোধহয় ভগবান মুখ তুলে চেয়েছেন রে, এদের ধরে থাকা যাক অপু, গিন্নি লোক বড় ভালো। মেজো ছেলে শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব পাঠিয়েছে, অসময়ে রাম হিনে আমার এখানে পাঠিয়ে দিয়েছে, খাস এখন দুধ দিয়ে।
এত নানা রকমের ভালো জিনিস সর্বজয়া কখনো নিজের আয়ত্তের মধ্যে পায়নি, তার কত কালের স্বপ্ন। নিশ্চিন্দিপুরের বাড়িতে কত নিস্তব্ধ মধ্যাহ্নে তার অবসন্ন অন্যমনস্ক মন যে অবাস্তব সচ্ছলতার ছবি আপন মনে আঁকত। হাতে টাকা নেই, ফুটো বাড়িতে জল পড়ে বৃষ্টির রাত্রে, পাড়ায় মুখ পায় না, সকলে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেসব দিনের স্মৃতির সঙ্গে আম্বুল শাকের বনে পুরনো পাঁচিলের দীর্ঘ ছায়ার সঙ্গে যেসব দূর কালের দুরাশার রঙে রঙিন ভবিষ্যৎ জড়ানো ছিল, এই তো এত দিনে তারা পৃথিবীর মাটিতে নেমে এসেছে। বর্ষাকালের মাঝামাঝি অপু একদিন মাকে বলল,
মা আমি স্কুলে পড়তে যাব।
হুম, কোন স্কুল রে?
কেন, এই তো আরবোয়ালে বেশ ভালো স্কুল রয়েছে।
সে তো এখান থেকে যেতে আসতে চার ক্রোশ পথ, সেখানে হেঁটে যাবি পড়তে?
সর্বজয়া কথাটা তখনকার মতো উড়িয়ে দিল বটে, কিন্তু ছেলের মুখে কয়েকদিন ধরে বারবার কথাটা শুনে সে শেষে বিরক্ত হয়ে বলল,
যা খুশি করো অপু, আমি জানিনি, তোমরা কোনো কালে কারোর কথা তো শুনলে না, শুনবেও না। সেই একজন নিজের খেয়ালে সারা জন্ম কাটিয়ে গেল, তোমারও তো সে ধারা বজায় রাখা চাই না? স্কুলে পড়ব। আরে স্কুলে পড়বি তো এদিকে কি হবে, দিব্যি একটা যাহোক দাঁড়াবার পথ হয়ে আসছে, এখন তুমি দাও ছেড়ে, তারপর এদিকেও যাক ওদিকেও যাক।
মায়ের কথায় অপু চুপ করে গেল। চক্রবর্তী মহাশয় গত পৌষ মাসে কাশী চলে গিয়েছেন, আজকাল তাকেই সমস্ত দেখতে শুনতে হয়। সামান্য একটু জমি জমা আছে, তার খাজনা আদায়, ধান কাটানোর বন্দোবস্ত, দশকর্মা, গৃহদেবতার পুজো, চাষি, কৈবর্ত ও অন্যান্য জাতির বাস, তাছাড়া এ পাড়ার কুণ্ডুরা, ও পাড়ার সরকারেরা, কাজে কর্মে এদের সকলেরই বাড়ি অপুকে ষষ্ঠী পুজো, মা কালী পুজো করতে হয়। সবাই মানে, জিনিসপত্র দেয়। সেদিন কি একটা তিথি উপলক্ষে সরকার বাড়ি লক্ষ্মী পুজো ছিল। পুজো সেরে খানিক রাত্রে জিনিসপত্র একটা পুঁটুলি বেঁধে সে বাড়ির দিকে আসছিল, খুব জ্যোৎস্না। সরকার বাড়ির সামনে নারকেল গাছে কাঠঠোকরা শব্দ করছে। শীত পড়েছে বেশ, বাতাস খুব ঠান্ডা। পথে ক্ষেত্র কাপালির বেড়ায় আমড়া গাছে বোল ধরেছে। কাপালিদের বাড়ির বেগুন ক্ষেতের উঁচু নিচু জমিতে এক জায়গায় জ্যোৎস্না পড়ে চকচক করছে। অনেক দিনের স্বপ্ন যেন আবার ফিরে এসেছে। নিশ্চিন্দিপুরে থাকতে ইছামতির তীরের বনে মাঠে কত ধূসর অপরাহ্নের কত জ্যোৎস্না রাতের সেসব স্বপ্ন, এই ছোট্ট চাষা গাঁয়ে চিরকালই এরকম ষষ্ঠী পুজো, মা কালী পুজো করে কাটাতে হবে। দুই একদিনের মধ্যে সে মায়ের কাছে কথাটা আবার তুলল, আর এবার শুধু তোলা নয়, নিতান্ত নাছোড় বান্দা হয়ে পড়ল।
ও মা, আর বলে স্কুল দু ক্রোশ দূরে, তাতে কি আমি খুব হাঁটতে পারবো? আমি বুঝি চিরকালে এরকম চাষা গায়ে ঠাকুর পুজো করে বেড়াবো, বাইরে যাব না বুঝি ও মা?
স্কুলের পড়াশোনা সর্বজয়া বোঝে না, সে যা বোঝে তা সে পেয়েছে। তবে আবার স্কুলে পড়ে কি লাভ, বেশ সংসার গুছিয়ে উঠেছে, আর বছর কয়েক পরে ছেলের বিয়ে, তারপরই এক ঘর মানুষের মতো মানুষ। সর্বজয়ার স্বপ্ন সার্থক, কিন্তু অপুকে ধরে রাখা গেল না। শ্রাবণের প্রথমে সে আড়বোয়ালের মাইনার স্কুলে ভর্তি হয়ে যাতায়াত শুরু করল। ক্রোশ দুই পথ, দুধারে বট, তুঁতের ছায়া, মাঠ, মাঝে মাঝে অনেকখানি ফাঁকা আকাশ। ছুটির পরে আবার নির্জন পথে বেরিয়ে পড়ত। বিকেলে ছায়ায় ঢ্যাঙা তাল খেজুর গাছগুলো যেন দিগন্তের আকাশ ছুঁতে চাইছে। পিড়িং পিড়িং পাখির ডাক, মাঠের হাওয়ায় পাকা ফসলের গন্ধ, সর্বত্র একটা মুক্তি, একটা আনন্দের বার্তা। সেদিন সে স্কুলে গিয়ে দেখল স্কুলশুদ্ধ লোক বেজায় সন্ত্রস্ত। মাস্টারেরা এদিক ওদিক ছুটোছুটি করছেন, স্কুলঘর গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। তৃতীয় পণ্ডিত মহাশয় খামোখা একটি সিঁড়ি ভাঙা ভগ্নাংশ কোষে নিজের ক্লাসের বোর্ড ভরে দিয়েছেন। হঠাৎ আজ স্কুলঘরের বারান্দা ও কম্পাউন্ড একদম সাফসুতরো। হেডমাস্টার ফণীবাবু খাতাপত্র, অ্যাডমিশন বুক, শিক্ষকদের হাজিরা বই নিয়ে মহাব্যস্ত। সেকেন্ড পণ্ডিতকে ডেকে বললেন,
ও অমূল্যবাবু, চার তারিখে খাতায় নাম সই করেননি কেন? আপনাকে বলে বলে আর পারা গেল না। দেরিতে এসেছিলেন তো খাতায় সই করে ক্লাসে গেলেই হতো, সব মনে থাকে এইটার বেলাতেই।
অপু শুনল, একটা সময় ইন্সপেক্টর আসবেন স্কুল দেখতে। ইন্সপেক্টর এলে কি করে উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করতে হবে, তৃতীয় পণ্ডিত মহাশয় ক্লাসে ছেলেদের সে বিষয়ে তালিম দিতে লাগলেন। বারোটার আগে একখানা ঘোড়ার গাড়ি এসে স্কুলের সামনে থামল। হেডমাস্টার তখনও ফাইল শেষ করে উঠতে পারেননি বোধ হয়। তিনি জানালা দিয়ে উঁকি মেরে গাড়ি দেখতে পেয়েই পড়ি কি মরি অবস্থায় ছুটলেন। তৃতীয় পণ্ডিত মহাশয় হঠাৎ তড়িৎ স্পৃষ্ট ব্যাঙের মতো সজীব হয়ে উঠে তারস্বরে ও মহা উৎসাহে দ্রব পদার্থ কাকে বলে তার বর্ণনা আরম্ভ করলেন। তার সঙ্গে পাল্লা দিয়ে পাশের ঘরে সেকেন্ড পণ্ডিতের উচ্চ কণ্ঠ শোনা যেতে লাগল,
এই যে তোমরা অবশ্যই কমলালেবু দেখেছ, পৃথিবীর আকার এই কমলালেবুর মতোই গোলাকার।
হেডমাস্টারের পিছনে পিছনে ইন্সপেক্টর স্কুল ঘরে ঢুকলেন। বয়স 40-42 বছর, বেঁটে গৌরবর্ণ, স্যাটিন জিন্সের লম্বা কোট গায়ে, সিল্কের চাদর গলায়, পায়ে সাদা ক্যাম্বিসের জুতো, চোখে চশমা, গলার স্বর ভারী। প্রথমে তিনি অফিস ঘরে ঢুকে অনেকক্ষণ ধরে খাতাপত্র দেখার পর হেডমাস্টারের সঙ্গে ফার্স্ট ক্লাসে গেলেন। অপুর বুক তখন ঢিপঢিপ করছিল। এইবার তাদের ক্লাসে আসার পালা। তৃতীয় পণ্ডিত মহাশয় গলার সুর আরও এক গ্রাম চড়ালে। ইন্সপেক্টর ঘরে ঢুকে বোর্ডের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন,
এরা কি ভগ্নাংশ ধরেছে?
আগে হ্যাঁ, দু ক্লাসে আমি অঙ্ক করাই কিনা, ও ক্লাসেই অনেকটা এগিয়ে দিই, সরল ভগ্নাংশটা শেষ করে ফেলি।
এবার তোমরা এক এক করে বাংলায় রিডিং পড়ো দেখি।
পড়তে উঠেই অপুর গলা কাঁপতে লাগলো।
ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে।
শেষের দিকে তার পড়া বেশ ভালো হচ্ছে বলে তার নিজের কানে ঠেকল,
বেশ 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 খুব ভালো।
তিনি আরো কয়েকটি প্রশ্ন করে তারপর সবগুলি ক্লাস একে একে ঘুরে এসে জলের ঘরে ডাব সন্দেশ খেলেন। তৃতীয় পণ্ডিত মহাশয় অপুকে বললেন,
অপূর্ব, তুই হাতে করে এই ছুটির দরখাস্তখানা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাক, তোকে খুব পছন্দ করেছে, যেমন বাইরে আসবেন অমনি দরখাস্তখানা হাতে দিবি, দুদিন ছুটি চাইবি, তোর কথায় হয়ে যাবে, এগিয়ে যা।
ইন্সপেক্টর চলে গেলে ছেলেরা সমস্বরে কলরব করতে করতে স্কুল থেকে বেরিয়ে পড়ল। হেডমাস্টার ফণীবাবু অপুকে বললেন,
ইন্সপেক্টর বাবু খুব সন্তুষ্ট হয়ে গিয়েছেন তোমার উপর, বোর্ডের এক্সামিন দেওয়া হবে তোমাকে দিয়ে, তৈরি হও, বুঝলে?
বোর্ডের পরীক্ষা দিতে মনোনীত হওয়ার জন্য যত না হোক, দুদিন স্কুল বন্ধ থাকার আনন্দে উৎফুল্ল হয়ে সে বাড়ির দিকে রওনা হল। এরপর মাস কয়েক কেটে গেল। একদিন সকালবেলা স্কুলের ভাত চাইতে গিয়ে অপু দেখল রান্না চড়ানো হয়নি।
আজ যে কুনুই চণ্ডী পুজো, আজ স্কুলে যাবে কি করে? ওরা বলে গিয়েছে ওদের পুজোটা সেরে দেওয়ার জন্য। পুজো বাড়ি কি আর স্কুলে যেতে পারবি? বড় দেরি হয়ে যাবে যে।
হ্যাঁ তা বই কি, আমি পুজো করতে গিয়ে স্কুল কামাই করি আর কি, আমি ওসব পারবো না। পুজো টুজো আমি আর করবো কি করে, রোজই তো পুজো লেগে থাকবে, আর আমি বুঝি রোজ রোজ। তুমি ভাত নিয়ে এসো তো, আমি ওসব শুনছি না।
লক্ষ্মী বাবা আমার, আচ্ছা আজকে দিনটা পুজোটা সেরে নে। ওরা বলে গিয়েছে উপাড়া শুদ্ধ পুজো হবে, চাল পাওয়া যাবে এক দাম আর কম নয়। মানিকা মা কথা শোন, শুনতে হয় বাবা।
অপু কোনো মতেই শুনল না, অবশেষে না খেয়ে স্কুলে চলে গেল। সর্বজয়া একেবারেই ভাবেনি যে ছেলে তার কথা না শুনে না খেয়ে স্কুলে চলে যাবে। অপু স্কুলে পৌঁছতেই হেডমাস্টার ফণীবাবু তাকে নিজের ঘরে ডাকলেন। ফণীবাবুর ঘরেই স্থানীয় ব্রাঞ্চ পোস্ট অফিস, ফণীবাবুই পোস্টমাস্টার। তিনি তখন ডাকঘরের কাজ করছিলেন।
কে? ও অপূর্ব, এসো এসো, তোমার নম্বর দেখবে, ইন্সপেক্টর অফিস থেকে পাঠিয়ে দিয়েছে। বোর্ডের এক্সামিনে তুমি জেলার মধ্যে প্রথম হয়েছ, 5 টাকার একটা স্কলারশিপ পাবে। হ্যাঁ, যদি পড়ো আরো তবেই। কি পড়বে তো?
এই সময় তৃতীয় পণ্ডিত মহাশয় ঘরে ঢুকে বললেন,
পড়বে না? বাহ, হীরের টুকরো ছেলে, স্কুলে নাম রেখেছে। ওরা যদি না পড়ে তো পড়বে কে? কেষ্ট তেলিক বেটা গোবর্ধন। কিছু না, আপনি ইন্সপেক্টর অফিসে লিখে দিন যে ও হাই স্কুলে পড়বে। ওরা আমার জিজ্ঞেসটা কি?
প্রথমটা অপু যেন ভালো করে বুঝতে পারল না, পরে যখন বুঝল তখন তার মুখে কথা জোগাল না। হেডমাস্টার একখানা কাগজ বের করে ওর সামনে ধরে বললেন,
এই না, এইখানে একটা নাম সই করে দাও তো। আমি কিন্তু লিখে দিলাম তুমি হাই স্কুলে পড়বে, আজ ইন্সপেক্টরের অফিসে পাঠিয়ে দেব।
সকাল সকাল ছুটি পেয়ে বাড়ি ফেরার পথে মায়ের করুণ মুখ বারবার তার মনে পড়তে লাগল। পথের পাশে দুপুরের রৌদ্র ভরা শ্যামল মাঠ, প্রাচীন তুঁত বটগাছের ছায়া, ঘন শাল গাছের আড়ালে ঘুঘুর উদাস কণ্ঠ, সব যেন করুণ হয়ে তার সামনে এসে দাঁড়াল। গ্রামের বাইরে ধান ক্ষেতের ফসল কেটে নেওয়া হয়েছে, আবার সেই সব রঙিন কল্পনা। সে পরীক্ষায় বৃত্তি পেয়েছে, তার স্বপ্নেরও অতীত, মোটেই 1 বছর পরেই বৃত্তি পেয়ে গেল। সামনের জীবনের কত ছবি আবার মনে আসে, ওই মাঠের ওপারে লাল আকাশটার মতো। মাকে এখনো সব কথা বলা হয়নি, মায়ের মনের বেদনার রঙে যেন মাঠ ঘাট অস্ত দিগন্ধের মেঘমালা রাঙানো। গভীর ছায়া ভরা সন্ধ্যায় মায়ের দুঃখ ভরা মনটার মতো ঘুলি ঘুলি অন্ধকার। দালানের পাশের ঘরে মিটিমিটি প্রদীপ জ্বলছে। সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় ছেলেকে ওবেলার কুলমি চণ্ডী ব্রতে চিড়ে মুরগির ফলার খেতে দিল।
ওরা কত দুঃখ করল আজ, সরকার বাড়ি থেকে বলে গেল তুই পুজো করবি। তারা খুঁজতে এলে আমি বললাম সে স্কুলে চলে গিয়েছে, তখন তারা আবার ভৈরব চক্কর থেকে ডেকে নিয়ে ওই অত বেলায়। তুই যদি যেতিস।
আজ না গিয়ে ভালো করেছি মা, আজ হেডমাস্টার মশাই বলেছেন আমি পরীক্ষায় স্কলারশিপ পেয়েছি, বড় স্কুলে পড়লে মাসে 5 টাকা করে পাবো। স্কুলে যেতেই হেডমাস্টার মশাই আমাকে ডেকে বললেন,
কোথায় পড়তে হবে?
হ্যাঁ, মহকুমার বড় স্কুলে।
তা তুই কি বললি?
আমি কিছু বলিনি, 5টা করে টাকা মাসে মাসে দেবে, যদি না পড়ি তবে তো আর দেবে না, ওতে মাইনে ফ্রি করে নেবে, আর ওই 5 টাকাতে বোর্ডিং এ থাকবার খরচও কুলিয়ে যাবে।
সর্বজয়া আর কোনো কথা বলল না, যুক্তি এতটাই অকাট্য যে তার বিরুদ্ধে প্রতিবাদ করবার কিছুই নেই। ভবিষ্যতের সহস্র সুখ স্বপ্ন কুয়াশার মতো অনন্তে বিলীন হয়ে যাচ্ছে। মাসখানেক পরে বৃত্তি পাওয়ার খবর কাগজে পাওয়া গেল। যাবার আগের দিন বিকেলে সর্বজয়া ব্যস্তভাবে ছেলের জিনিসপত্র গুছিয়ে দিতে লাগল। ছেলে কখনো একা বাইরে যায়নি, নিতান্ত আনাড়ি ছেলে মানুষ, কত জিনিসের দরকার হবে, কে তখন সেখানে যে মুখে মুখে সব অভাব জুগিয়ে ফিরবে। একখানা কাঁথা, একটি জলখাবার গ্লাস, ঘরের তৈরি 1 শিশি সরের ঘি, 1 পুঁটলি নারকেল নাড়ু, অপু ফুলকাটা একটা মাঝারি জামবাটিতে দুধ খেতে ভালোবাসে সেই বাটিটা, ছোট একটা বোতলে মাখবার চই মেশানো নারকেল তেল, আরও কত কি। অপুর মাথার বালিশের পুরনো ওয়ার বদলে নতুন ওয়ার পরিয়ে দিল, দধি যাত্রার আবশ্যকীয় দই একটা ছোট পাথর বাটিতে পেতে রাখল।
অপু শোন, যদি কেউ মারে টারে, কত দুষ্টু ছেলে তো আছে, অমনি মাস্টারকে বলে দিবি বুঝলি, রাত্রিরে ঘুমিয়ে পড়িস না জানো ভাত খাবার আগে। এ তো বাড়ি নয় যে কেউ তোকে ওঠাবে, খেয়ে তবে ঘুমবি, নয়তো তাদের বলবি যা হয়েছে তাই দিয়েই ভাত দাও, বুঝলি তো।
রাতে সে আরো 2 একটা জিনিস সঙ্গে নিল, বাবার হাতের লেখা একখানা গানের খাতা, বাবার উদ্ভট শ্লোকের খাতাখানা বড় প্যাটরা থেকে বের করে রাখল, বড় বড় গোটা গোটা ছাঁদের হাতের লেখাটা বাবার কথা মনে এনে দেয়। নিশ্চিন্দিপুরের কত শান্ত সন্ধ্যা, মেঘ মেদুর বর্ষা মধ্যাহ্ন, কত জ্যোৎস্না ভরা রহস্যময়ী রাত, বিদেশ বিভূঁইয়ের সেই দুঃখ মাখানো দিনগুলোর সঙ্গে এই গানের সুর যেন জড়িয়ে আছে। সেই দশাশ্বমেধ ঘাটের রানা, কাশীর পরিচিত সেই বাঙালি কথক ঠাকুর। সর্বজয়ার মনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো ছেলে শেষ পর্যন্ত বিদেশে যাবার মত করবে না, কিন্তু তার অপু যে পিছনের দিকে ফিরেও তাকাচ্ছে না। সে যে এত খেটে একে ওকে বলে কয়ে তার সাধ্যমতো যতটা কুলোয় ছেলের ভবিষ্যৎ জীবনের অবলম্বন একটা খাড়া করে দিয়েছিল, ছেলে তার পায়ে দোলে যাচ্ছে কি জানি কিসের টানে। কোথায় সাধ্য কি সর্বজয়ার যে চিরকাল ছেলেকে আঁচলে লুকিয়ে রাখে? যাত্রার আগে মাঙ্গলিক অনুষ্ঠানের দইয়ের ফোঁটা অপুর কপালে পরিয়ে দিতে দিতে বলল,
বাড়ি আবার শিগগির শিগগির আসবি, কিন্তু তোদের ইতু পুজোর ছুটি দেবে তো?
স্কুলে বুঝি ইতু পুজোর ছুটি হয়? হ্যাঁ, তাতে আবার বড় স্কুল, সেই আবার আসব গরমের ছুটিতে।
ছেলের অকল্যাণের আশঙ্কায় উচ্ছ্বসিত চোখের জল বহু কষ্টে সর্বজয়া চেপে রাখল।
মা আসছি,
এসো দুগ্গা দুগ্গা।
অপু মায়ের পায়ের ধুলো নিয়ে ভারী বোঁচকাটা পিঠে ঝুলিয়ে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। মাঘ মাসের সকাল, কাল একটু একটু মেঘ ছিল, আজ মেঘ ভাঙা রাঙা রোদ কুতুবাড়ির দোফলা আম গাছের মাথায় ঝলমল করছে। বাড়ির সামনে বাঁশবনে তলায় চকচকে সবুজ পাতার আড়ালে বুনো আধার রঙিন ফুল যেন দূর ভবিষ্যতের রঙিন স্বপ্নের মতো সকালের বুকে। দেওয়ানপুর গভর্নমেন্ট মডেল ইনস্টিটিউশনের বোর্ডিংয়ে গিয়ে অপুর থাকার ব্যবস্থা হল সমীর নামে একটি ছেলের সাথে। গতকাল রাতেই অপু এসে পৌঁছেছে এই স্কুলে। রাতের অন্ধকারে আবছা দেখতে পাওয়া সাদা রঙের প্রকাণ্ড স্কুল বাড়িটা তার মনে একটা আনন্দ ও রহস্যের সঞ্চার করেছিল। এই স্কুলে সে পড়তে পারবে? কিছুদিন এই শহরে থাকতে তাদের ছোট স্কুলটা থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে সে দেখতে পেত হাই স্কুলের প্রকাণ্ড কম্পাউন্ডে ছেলেরা সকলেই এক ধরনের পোশাক পরে ফুটবল খেলছে। তখন কতদিন মনে হয়েছে এত বড় স্কুলে পড়তে যাওয়া কি তার হবে কোনো কালে, এসব বড় লোকে ছেলেদের জন্য। এত দিনে তার আশা পূর্ণ হতে চলল। সেদিন বেলা দশটার সময় বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট বিধুবাবু তাকে ডেকে পাঠালেন। সে কোন ঘরে আছে, নাম কি, বাড়ি কোথায়, নানা জিজ্ঞাসাবাদ করে বললেন,
শোনো অপূর্ব, সমীর ছোকরা ভালো, একসঙ্গে থাকলে বেশ পড়াশুনো হবে। আর হ্যাঁ, এখানকার পুকুরের জলে নাইবে না, স্কুলের ইদারার জল ছাড়া কোথাও না। আচ্ছা যাও, এদিকে আবার ঘন্টা বাজবার সময় হয়ে গেল।
সাড়ে দশটায় ক্লাস বসল। প্রথম বই খাতা হাতে ক্লাসরুমে ঢোকার সময় অপুর বুক আগ্রহের ঔৎসুক্যে ঢিপ ঢিপ করছিল। বেশ বড় ঘর, নিচু চৌকির ওপর মাস্টারের চেয়ার পাতা, বেশ বড় ব্ল্যাকবোর্ডও, সব ভারী পরিষ্কার পরিচ্ছন্ন, নিখুঁতভাবে সাজানো, চেয়ার বেঞ্চি টেবিল ডেস্ক সব ঝকঝক করছে, কোথাও একটুও ময়লা বা দাগ নেই। মাস্টার ক্লাসে ঢুকলে সকলে উঠে দাঁড়াল। এই নিয়ম আগের কোনো স্কুলেই ছিল না। সত্যি সত্যি তাহলে সে একটা বড় স্কুলে পড়ছে বটে। জানালা দিয়ে তাকিয়ে দেখল পাশের ক্লাসরুমে একজন কোট প্যান্ট পরা মাস্টার বোর্ডে কি লিখতে দিয়ে ক্লাসের এদিক ওদিক পাইচারি করছেন। চোখে চশমা, আধা পাকা লম্বা দাড়ি, গভীর চেহারা। সে পাশের ছেলেকে চুপি চুপি জিজ্ঞাসা করল,
ভাই উনি কোন মাস্টার?
উনি মিস্টার দত্ত, হেডমাস্টার, কি চান, খুব ভালো ইংরেজি জানে।
ওদের ক্লাসে মিস্টার দত্তের কোনো ক্লাস নেই শুনে অপূর্ব নিরাশ হল। থার্ড ক্লাসের নিচে কোনো ক্লাসে তিনি নাকি পড়ান না। পাশেই স্কুলের লাইব্রেরি, ন্যাথলিনের গন্ধ ভরা পুরনো বইয়ের গন্ধ আসছিল। এ ধরনের ভরপুর লাইব্রেরির গন্ধ কি কখনো ছোটখাটো স্কুলে পাওয়া যায়? ঢং ঢং করে ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়ে। আরবোয়ালের স্কুলের মতো একখণ্ড রেলের পাটির লোহা বাজায় না, সত্যিকারের পেটা ঘড়ি। কি গভীর আওয়াজ! টিফিনের পরের ঘন্টায় সত্যেনবাবুর ক্লাস। চব্বিশ পঁচিশ বছরের যুবক, বেশ বলিষ্ঠ গড়ন। ওনার মুখ দেখে অপুর মনে হল ইনি ভারী বিদ্বান, বুদ্ধিমানও বটে। প্রথম দিনেই ওনার উপর কেমন এক ধরনের শ্রদ্ধা গড়ে উঠল। সে শ্রদ্ধা আরো গভীর হল তার মুখের ইংরেজি উচ্চারণে। ছুটির পর স্কুলের মাঠে বোর্ডিং এ ছেলেদের নানা ধরনের খেলা শুরু হল। অপুর ক্লাসের ননী ও সমীর তাকে ডেকে নিয়ে গিয়ে অন্য সকল ছেলেদের সাথে পরিচয় করিয়ে দিল। সে ক্রিকেট খেলা জানে না। ননী তার হাতে নিজের ব্যাটখানা দিয়ে তাকে বল মারতে বলল ও নিজে উইকেট থেকে একটু দূরে দাঁড়িয়ে খেলার আইন কানুন বুঝিয়ে দিতে লাগল।
দেখো, বলটা যদি কেউ একদম জোরে মারে না, মানে যদি গাছটা যদি পেরিয়ে যায়, তাহলে হচ্ছে ওটা ছয়, বুঝলে তো?
খেলা শেষে যে যার জায়গায় চলে গেল। খেলার মাঠে পশ্চিম কোণে একটা বড় বাদাম গাছ, অপু গিয়ে তার তলায় বসল। একটু দূরে গভর্নমেন্টের দাতব্য ঔষধালয়, বিকেলেও সেখানে এক দল রোগীর ভিড়। তাদের নানা কলরবের মধ্যে একটি ছোট মেয়ের কান্নার সুর শোনা যাচ্ছে। অপূর্ব কেমন একটা অন্যমনস্ক হয়ে গেল। জীবনে এই আজ প্রথম দিন যে দিনটি সে মায়ের থেকে বহু দূরে আত্মীয় বন্ধুহীন প্রবাসে একা কাটাচ্ছে। সমীর টেবিলে আলো জ্বালিয়েছে। অপুর কিছু ভালো লাগছিল না, তাই সে বিছানায় শুয়ে রইল। খানিক পরে সমীর তাকে জিজ্ঞেস করল,
কি করবে না? আলোটা জ্বালিয়ে রাখো, সুপারিনটেন্ডেন্ট এক্ষুনি দেখতে আসবে, শুয়ে আছো দেখলে বকবে।
অপু উঠে আলো জ্বালিয়ে বলল,
রোজ আসেন সুপারিনটেন্ডেন্ট? সেকেন্ড মাস্টার তো, তাই না?
সমীরের কথাই ঠিক। অপু আলো জ্বালার একটু পরেই বিধুবাবু ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন,
তা কিরকম লাগলো আজ ক্লাসে? পড়াশোনা সব ঠিকঠাক দেখে নিয়েছো তো? সমীর, ওকে একটু দেখিয়ে দিস তো কোথায় কিসে পড়া, ক্লাসের রুটিনটা ওকে লিখে দে বরং। তা অপূর্ব, বলছি তোমার সব বই টই কেনা হয়েছে তো? হ্যাঁ, জিওমেট্রি নেই? আচ্ছা, আমার কাছে পাওয়া যাবে, এক টাকা সাড়ে পাঁচ আনা, কাল সকালে আমার ঘর থেকে গিয়ে নিয়ে এসো একখানা, বুঝেছ?
বিধুবাবু চলে গেলে সমীর পড়তে বসল, কিন্তু পিছনে তাকিয়ে আবার অপূর্বকে শুয়ে থাকতে দেখে সে কাছে এসে বলল,
তোমার বাড়ির জন্য মন কেমন করছে তাই তো? তোমার মা একা থাকেন বাড়িতে? আর কেউ না? তার তো থাকতে কষ্ট হয় নিশ্চয়ই।
ভাই, ওটা কিসের ঘন্টা?
বোর্ডিং এ খাওয়ার ঘন্টা, চলো যাই।
খাওয়া দাওয়ার পর দু তিনজন ছেলে তাদের ঘরে এলো। এই সময়টা আর সুপারিনটেন্ডেন্টের ভয় নেই, তিনি নিজের ঘরে দরজা বন্ধ করে দিয়েছেন। শীতের রাতে আর বড় একটা বের হন না। ছেলেরা এই সময় এ ঘর ও ঘর ঘুরে ঘুরে গল্প গুজবের অবকাশ পায়। সমীর দরজা বন্ধ করে বলল,
এসো নিপেন, এই আমার খাটে বসো। শিশির, এই ওখানে যাও। অপূর্ব, তাস খেলা জানো তো?
হেডমাস্টার আসবে না তো? এই এত রাত্রির এবার হেডমাস্টার?
অপু তাস খেলতে বসল বটে, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পারল মায়ের ও দিদির সঙ্গে কতকাল আগে খেলার বিদ্যা নিয়ে এখানে তাস খেলা খাটবে না। তাস খেলায় এরা সব ঘুণ, কোন হাতে কি তাস আছে সব এদের নখদর্পণে। তাছাড়া এতগুলি অপরিচিত ছেলের সামনে তাকে তার মুখচোরা রোগে পেয়ে বসল। অনেক লোকের সামনে সে মোটেই স্বচ্ছন্দে কথাবার্তা বলতে পারে না, মনে হয় কথা বললেই হয়তো এরা হেসে উঠবে। পরদিন শনিবার বোর্ডিং এর বেশিরভাগ ছেলেই সুপারিনটেনডেন্টের কাছে ছুটি নিয়ে বাড়ি চলে গেল। অপূর্ব মোট দুদিন হলো এসেছে, তাছাড়া যাতায়াতে খরচপত্রও আছে, কাজেই তার আর যাওয়ার কথা উঠতেই পারে না। কিন্তু তবু তার মনে হল এই শনিবারে একবার মাকে দেখে এলে মন্দ হতো না। সারা শনিবারের বিকেলটা কেমন খালি খালি ঠেকছিল। হেডমাস্টারকে অপু অত্যন্ত ভয় করে, প্রৌঢ় বয়স, বেশ লম্বা, মুখে কাঁচা পাকা দাড়ি গোঁফ, ভারী কড়া মেজাজের লোক, শিক্ষকেরা পর্যন্ত তাকে ভয় পান। অপু এতদিন তাকে দূর থেকে দেখে আসছিল, একদিন ভারী মজা হল। সত্যেনবাবু ক্লাসে এসে বাংলা থেকে ইংরেজি করতে দিয়েছেন, এমন সময় হেডমাস্টার ক্লাসে ঢুকতেই সকলে উঠে দাঁড়াল। হেডমাস্টার বইখানা সত্যেনবাবুর হাত থেকে নিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে গম্ভীর স্বরে বললেন,
আচ্ছা এই যে এতে ভিক্টর হিউগো এই নামটা লেখা আছে, এই ভিক্টর হিউগো কে ছিলেন জানো?
পাড়াগাঁয়ের স্কুলের ফোর্থ ক্লাসের ছেলে, কেউ নামও শোনেনি।
কে বলতে পারো? তুমি তুমি কে হলো?
ক্লাসে সুচ পড়লেও তার শব্দ শোনা যায়। অপুর অস্পষ্ট মনে হল নামটা যেন তার নিতান্ত অপরিচিত নয়, কোথাও যেন সে পেয়েছে এর আগে। কিন্তু তার পালা এলো ও চলে গেল, তার মনেই পড়ল না। ওদিকের বেঞ্চিটা ঘুরে যখন প্রশ্নটা তাদের সামনের বেঞ্চে ছেলেদের কাছে এসে পৌঁছেছে, তখন তার হঠাৎ মনে পড়ল নিশ্চিন্দিপুরে থাকতে সেই পুরনো বঙ্গবাসী পত্রিকার মধ্যে কোথায় যেন সে এ কথাটা পড়েছে, সেই বিলাত যাত্রীর চিঠির মধ্যে হবে। পর মুহূর্তেই সে উঠে দাঁড়িয়ে বলল,
ফরাসি দেশের লেখক, খুব বড় লেখক, প্যারিসে তার পাথরের মূর্তি আছে পথের ধারে।
হেডমাস্টার বোধহয় এ ক্লাসের ছেলের কাছে এভাবে উত্তর আশা করেননি। তার দিকে চশমা আঁটা জলজলে চোখে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই অপু অভিভূত ও সংকুচিত অবস্থায় চোখ নামিয়ে নিল।
আচ্ছা বেশ, তবে পথের ধারে নয়, বাগানের মধ্যে মূর্তিটা আছে। বসো বসো বসো, সবাই বসে পড়ো।
মাস দুই তিনের মধ্যে বোর্ডিং এর সকলের সঙ্গে তার খুব জানাশোনা হয়ে গেল। প্রায় সকলেই তার সাথে যেচে এসে আলাপ করল। তাকে কে খুশি করতে পারে এই নিয়ে দিনকতক যেন বোর্ডিং এর ছেলেদের মধ্যে একটা পাল্লা দেওয়া চলল। খাবার ঘরে খেতে বসার সময় সকলেরই ইচ্ছে অপু তার কাছে বসে। একজন তাড়াতাড়ি বড় পিঁড়িখানা পেতে দিচ্ছে, আরেকজন ঘি খাবার নিমন্ত্রণ করছে। প্রথম প্রথম সে খুব অস্বস্তি বোধ করত, কিন্তু যেদিন ফার্স্ট ক্লাসের রমাপতি পর্যন্ত তাকে নিজের পাতের লেবু তুলে দিয়ে গেল, সেদিন সে মনে মনে খুশি তো হলই, একটু গর্ব অনুভব করল। রমাপতি বয়সে তার থেকে চার পাঁচ বছরের বড়, ইংরেজি ভালো জানে বলে হেডমাস্টারের প্রিয় পাত্র, মাস্টারেরা পর্যন্ত খাতির করে চলেন, একটু গভীর প্রকৃতির ছেলেও বটে। খাওয়া শেষ করে আসতে আসতে অপু ভাবল,
আমি কি ওই শ্যামলালের মতো? রমাপতিদা পর্যন্ত সেথে লেবু দিল, দেয় ওদের, কথাই বলে না।
প্রথম কয়েক মাস কেটে গেল, স্কুল কম্পাউন্ডের সেই পাতাবাহার ও চীনা জবার ঝোপটা অপুর বড় প্রিয় হয়ে উঠেছে। সে রবিবারের শান্ত দুপুরে সেখানেই বসে বই পড়ে কাটিয়ে দেয়। ক্লাসের বই পড়তে তার ভালো লাগে না, সেসব বইয়ের গল্পগুলি সে মাসখানেকের মধ্যেই পড়ে শেষ করেছে। কিন্তু মুশকিল হল এই যে স্কুল লাইব্রেরিতে ইংরেজির বই বেশি, যে বইগুলোর বাঁধাই চিত্তাকর্ষক, ছবি বেশি, সেগুলো সবই ইংরেজি। ইংরেজি সে ভালো বুঝতে পারে না, কেবল ছবির তলাকার বর্ণনাটা বোঝে মাত্র। একদিন হেডমাস্টারের অফিসে তার ডাক পড়ল। হেডমাস্টার ডাকছেন শুনে তার প্রাণ উড়ে গেল। ভয়ে ভয়ে অফিস ঘরের দরজার কাছে গিয়ে দেখল আরেকজন সাহেবী পোশাক পরা ভদ্রলোক ঘরের মধ্যে বসে আছেন। হেডমাস্টারের ইঙ্গিতে সে ঘরে ঢুকে দুজনের সামনে গিয়ে দাঁড়াল।
What is your name?
I am অপু, অপূর্ব রায়।
এবার ভদ্রলোকটি সামনের একখানা পাতার উপর ঝুঁকে পড়ে কি দেখে নিয়ে একখানা ইংরেজি বই তার হাতে দিয়ে জিজ্ঞেস করলেন,
এই বইখানা তুমি পড়তে নিয়েছিলে?
অপু দেখল বইখানা দ্য ওয়ার্ল্ড অফ লাইফ। মাসখানেক আগে লাইব্রেরি থেকে সে বইখানা নিয়েছিল। সবটা ভালো বুঝে উঠতে পারেনি।
হোয়াট ইজ স্লেজ?
অপু এর আগে কখনো ইংরেজি বলতে অভ্যেস করেনি। ভেবে ভেবে ইংরেজিতে বানিয়ে বানিয়ে বলল,
এ টাইপ অফ ভেহিকল দ্যাট আর পুলড বাই ডগস।
বরফের ওপর দিয়ে যাওয়ার কথাটা মনে এলেও হঠাৎ সে তার ইংরেজিটা করতে পারল না।
হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্লেজেস এন্ড আদার ভেহিকলস?
স্লেজেস হ্যাভ নো হুইলস।
হোয়াট ইজ অরোরা বোরিয়ালিস?
অরোরা বোরিয়ালিস ইজ এ কাইন্ড অফ অ্যাটমসফেরিক ইলেকট্রিসিটি।
অলরাইট, ইউ ক্যান গো নাও।
অপু চলে আসার সময় শুনল ভদ্রলোকটি বলছে,
Unusual for a boy of fourth class. What is his name? A strikingly handsome boy.
অপু পরে জেনেছিল তিনি স্কুল বিভাগের বড় ইন্সপেক্টর, না বলে হঠাৎই স্কুল দেখতে চলে এসেছিলেন। সরস্বতী পুজোর সময় তার আট আনা চাঁদা ধরাতে অপু বড় বিপদে পড়ল। মাসের শেষ, হাতেও পয়সা তেমন নেই, অথচ সে মুখে কাউকে না বলতে পারে না। সরস্বতী পুজোর চাঁদা দিয়ে হাত একেবারে খালি হয়ে গেল। বিকেলে সমীর জিজ্ঞাসা করল,
এই খাবার খেতে গেলি না অপূর্ব? আমি বরাবর দেখে আসছি হাতের পয়সা ভারী বেয়ান্দাজি খরচ করিস তুই। বুঝে সুঝে চললে এরকমটা হয় না। আট আনা চাঁদা কে দিতে বলেছে তোকে?
আচ্ছা আচ্ছা, যা, তোকে আর শেখাতে হবে না, ভারী আমার গুরু ঠাকুর রে।
না, হাসি নয়, সত্যি কথা বলছি। আর এই ননি, ভুলো, রাসবিহারী, ওদের ওরকম বাজারে নিয়ে গিয়ে খাবার খাওয়াস কেন?
এই যা তো, বকিস নে, ওরা ধরে খাওয়াবার জন্যে, তা করবো কি?
বললেই অমনি খাওয়াতে হবে, ওরাও দুষ্টুরধারী, তোকে পেয়েছে ওই রকম তাই। অন্য কারোর কাছে তো কই ঘেঁষে না, আড়ালে তোকে বোকা বলে, তা জানিস?
হ্যাঁ, বলে বই কি।
আচ্ছা, আমার মিথ্যে কথা বলে কোনো লাভ আছে? সেদিন মণিদার ঘরে তোর কথা হচ্ছিল, ওই বদমাইশ রাসবিহারীটা বলছিল ফাঁকি দিয়ে খেয়ে নেয়, আরো সব ওই লজেন চুস কিনে এনে ওই বিলিয়ে বাহাদুরি করতে কে বলেছে তোকে?
সমীর নিতান্ত মিথ্যে বলেনি। জীবনে এই প্রথম নিজের খরচপত্র নিজে বুঝে করতে হচ্ছে। এর আগে কখনো পয়সা কড়ি নিজের হাতের মধ্যে পেয়ে নাড়াচাড়া করেনি, কাজেই সে টাকা পয়সার ওজন বুঝতে পারে না। স্কলারশিপের টাকা থেকে বোর্ডিং এর খরচ মিটিয়ে টাকা দুই হাত খরচের জন্য বাঁচে, এই দেড় টাকা দু টাকাকে সে টাকার হিসেবে না দেখে পয়সার হিসেবে দেখে থাকে। মাসের প্রথমে ঠিক রাখতে না পেরে সে দরাজ হাতে খরচ করে, বাঁধানো খাতা কেনে, কালি কেনে, খাবার খায়। প্রায় দু চারজন ছেলে এসে ধরে, তাদের খাওয়াতে হয়, তার খুব প্রশংসা করে, পড়াশোনার তারিফও করে। অপু মনে মনে অত্যন্ত গর্ব অনুভব করে।
সোজা ভালো ছেলে আমি, সবাই কি খাতির করে, তবু তো মোটে পাঁচ মাস এসেছি।
আনন্দের সাথে তাদের বাজারে নিয়ে গিয়ে খাবার খাওয়ায় অপু। এর উপর আবার কেউ কেউ ধার করতে আসে, অপু কাউকেই না বলতে পারে না। এরকম করলে কুবেরের ভান্ডারের ১২০টা পয়সা দশ দিনের মধ্যেই শেষ হয়ে যায়, মাসের বাকি দিনগুলিতে কষ্ট ও টানাটানি শেষ থাকে না। দু দশটা পয়সা যে যা ধার নেয়, মুখচোরা অপু কারো কাছে তাগাদা করতে পারে না, ফলে তা আর আদায় হয় না। একদিন কম্পাউন্ডে নেমে লাইব্রেরির কোণটা দিয়ে যেতে যেতে সে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে গেল। একজন বেঁটে মতো লোক ইদারার কাছে দাঁড়িয়ে স্কুলের কেরানি ও বোর্ডিং এর বাজার সরকার গোপীনাথ দত্তের সঙ্গে আলাপ করছে। তার বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। সে কিসের টানে যেন লোকটার দিকে পায়ে পায়ে এগিয়ে গেল। লোকটা এবার তার দিকে মুখ ফিরিয়েছে। তখনই কথা শেষ করে সে ইদারার পাড়ের গায়ে ঠেস দেওয়ানো ছাতাটা হাতে নিয়ে কম্পাউন্ডের ফটক দিয়ে বেরিয়ে গেল। অপু খানিকক্ষণ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইল। লোকটাকে দেখতে অবিকল তার বাবার মতো। কতদিন সে বাবাকে দেখেনি, আজ চারটে বছর হয়ে গেল। চোখের জল চেপে জবাতলায় গিয়ে সে গাছের ছায়ায় চুপ করে বসে রইল। অন্যমনস্কভাবে বইখানা সে উল্টে যায়। তার প্রিয় সেই তিন রঙা ছবিটা বের করে, পাশের পৃষ্ঠার সেই পদ্যটা পড়তে শুরু করে।
স্বদেশ হইতে বহুদূরে, আত্মীয় স্বজন হইতে বহুদূরে, আলজেরিয়ার কর্কশ বন্ধুর জনহীন মরুপ্রান্তে একজন মুমূর্ষু তরুণ সৈনিক বালুসজ্জায় শায়িত। দেখিবার কেহ নাই, কেবল জনৈক সৈনিক বন্ধু পাশে হাঁটু গাড়িয়া বসিয়া মুখে চামড়ার বোতল হইতে একটু একটু জল দিতেছে। সৈনিকটির কেবলই মনে পড়িতেছে বহু দূরে রাইন নদী তীরবর্তী তাহার জন্মপল্লীর কথা, তাহার মা সেখানে আছেন। বন্ধু, তুমি আমার মায়ের কাছে খবরটা পৌঁছাইয়া দিও, ভুলিও না।
মাকে অপু দেখেনি আজ পাঁচ মাস। সে আর থাকতে পারে না, বোর্ডিং তার ভালো লাগে না, স্কুল আর ভালো লাগে না, মাকে না দেখে আর থাকা যায় না। এইসব সময়ে এই নির্জন অপরাহ্নগুলিতে নিশ্চিন্দিপুরের কথা কেমন করে তার মনে পড়ে যায়, মনে পড়ে যায় দুগ্গার কথা।
এক কাজ করবে অপু, চল যাই, আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি?
রেলের রাস্তা? সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি?
বেশি দূর বুঝি, কে বলেছে তোকে? ওই পাকা রাস্তার ওপারে তো।
ফাল্গুন মাসের প্রথম থেকেই স্কুল কম্পাউন্ডের চারপাশে গাছপালার নতুন পাতা গজাল। শীত একেবারে নেই বললেই হয়। বোর্ডিং এর রাসবিহারীর দল পরামর্শ করল মামজোয়ানে দোলের মেলা দেখতে যাবে। মামজোয়ানের মেলা এই অঞ্চলের বিখ্যাত মেলা। অপুও তাদের দলে গিয়ে ভিড়ল। নিশ্চিন্দিপুর ছেড়ে আসা পর্যন্ত কোনো মেলায় তার যাওয়া হয়নি। সুপারিনটেনডেন্ট বিধুবাবু দুদিনের ছুটি দিলেন। ক্রোশ তিনেক পথ, কাঁচা মাটির রাস্তা, ছোট ছোট গ্রাম, কুমোরেরা চাক ঘুরিয়ে কলসি তৈরি করছে। পথের ধারে ছোট দোকানে দোকানদার রেড়ির ফলের বীজ ওজন করে নিচ্ছে। মাঠে কারা শুকনো খেজুর ডালের আগুনের রস জ্বাল দিচ্ছে। দেখে অপুর ইচ্ছে হল সে তাদের কাছে গিয়ে রস জ্বাল দেওয়া দেখবে, বসে বসে তাদের কথা শুনবে।
অপূর্ব, তোমাকে পাগল বলি কি আর সাথে?
আরে দূর, এখানে আর কি দেখবি, চল চল ওখানে চল, ওখানে
চল। হায় না, আরে ওরা কি বলছে শুনি, ওরা কত গল্প জানে জানিস? হায় না, হায় না।
রাসবিহারীর দল অগত্যা তাকে ফেলে চলে গেল। সুশ্রী চেহারার ভদ্রলোকে ছেলে দেখে তারা খুব খাতির করল। খেজুর রস খেতে এসেছে ভেবে মাটির নতুন ভাঁড় ধুয়ে জিরান কাঠের টাটকা রস নিয়ে এলো। এদের কাছে অপু কিন্তু সেই মুখচোরা ছেলেটি নয়। ঘণ্টাখানেকের ওপর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তাদের গুড় জাল দেওয়া দেখল। মামজোয়ানের মেলায় পৌঁছতে বেলা ১২টা বেজে গেল। প্রকাণ্ড মেলা, ভয়ানক ভিড় আর সেই রকম রোদ। সঙ্গীদের মধ্যে কাউকে সে খুঁজে পেল না। খিদে তেষ্টা দুই পেয়েছে, ভালো খাবার কিনে খাওয়ার পয়সা নেই। একটা দোকান থেকে সামান্য কিছু খেয়ে সে এক ঘটি জল খেল। বিকেলে লোকের ভিড় বেশ বাড়ল। দোকানে দোকানে, বিশেষ করে পানের দোকানগুলিতে খুব ভিড়। খেলা ও ম্যাজিকের তাঁবুগুলির সামনে খুব ঘণ্টা আর জয় ঢাক বাড়ছে। অপু দেখল একটা বড় তাঁবুর বাইরে আলকাতরা মাখা দুজন লোক বাঁশের মাচার উপর দাঁড়িয়ে কৌতূহলী জনতার সামনে খেলার অত্যাশ্চর্যতা ও অভিনবত্বের নমুনাস্বরূপ একটা লম্বা লাল নীল কাগজের মালা নানা অঙ্গভঙ্গি সহকারে মুখ থেকে টেনে টেনে বের করছে। যার ধারে বাজনার শব্দ, লোকজনের হাসি খুশি, খেলো সিগারেটের ধোঁয়া, ভিড়, আলো, সাজানো দোকানের সারি, অপুর মন উৎসবের নেশায় মেতে উঠল। একটা গাছের তলায় বইয়ের দোকান দেখে সেখানে দাঁড়াল। চটের থলের উপর বই বিছানো। দোকানি খুব বুড়ো, চোখে সুতো বাঁধা চশমা। একখানা ছবিওয়ালা চটি আরব্য উপন্যাস অপুর পছন্দ হল। কিন্তু দোকানি দাম বলল আটানা। হাতে পয়সা থাকলে সে কিনত। বইখানা আরেকবার দেখতে গিয়ে হঠাৎ সামনের দিকে চোখ পড়াতে অপু অবাক হয়ে গেল। সামনের একটি দোকানের কাছে দাঁড়িয়ে আছে পটু, তার নিশ্চিন্দিপুরের বাল্য সঙ্গী পটু। অপু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে গায়ে হাত দিতেই পটু মুখ ফিরিয়ে তার দিকে তাকাল। প্রথমটা যেন চিনতে পারল না, পরে প্রায় চিৎকার করে বলে উঠল,
এই অপুদা, এখানে কি করে, কোথা থেকে?
তুই কোথা থেকে?
আমার তোর দিদির বিয়ে হয়েছে এই লাউখালি, এইখান থেকে দু কোষ, তাই মেলা দেখতে এলাম। তা তুই কি করে এলি কাশী থেকে?
অপু একে একে সব জানালো, বাবার মৃত্যু, বড়লোকের বাড়ি, মনসাপতের স্কুল।
বিনিদির বিয়ে হয়েছে মামুজওয়ানের কাছে, বেশ তো।
অপুর মনে পড়ল অনেক দিন আগে দুগ্গার চড়ুই ভাতিতে বিনিদির ভয়ে ভয়ে এসে যোগ দেওয়া। গরিব অগ্রদানী বামুনের মেয়ে, সমাজে নিচু স্থান, নম্র ও ভীরু চোখ দুটি সর্বদাই নামানো, অল্পেই সন্তুষ্ট।
মেলার মধ্যে বড্ড ভিড় ভাই, চল কোথাও একটু ফাঁকা জায়গাতে গিয়ে বসি, অনেক কথা আছে তোর সঙ্গে।
বাইরের একটা গাছতলায় দুজনে গিয়ে বসল।
আমাদের বাড়িটা কেমন আছে? আর রানুদি, রানুদি কেমন আছে? ন্যাড়া, পটল, নীলু, সতুদা, ইছামতি নদীটা।
পটু সব কথার উত্তর দিতে পারল না। পটুও আজ অনেক দিন গ্রাম ছাড়া। পটুর নিজের মানে অপুরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই সে সঙ্গীহীন। দিদির বিয়ের পর একেবারেই তার মন টিকল না। পড়াশোনার চেষ্টায় কিছুদিন এখানে ওখানে ঘুরে বেড়িয়েছিল, কোথাও সুবিধে করতে পারেনি। অনেক দিন গ্রাম ছাড়া, সেখানকার বিশেষ কিছু খবরও জানে না। তবে শুনে এসেছিল শীঘ্রই রানী দিয়ে বিয়ে হবে, সেও প্রায় তিন বছর আগের কথা, এতদিনে নিশ্চয়ই হয়ে গিয়েছে। এরপর অপু তাকে একটা খাবারের দোকানে নিয়ে গিয়ে খাবার খাওয়ালো, তারপর ম্যাজিক দেখালো। এর মধ্যে বেলা বেশ পড়ে এসেছে। পটু সন্ধ্যের কিছু আগে দিদির বাড়ির দিকে রওনা হল। এতক্ষণ সর্বজয়া বেশ ছিল, তেলি বাড়ির বড় বউ তার ছোট মেয়েটিকে নিয়ে গল্প করতে এসেছিল। গল্প গুজবে সময়টা তবুও একরকম কাটল, কিন্তু একা একা সে তো আর থাকতে পারে না। শুধুই সব সময় দিন নেই, রাত্রি নেই, অপুর কথা মনে পড়ে। অপু চলে গেছে এই পাঁচ মাস হল, এর মধ্যে কত শনিবার, কত ছুটির দিন চলে গেছে। সর্বজয়া সকালে ভেবেছে এই বুঝি বিকেলে অপু আসবে, দুপুর চলে গেলে ভেবেছে সন্ধ্যেবেলা আসবে, কিন্তু অপু আসেনি। একসময় তার মনে হয় অপু বুঝি আর সে অপু নেই, সে যেন কেমন একটা হয়ে গিয়েছে। কই অনেক দিন তো সে মাকে খেলার ছলে ভয় দেখায়নি, অকারণে এসে তাকে জড়িয়ে ধরেনি, এখন সে ভেবে কথা বলতে শিখেছে। এসব আবার সর্বজয়া পছন্দ করে না, ওর ছেলে মানুষের জন্য সর্বজয়ার মন তৃষিত হয়ে থাকে। এক একদিন নির্জন দুপুরবেলা ঘরে বসে হাউ হাউ করে কাঁদে সর্বজয়া। সেদিন বিকেলে সে ঘরে বসে কাপাস তুলোর বীজ ছাড়াচ্ছিল, হঠাৎ সামনের ঘুলঘুলি জানলার ফাঁক দিয়ে বাড়ির সামনের রাস্তার দিকে তার চোখ পড়ল। ঠিক অপুর মতো কে যেন যাচ্ছে, মাথার চুল ঘন কালো, বড় বড় ঢেউ খেলানো। হঠাৎ ঘরের দরজায় কে যেন টোকা দিল। সর্বজয়া তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না।
অপু, এসেছিস?
অপু দুষ্টুমি ভরা হাসি মুখে দাঁড়িয়ে আছে। নিচু হয়ে প্রণাম করবার আগেই সর্বজয়া পাগলের মতো ছেলেকে জড়িয়ে ধরল।
তুমি টের পাওনি না মা, আমি ভাবলাম আস্তে আস্তে উঠে দরজায় টোকা দেব।
সে মামজোয়ানের মেলা দেখতে এসে একবার বাড়িতে না এসে থাকতে পারেনি। এত কাছে এসে মায়ের সাথে দেখা করবে না, পুলিনের কাছ থেকে রেল ভাড়া ধার করে তবে এসেছে। একটা পুঁটলি খুলে বলল,
এই যে তোমার জন্য সুচ আর গুলি সুতো এনেছি, আর এই দেখো কেমন কাঁচা পাপড় এনেছি মুখ ডালে, সেই কাশিতে তুমি যেমন ভেজে দিতে।
বেশ জামাটা তোরে, এবার বুঝি কিনেছিস?
সবাই বলে জামাটার রং চমৎকার হয়েছে, একেবারে চাঁপা ফুলের মতো।
বোর্ডিং এ গিয়ে অপু এই কমাস মাস্টার ও ছাত্রদের মধ্যে যাকেই মনে মনে প্রশংসা করে, কতকটা নিজের জ্ঞানে কতকটা অজ্ঞানে তারই হাবভাব কথা বলার ভঙ্গি নকল করেছে। সর্বজয়ার যেন অপুকে নতুন নতুন ঠেকে, পুরনো অপুটা যেন আর নেই। অপু তো এরকম মাথা পিছনের দিকে হেলিয়ে কথা বলত না, সে তো পকেটে হাত পুরে এভাবে সোজা হয়ে দাঁড়াত না। সন্ধ্যের সময় মায়ের রান্না করার জায়গায় অপু পিড়ি পেতে বসে গল্প করে। সর্বজয়া আজ অনেক দিন পরে রাতে রাঁধতে বসেছে।
হ্যাঁ রে অপু, ওখানে কত ছেলে একসঙ্গে থাকে রে, এক ঘরে কজন? দুবেলাই মাছ দেয়, পেট ভরে ভাত দেয় তো রে। কি খাবার খাস বিকেলে? কাপড় নিজে কাচতে হয়? হ্যাঁ রে অপু, তুই পারিস তো?
পড়াশোনার কথা সর্বজয়া জিজ্ঞাসা করতে জানে না, শুধু খাওয়ার কথাই জিজ্ঞাসা করে। অপুর হাসিতে, ঘাড় দুলুনিতে, হাত পা নাড়াতে, ঠোঁটের নিচের ভঙ্গিতে সর্বজয়া আবার পুরনো অপু, চির পরিচিত অপুকে ফিরে পায়। সে অপুর গল্প শোনে না, শুধু মুখের দিকেই তাকিয়ে থাকে। পরের দিনটাও অপু বাড়িতে রইল। যাবার সময় মায়ের কাছ থেকে এক টাকা নিয়ে গেল তার ধার শোধ করার জন্য। সর্বজয়ের কাছে টাকা ছিল না, বিশেষ কখনো থাকেও না। তেলিরা ও কুণ্ডুরা জিনিসপত্রটা, কাপড়খানা, সিধাটা দিয়ে সাহায্য করে। তবু ছেলের পাছে কষ্ট হয়, এজন্য সে তেলি গিন্নির থেকে একটা টাকা ধার করে এনে ছেলের হাতে দিল। সন্ধ্যের আগে অপু চলে গেল, ক্রোশ দুই দূরে স্টেশন, সন্ধ্যের পরেই ট্রেন। এর মধ্যে দু বছর কেটে গিয়েছে। অপু ক্রমেই নানাভাবে জড়িয়ে পড়েছে, খরচে আর কিছুতেই সে যেন কুলিয়ে উঠতে পারে না। কোনোদিন এক পয়সার মুড়ি কিনে খেলো, নিজে সাবান দিয়ে কাপড় কাচল, এমনকি প্রিয় লজেন্সুস অবধি ভুলে গেল। বোর্ডিংয়েও অনেক বাকি পড়েছে। সুপারিনটেনডেন্ট তলে তলে হেডমাস্টারের কাছে এসব কথা রিপোর্ট করেছেন, যদিও অপু তা জানে না। পৌষ মাসের প্রথমে অপুর নিজের একটু সুবিধে হল। নতুন ডেপুটি বাবুর বাড়িতে ছেলেদের জন্য একজন পড়াবার লোক চাই। হেড পণ্ডিত অপুকে ঠিক করে দিলেন, দুজন ছেলে পড়ানো, থাকা ও খাওয়া, বাইরের ঘরে থাকবার জায়গা ঠিক হল। বিছানাপত্র গুছিয়ে নিতে গিয়ে সন্ধে হয়ে গেল। সন্ধ্যের পরে খানিকটা বেরিয়ে এসে রাঁধুনি ঠাকুরের ডাকে অপু বাড়ির মধ্যে খেতে গেল। দালানে বসে খেতে খেতে তার মনে হল, কে একজন পাশের দরজার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে তার খাওয়া দেখছেন। একবার মুখ তুলে তাকিয়ে দেখতে তিনি এগিয়ে এলেন। খুব সুন্দরী মহিলা, তার মায়ের থেকেও বয়স অনেক কম। তাকে জিজ্ঞাসা করলেন,
তোমার বাড়ি কোথায়?
মনসাপোতা, অনেক দূর এখান থেকে।
বাড়িতে কে কে আছেন?
মা আছেন, আর কেউ না।
তোমার বাবা বুঝি? ও, তা ভাই বোন কটি তোমরা?
এখন আমি একা, আমার দিদি ছিল, সে 7-8 বছর হলো মারা গিয়েছে।
কোন রকমে তাড়াতাড়ি খাওয়া সেরে অপু উঠে এলো। শীতকালেও সে যেন ঘেমে উঠেছে। পরদিন সকালে অপু বাড়ির ভেতর থেকে খেয়ে এসে দেখল, 13 বয়সের একটি সুন্দরী মেয়ে ছোট্ট একটি খোকার হাত ধরে বাইরের ঘরে দাঁড়িয়ে আছে। অপু বুঝল সে কাল রাতের পরিচিত মহিলাটির মেয়ে। অপু আপন মনে বই গুছিয়ে স্কুলে যাবার জন্য প্রস্তুত হতে লাগল। মেয়েটি এক দৃষ্টি তাকিয়ে থাকল। হঠাৎ অপুর ইচ্ছে হল এই মেয়েটির সামনে কিছু পৌরুষ দেখাবে। কেউ তাকে বলে দেয়নি, শিখিয়ে দেয়নি, আপনা আপনি তার মনে হল। হাতের কাছে অন্য কিছু না পেয়ে সে নিজের অঙ্কের ইনস্ট্রুমেন্ট বাক্সটা বিনা কারণে খুলে প্রোট্রাক্টর, সেট স্কোয়ার স্কেল, কম্পাস নিয়ে বিছানার উপর ছড়িয়ে ফেলে আবার সেগুলোকে বাক্সে সাজাতে লাগল। কি জানি কেন অপুর মনে হল এই ব্যাপারেই তার চরম পৌরুষ দেখানো হবে। মেয়েটির সাথে আলাপ হল সেদিন সন্ধ্যায়। সে স্কুল থেকে এসেছে। মেয়েটি এসে লাজুক চোখে বলল,
আপনাকে মা খাবার খেতে ডাকছেন।
আসন পাতা, পরোটা, বেগুন ভাজা, আলু চচ্চড়ি, চিনি। মেয়েটি কাছে দাঁড়িয়েছিল। এই সময় মহিলাটি ঘরে এসে বললেন,
ওকে দাদা বলে ডাকবি নির্মলা, কাছে বসে খাওয়াতে হবে রোজ। ও দেখছি যেরকম লাজুক, এ পর্যন্ত তো আমার সঙ্গে একটা কথাও বললে না, না দেখলে আটপিটাকেই উঠে চলে যাবে।
অপু লজ্জিত হল, মনে মনে ভাবল এনাকে সে মা বলে ডাকবে, কিন্তু লজ্জায় পারল না। সুযোগ কোথায়? এমনি খামোখা মা বলে ডাকা সে বড় লজ্জা, সে তা পারবে না। মাসখানেক এদের বাড়িতে থাকতে থাকতে অপুর কতগুলি নতুন বিষয়ে জ্ঞান হল। সবাই ভারী পরিষ্কার পরিচ্ছন্ন, আটপৌরে পোশাক পরিচ্ছদ সুদৃশ্য ও সুরুচি সম্মত। মেয়েদের শাড়ি পরবার ধরনটি বেশ লাগে, একে সবাই দেখতে সুশ্রী, তার উপর সুদৃশ্য শাড়ি সেমিজে আরো সুন্দর দেখায়। এই জিনিসটা অপু কখনো জানত না। বড়লোকের বাড়ি থাকবার সময়ও নয়, কারণ সেখানে ঐশ্বর্যের আড়ম্বরে তার অনভ্যস্ত চক্ষু ধাঁধিয়ে যেত। সহজ গৃহস্থ জীবনের দৈনন্দিন ব্যাপারের পর্যায়ে তাকে সে ফেলতে পারেনি কোনো দিন। অপু যে সমাজ, যে আবহাওয়ায় মানুষ, সেখানকার কেউ এই ধরনের সহজ সৌন্দর্যময় জীবনযাত্রায় অভ্যস্ত নয়। নানা জায়গায় বেরিয়ে নানা ধরনের লোকের সঙ্গে মিশে তার আজকাল চোখ ফুটেছে। সে আজকাল বুঝতে পারে নিশ্চিন্দিপুরে তাদের গৃহস্থালী ছিল দরিদ্রের, অতি দরিদ্রের গৃহস্থালী। শিল্প নয়, সৌন্দর্য নয়, শুধু খাওয়া আর থাকা। সন্ধেবেলা নির্মলা এসে কাছে বসল। অপু অ্যালজেব্রার শক্ত অঙ্ক করছিল।
এবারও মিলল না।
নির্মলা নিজের বইখানা খুলে বলল,
দাদা বলছিলাম আমায় ইংরেজিটা একটু বলে দেবেন।
এসে জুটলে, এখন ওসব হবে না। এ তো ভারী মুশকিল, একটা অঙ্ক সকাল থেকে মিলল না।
নির্মলা নিজে বসে পড়তে লাগল। সে বেশ ইংরেজি জানে, তার বাবা যত্ন করে শিখিয়েছেন, বাংলাও খুব ভালো জানে। একটু পড়েই সে বইখানা বন্ধ করে অপুর অঙ্ক কষা দেখতে লাগল। একটু পরে একবার ঝুঁকে দেখে অপুর কাঁধে হাত দিয়ে ডেকে বলল,
এদিকে ফিরুন না দাদা, বলছি এই পদ্মটা মিলে।
এই যাও তো, আমি জানি না, ওই তো তোমার দোষ নির্মলা, আমার অঙ্ক মিলছে না, এখন তোমার পদ্ম মেলাবার সময়।
আচ্ছা এইটা মেলান দেখি, সেই গাছ গাছ নয় যাতে নেই ফল।
মিলবে না? আচ্ছা দেখো, সেই লোক লোক নয় যার নেই বল, হলো না?
যাতে নেই ফল যার নেই বল, মিলেছে। আচ্ছা এবার বলুন তো আরেকটা।
আমি আর বলবো না, তুমি ওরকম দুষ্টুমি করো কেন বলো তো। আমি অঙ্কগুলো কষে নিই, তারপর যত ইচ্ছা পদ্ম মিলিয়ে দেবো, ঠিক আছে?
আরেকটা আরেকটা, সেই ফুল ফুল নয় যার।
এক্ষুনি উঠে গিয়ে মাকে বলে আসবো নির্মলা, ঠিক বলছি, ওরকম যদি।
নির্মলা রাগ করে উঠে গেল। যাবার সময় পিছন ফিরে তার দিকে তাকিয়ে বলল,
ওবেলা বাইরের ঘরে কে খাবার বয়ে আনে দেখবো।
এরকম প্রায়ই হয়, অপু এতে ভয় পায় না। নির্মলাকে অপুর ভালো লাগে, কিন্তু সে তা দেখাতে জানে না। পরের বাড়ি বলেই হোক বা একটু লাজুক প্রকৃতির বলেই হোক, সে বাইরের ঘরে শান্তভাবে বাস করে। কি তার অভাব, কোনটা তার দরকার, সে কথা কাউকেও জানায় না। অপুর এই উদাসীনতা নির্মলার হৃদয়ে বড় বাজে। তবুও সে না চাইতে নির্মলা তার ময়লা বালিশের ওয়ার সাবান দিয়ে নিজে কেচে দিয়ে যায়, গামছা পরিষ্কার করে দেয়, ছেঁড়া কাপড় বাড়ির মধ্যে নিয়ে গিয়ে মাকে দিয়ে সেলাইয়ের কলে সেলাই পর্যন্ত করে এনে দেয়। নির্মলা চায় অপূর্ব দাদা তাকে ভাই ফরমাস করে, তার প্রতি হুকুম জারি করে, কিন্তু অপু কারো উপর কোনো হুকুম করতে জানে না, এক মা ছাড়া। দিদি ও মায়ের সেবায় সে অভ্যস্ত বটে, তাও সে সেবা অযাচিতভাবে পাওয়া যেত তাই, নইলে অপু কখনো হুকুম করে সেবা আদায় করতে শেখেনি। তাছাড়া সে সমাজের যে স্তরের মধ্যে মানুষ, ডেপুটি বাবুরা সেখানকার চোখে ব্রহ্মলোকবাসী দেবতার সমকক্ষ জীব। নির্মলা ডেপুটি বাবুর বড় মেয়ে, রূপে বেশভূষায় পড়াশোনায় কথাবার্তায় একমাত্র লীলা ছাড়া সে এ পর্যন্ত যত মেয়ের সংস্পর্শে এসেছে সকলের থেকে শ্রেষ্ঠ, সে কি করে নির্মলার উপর হুকুম জারি করবে? নির্মলা তা বোঝে না, সে দাদা বলে ডাকে, অপুর প্রতি একটা আন্তরিক টানের পরিচয় তার প্রতিটা কাজে। চৈত্র মাসের শেষে একদিন ফুটবল খেলতে খেলতে অপুর হাঁটুটা কিভাবে মচকে গিয়ে মাঠে পড়ে গেল সে। সঙ্গীরা তাকে ধরাধরি করে এনে ডেপুটি বাবুর বাসায় দিয়ে গেল। নির্মলার মা ব্যস্ত হয়ে বাইরের ঘরে এসে কাছে গিয়ে বললেন,
দেখি দেখি কি হয়েছে। আরে,
অপুর উজ্জ্বল গৌরবর্ণ সুন্দর মুখ ঘামে ও যন্ত্রণায় একেবারে লাল হয়ে গিয়েছে, ডান পা খানা সোজা করতে পারছে না। চাকর নির্মলার মার স্লিপ নিয়ে ডাক্তারখানায় ছুটল। একটু পরে সরকারি ডাক্তার এসে দেখে শুনে ওষুধের ব্যবস্থা করে গেলেন। নির্মলা বাড়ি ছিল না, সন্ধ্যের আগে ফিরল। সব শুনে বাইরের ঘরে এসে বলল,
বেশ হয়েছে, দোষী বৃত্তি করার ফল হবে না, ভারী খুশি হয়েছি আমি।
নির্মলা আর কিছু না বলে চলে গেল। অপু মনে মনে ক্ষুণ্ণ হয়ে ভাবল,
যাক না, আর কখনো যদি কথা কই।
আধ ঘন্টা পরেই নির্মলা এসে হাজির।
পায়ের ব্যথাটা তো জানি না, গরম জল আনতে বলে দিয়ে এলাম, এমন করে শিক দেব, লাগে তো লাগবে, দুষ্টুমি করার বাহাদুরি বেরিয়ে যাবে।
পরদিন সকালটা নির্মলা এল না। দুপুরের পর এসে বিকেল পর্যন্ত নানা গল্প করল, বই পড়ে শোনাল, বাড়ির ভেতর থেকে থালায় করে আখ ও শাখালু কেটে নিয়ে এলো। তারপর তাদের পদ্য মেলানোর আর শেষ নেই। নির্মলার পদ্যটি মিলিয়ে দিয়েই অপু তাকে আরেকটা পদ্য মেলাতে বলে। নির্মলাও অল্প কয়েক মিনিটে তার জবাব দিয়ে অন্য একটা প্রশ্ন করে। কেউ কাউকে ঠকাতে পারে না।
আচ্ছা, এবার আমার পদ্যটা মেলাও দেখি।
পেরেছি, পদ্য মিলিয়ে দিয়েছি, এই দেখো দেখো কেমন, পড়ো পড়ো।
ডেপুটি বাবুর স্ত্রী একবার বাইরের ঘরে আসতে আসতে শুনে বললেন,
বেশ হয়েছে, আর ভাবনা নেই, এখন তোমরা দুই ভাই বোনে একটা কবির দল খুলে দেশে দেশে বেরিয়ে বেড়াও গিয়ে।
অপু লজ্জিত হয়ে চুপ করে রইল। ডেপুটি বাবুর স্ত্রীর বড় সাদ অপু তাকে মা বলে ডাকে। সে যে আড়ালে তাকে মা বলে তা তিনি জানেন, কিন্তু সামনাসামনি অপু কখনো তাকে মা বলে ডাকেনি, এজন্য ডেপুটি বাবুর স্ত্রী খুব দুঃখিত। অপু যে ইচ্ছে করে না তা নয়, ডেপুটি বাবুর বাসায় থাকার কথা একবার সে বাড়িতে গিয়ে মায়ের কাছে গল্প করাতে সর্বজয়া ভারী খুশি হয়েছিল। ডেপুটি বাবুর বাড়ি কম কথা নয়, সেখানে কি করে থাকতে হবে চলতে হবে সে বিষয়ে নানা উপদেশ দিয়েছিল। অপু এক মাস হল সেরে উঠেছে। একদিন নির্মলা বাইরের ঘরে চেয়ারে বসে কি একটা বই পড়ছিল। ঘোর বর্ষা সারা দিনটা, বেলা বেশি নেই, বৃষ্টি এর মধ্যে একটু কমেছে। অপু বিনা ছাতায় কোথা থেকে ভিজতে ভিজতে এসে দৌড়ে ঘরে ঢুকতেই নির্মলা বই মুড়ে বলে উঠল,
এহে, আপনি যে তারা ভিজে একেবারে,
চট করে চা আর খাবার, তিন মিনিটে।
নির্মলা বিস্মিত হল, সঙ্গে সঙ্গে অত্যন্ত আনন্দিত হল, এরকম তো কখনো হুকুমের সুরে অপূর্বতা বলে না। সে হাসি মুখে মুখ টিপে বলল,
পারবো না তিন মিনিটে,
ঘোড়ায় চিন দিয়ে এলেন কি না?
আর তো বেশি দিন না, আর তিনটি মাস তোমাদের জ্বালাবো, তারপর চলে যাচ্ছি।
নির্মলার মুখ থেকে হাসি এবার মিলিয়ে গেল।
কোথায় যাবেন?
তিন মাস পরে পরীক্ষা দিয়েই চলে যাব, কলকাতায় পড়ব পাশ হলে।
আর এখানে থাকবেন না?
কিন্তু তুমি তো বাঁচবে, যে খাটুনি তোমার। ও কি, আরে কি হলো? আরে শোনো নির্মলা, আরে।
নির্মলা চলে গেল। হঠাৎ কেন গেল, কি কথায় তার চোখে এত জল এসে পড়ল, বুঝতে পেরে অপু মনে মনে অনুতপ্ত হল।
আর ওকে খেপাবো না, ভারী পাগল। আহারে, ওকে আমি সব সময় খোঁচা দিই, কত খেটেছে আমার জন্য। যখন পা ভেঙে পড়েছিলাম 15 দিন ধরে, জানতেই দেয়নি যে আমি নিজের বাড়িতে নেই।
এর মধ্যে আবার একদিন পটু এলো। ডেপুটি বাবুর বাসাতে অপু উঠে যাবার পর সে কখনো আসেনি, খানিকটা ইতস্তত করে বাসায় ঢুকল। এক পা ধুলো, রুক্ষ চুল, হাতে পুঁটলি। সে এদিকে এলে অপুর সঙ্গে দেখা না করে যেতে পারে না। পটুর মুখে অনেক দিন পর সে রানুদির খবর পেল। পাড়া গায়ে নিঃসহায় নিরুপায় ছেলেদের অভ্যাস মতো সে গ্রামের যত মেয়েদের শ্বশুরবাড়ি ঘুরে বেড়ানো শুরু করেছে। বাপের বাড়ির লোক, অনেকের হয়তো বা খেলার সঙ্গী, মেয়েরা আগ্রহ করে রাখে, ছেড়ে দিতে চায় না, যে কটা দিন থাকে খাওয়া দাওয়া সম্বন্ধে নির্ভাব না। কোনো স্থানে দুদিন, কোথাও 5 দিন, মেয়েরা আবার আসতে বলে, যাবার সময় খাবার তৈরি করে সঙ্গে দেয়। এ এক ব্যবসা পটু ধরেছে, মন্দ নয়। এর মধ্যে সে তাদের পাড়ার সব মেয়ের শ্বশুরবাড়িতে 2-4 বার ঘুরে এসেছে। এইভাবেই একদিন রানুদির শ্বশুরবাড়ির গল্প করল। রানুদির শ্বশুরবাড়ি রানাঘাটের কাছে। তারা পশ্চিমে কোথায় চাকরি উপলক্ষে থাকেন, পুজোর সময় বাড়ি এসেছিলেন। সপ্তমী পুজোর দিন অনাহতভাবে পটু গিয়ে সেখানে হাজির। সেখানে 8 দিন ছিল। রানুদির কি যত্ন! তার দুরবস্থা শুনে গোপনে 3টে টাকা দিয়েছিল, আসবার সময় নতুন ধুতি চাদর, এক পুঁটলি বাসি লুচি আর সন্দেশ।
আমার কথা কিছু বললে না?
শুধুই তোর কথা, যে কয়দিন ছিলাম সকালে সন্ধ্যেতে তোরই কথা। আর তারা আবার একাদশীর দিনই পশ্চিমে চলে যাবে। আমাকে রানুদি বললে, ভাড়ার টাকা দিচ্ছি, তাকে একবার নিয়ে আয় না এখানে, 6 বছর দেখা হয়নি। তা আমার আবার জ্বর হলো, দিদির বাড়ি এসে 10-12 দিন পড়ে রইলাম। তোর ওখানে আর যা হলো না, ওরাও চলে গেল পশ্চিমে।
ভাড়ার টাকা দেয়নি?
মানে হ্যাঁ, তোর আর আমার যাতায়াতের ভাড়া হিসেব করে দিয়েছিল, সেও খরচ হয়ে গেল। দিদি কোথায় আর পাবে, আমার সেই ভাড়ার টাকা থেকে নেবু, ডালিম, ওষুধ সব হলো। রানুদির মতন অমন মেয়ে আর দেখিনি অপুদা, তোর কথা বলতে তার চোখে জল পড়ে। আর শুধু রানুদি না, যত মেয়ের শ্বশুরবাড়ি গেলাম, ওই রানীদি, আশালতা, ও পাড়ার সুনয়নীদি, সবাই তোর কথা আগে জিজ্ঞেস করে।
হঠাৎ অপুর গলা যেন কেমন আড়ষ্ট হয়ে উঠল, সে আর কোনো কথা বলল না। ঘণ্টা 2 থেকে পটু চলে গেল। দেওয়ানপুর স্কুলেই ম্যাট্রিকুলেশন পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পর হেডমাস্টার মিস্টার দত্ত অপুকে ডেকে পাঠালেন।
এই যে অপু, তা তুমি বাড়ি যাবে কবে?
এই কবছরে হেডমাস্টারের সঙ্গে তার কেমন একটা নিবিড় সৌহার্দ্যের সম্বন্ধ গড়ে উঠেছে।
এই সামনের বুধবার যাব ভাবছি।
তা পাশ হলে কি করবে ভাবছো? কলেজে পড়বে তো?
হ্যাঁ, কলেজে পড়বার খুব ইচ্ছে স্যার।
যদি স্কলারশিপ না পাও? ভগবানের ওপর নির্ভর করে চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কলকাতাতেই পড়ো বুঝলে, অনেক জিনিস দেখবার শেখবার আছে। পাড়াগাঁয়ের কলেজে খরচ কম বটে, কিন্তু সেখানে মন বড় হয় না, চোখ ফোটে না। আমি কলকাতাকেই ভালো বলি। স্কুল লাইব্রেরির লে মিজারেবল খানা তুমি খুব ভালোবাসতে, তাই না? ওখানা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, আমি আর একখানা কিনে নেব।
অপু বেশি কথা বলতে জানে না, এখনো পারল না। মুখ চোরার মতো খানিক্ষণ দাঁড়িয়ে থেকে হেডমাস্টারের পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বেরিয়ে এল। হেডমাস্টারের মনে হল তাঁর দীর্ঘ ৩০ বৎসরের শিক্ষক জীবনে এরকম কোনো ছেলের সংস্পর্শে তিনি কখনো আসেননি। ভাবময়, স্বপ্নদর্শী বালক, জগতে সহায়হীন, সম্পদহীন, হয়তো একটু নির্বোধ, একটু অপরিণামদর্শী, কিন্তু উদার, সরল, নিষ্পাপ, জ্ঞান পিপাসু ও জিজ্ঞাসু। মনে মনে তিনি বালকটিকে বড় ভালোবেসেছিলেন। গত ৪ বছরের স্মৃতি জড়ানো দেওয়ানপুর থেকে বিদায় নেবার সময় অপুর মন ভালো ছিল না। নির্মলার সঙ্গে বাইরের ঘরে দেখা হল।
তারপর আপনি তো আজ যাবেন, তাই না দাদা?
হ্যাঁ, দুটোর গাড়িতে যাব। এই শোনো, রামধারিয়াকে একটু ডেকে নিয়ে এসো তো, জিনিসপত্রগুলো একটু বেঁধে দেবে।
রামধারিয়া কি আপনার সব কাজ চিরকাল করে দিয়ে এসেছে নাকি? কই দেখি কি জিনিস আছে আগে বলুন।
দুজনে মিলে বইয়ের ধুলো ঝেড়ে গোছানো, বিছানা বাঁধা, এইসব চলল।
দেখি আপনার মোটে দুখানা কাপড় আর জামা নেই।
অপু হেসে বলল,
পয়সাই নেই হাতে, তিনটে জামা, নইলে ইচ্ছে তো আছে সুকুমারের মতো একটা জামা করাবার, ওতে আমাকে যা মানায় না ওই রংটাতে।
থাক থাক, আর বাহাদুরি করতে হবে না, এই রইল চাবি, এখুনি হারিয়ে ফেলবেন না যেন আবার। আমি মিষ্টি ঠাকুরকে বলে দিয়েছি এখুনি লুচি ভেজে আনবে। দাঁড়ান দেখি কি আপনার গাড়ি কত দেরি।
এখনো ঘন্টা দুই, মার সঙ্গে দেখা করে যাব, আবার হয়তো কতদিন পরে আসবো তার কি ঠিক আছে?
আপনি আসবেনই না, আপনাকে কি আমি বুঝিনি ভাবছেন? এখান থেকে চলে গেলে আপনি কি আবার এমুখো হবেন? কখনোই না, এই ২ বছর আপনাকে দেখে আসছি দাদা, আমার বুঝতে বাকি নেই। আপনার শরীরে মায়া দয়া কম।
কম? বারে এ তো তুমি, মানে আমি বুঝি
না। দাঁড়ান দেখি গিয়ে মিষ্টি ঠাকুর কি করছে, এই তারা না দিলে সে আর।
নির্মলার মা যাবার সময় চোখের জল ফেললেন, কিন্তু নির্মলা বাড়ির মধ্যে কি কাজে ব্যস্ত ছিল, মায়ের বহু ডাকাডাকিতেও সে কাজ ফেলে বাইরে আসতে পারল না। অপু স্টেশনের পথে যেতে যেতে ভাবল, নির্মলা আচ্ছা তো, একবারও বেরোল না, আচ্ছা খাম খেয়ালি। স্টেশনে নেমে বাড়ি যাবার পথে একটা গাছতলা দিয়ে যেতে যেতে অপুর মন যেন আনন্দে শিউরে উঠল। যদিও ট্রেনে আজ সারা পথ শুধু নির্মলা আর দেবব্রতের কথাই সে ভেবেছে, কখনো শুধুই নির্মলা, কখনো শুধুই দেবব্রত, তবুও তার মনে হল এখনকার আনন্দের সঙ্গে নির্মলার সম্পর্ক নেই, দেবব্রতেরও নেই, আছে শুধু তার নিশ্চিন্দিপুরের বাল্য জীবনের স্পর্শ। প্রথম যৌবনের শুরু, বয়ঃসন্ধিকালে রূপ ফেটে পড়ছে, এই ছায়া, বকুলের গন্ধ, বনান্তরে অবসন্ন দিনে পাখির ডাক, ময়ূরকণ্ঠী রঙের আকাশটা, রক্তে যেন এদের নেশা লাগে, গর্ব, উৎসাহ, নবীন জীবনের আনন্দ ভরা প্রথম পদক্ষেপে, এসবের কাছে নির্মলা তুচ্ছ। নিরাবরণ মুক্ত প্রকৃতির এ আহ্বান, রোম্যান্সের আহ্বান, তার রক্তে মেশানো, এটা এসেছে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে, বন্ধন মুক্ত হয়ে ছুটে বেড়ানো। বাড়ি ফিরে এসে অপু মায়ের সঙ্গে পরামর্শ করল।
মা, কলকাতায় যদি পড়তে যাই স্কলারশিপ না পেলে কি কোনো অসুবিধে হবে?
পড়া তো অনেক হলো অপু, আর পড়ার দরকার কি?
কলেজে পড়লে মানুষ বিদ্যার জাহাজ হয় মা, সবাই বলবে কলেজের ছেলে, যদি স্কলারশিপ না পাই তাতেই বাকি, একরকম করে হয়ে যাবে। রমাপতিদা বলে কত গরিবের ছেলে কলকাতায় পড়ছে, গিয়ে একটু চেষ্টা করলেই নাকি সুবিধে হয়ে যাবে, ও আমি করে নেব মা।
কলকাতায় যাবার আগের রাতে আগ্রহে উত্তেজনায় অপুর ঘুম হল না। সত্যি সত্যি কাল সে এমন সময় কলকাতায় থাকবে, কলকাতা সম্বন্ধে কত গল্প, কত কি সে শুনেছে, কত কি অদ্ভুত জিনিস দেখবার আছে, বড় বড় লাইব্রেরি আছে, সে শুনেছে বই চাইলেই সেখানে বসে পড়তে দেয়। কলকাতায় সে কাউকে চেনে না, কোথায় গিয়ে থাকবে জানা নেই। তবে মাস কয়েক আগে সমীর তাকে নিজের এক মেষমশাইয়ের কলকাতার ঠিকানা দিয়ে বলেছিল,
দরকার হলে এই ঠিকানায় গিয়ে আমার নাম করলেই তিনি আদর করে তোকে থাকার জায়গা দিয়ে দেবেন।
ট্রেনে ওঠার সময় অপু সেই কাগজখানা সাবধানে পকেটে রাখল। রেলের পুরনো টাইম টেবিলের পেছন থেকে ছিঁড়ে নেওয়া একটা কলকাতা শহরের নকশা তার টিনের তোরঙ্গটার মধ্যে অনেকদিন আগে থেকেই ছিল, সেটাও সে বের করে রাখল। এর আগেও অপু শহর দেখেছে, তবুও ট্রেন থেকে নেমে শিয়ালদহ স্টেশনের সামনের বড় রাস্তায় একবার এসে দাঁড়াতেই সে অবাক হয়ে গেল। অনেক কষ্টে সমীরের দেওয়া ঠিকানা দেখে দেখে হ্যারিসন রোড খুঁজে অ্যামহার্স্ট স্ট্রিট ছেড়ে আরও কিছুটা ঘুরে গিয়ে সে পঞ্চানন দাসের গলি বের করল। সমীরের মেষমশাই অখিলবাবু সন্ধ্যের কিছুটা আগে এলেন, অপুর পরিচয় ও উদ্দেশ্য শুনে খুব বাহবা দিলেন। তখনই ঝিকে ডেকে অপুর খাওয়া দাওয়া ও থাকার ব্যবস্থা করে দিলেন। অপু কয়েকদিন ওখানে থেকেই কোথাও থাকার ব্যবস্থা, কোথাও বা ছেলে পড়ানোর খোঁজ করতে লাগল। এদিকে কলেজে ভর্তির সময় প্রায় শেষ হয়ে এসেছে, খরচের কথা ভেবে প্রথমেই প্রেসিডেন্সি কলেজকে বাদ দিতে হল। মেট্রোপলিটন কলেজ গলির ভেতর, ও অনেকটা পুরনো ধরনের, তাই সেখানে ভর্তি হতে ইচ্ছে হল না। সব দিক বিবেচনা করে রিপন কলেজে গিয়ে অপু প্রথম বর্ষে অ্যাডমিশন নিল। অখিলবাবুদের মেসে থাকা ও পড়াশোনা দুইয়ের ঘোর অসুবিধে। অপুও ওই ছোট্ট ঘুপচি ঘরে এতগুলি লোকের সাথে এক বিছানায় শুতে অভ্যস্ত নয়। তার কলেজের কয়েকটি ছেলে মিলে একটি ঘর ভাড়া করে থাকত, নিজেরাই রান্নাবান্না করে খেত। অপু তাদের সাথে থাকা শুরু করল। মাসের শেষের দিকে অপু মাসিক 15 টাকা বেতনে একটি টিউশন পেল। এই নতুন বাসায় অপু বাদে সবাই মুর্শিদাবাদ জেলার ছেলে। এদের মধ্যে সুরেশ্বরের আয় কিছু বেশি, এমএ ক্লাসের ছাত্র। চারজনের আয় মিলে কিছু কম পড়লে সুরেশ্বর নিজেই তা দিয়ে দেয়। সুরেশ্বরের কাছে একদিন কথাটা তুললে সে হেসে উড়িয়ে দিল, সে বেশি এমন কিছু দেয় না, যদিও বা দেয় তাতেই বা কি। ইতিহাসের অধ্যাপক মিস্টার বসুকে অপুর সবচেয়ে ভালো লাগে। কালো রিবন ঝোলানো চশমা পরে মিস্টার বসু ক্লাসরুমে ঢুকলেই সে নড়ে চড়ে বসে, তারপর খুব মন দিয়ে তাঁর কথা শোনে। পুজোর আগে অপুদের বাসা উঠে গেল, অনেক দিন থেকেই খরচে কুলোচ্ছিল না। সুরেশ্বরের ভালো একটা টিউশন হঠাৎ হাত ছাড়া হল, কে বাড়তি খরচ চালায়। অন্য দুটি ছেলে কোথায় চলে গেল, সুরেশ্বরও গিয়ে একটি মেসে উঠল, অপুর যে মাসিক আয় কলেজের মাইনে দিয়ে তা থেকে 12 টাকা বাঁচে, ওই টাকায় কলকাতা শহরে কিছুতেই চলে না। কিন্তু সেই টাকাও বেশি দিন স্থায়ী হল না। একদিন পড়াতে গিয়ে শুনল ছেলের শরীর খারাপ হওয়ায় হাওয়া বদলাতে পশ্চিমে চলে গিয়েছে, এক মাসের মাইনে বাড়তি দিয়ে তারা জবাব দিয়ে দিল। আপাতত সুরেশ্বরের মেসেই সে জিনিসপত্র রেখে দিয়েছে, রাতে গেস্ট চার্জ দিয়ে সেখানেই খেয়ে নেয়, রাতে মেসের বারান্দায় শুয়ে থাকে। সেদিন সুরেশ্বরের মেসে নিজের নামে একটি চিঠি দেখল, খুলে দেখল চিঠিখানা মায়ের, কিন্তু হাতের লেখা অন্য কারুর।
আদরের অপু, আশা করি ভালো আছো। দুদিন হলো হাতে আঘাত পেয়ে বড় কষ্ট পাচ্ছি, তুমি 3টি টাকা পাঠাতে পারো? কলেজের ছুটি পেলে বাড়ি এসো। ইতি মা।
মা কখনো কিছু চান না, মুখ বুঝে সকল দুঃখ সহ্য করেন। খুব কষ্ট না হলে কখনো মা তাকে টাকার জন্য লেখেননি। পকেট থেকে টাকা বের করে সে দেখল তার কাছে 27টি টাকা রয়েছে। মেসের দেনা 15.5 টাকা বাদ দিলে 11.5 টাকা থাকে।
মা তো 3টি টাকা চেয়েছেন, আমি 10 টাকা পাঠিয়ে দিই। মাকে বেশ তাক লাগিয়ে দেওয়া যাবে, ভারী মজা হবে। বাড়ি গেলে মা খালি সেই গল্পই করবে সারা রাত।
সেই মতো বৌবাজার পোস্ট অফিস থেকে টাকাটা পাঠিয়ে দিল অপু। কলেজের একটি ছেলের সঙ্গে অপুর খুব বন্ধুত্ব হয়েছে, সেও গরিব ছাত্র, ঢাকা জেলায় বাড়ি, নাম প্রণব মুখার্জী, খুব লম্বা, গৌরবর্ণ, দোহারা চেহারা, বুদ্ধি প্রজ্জ্বল দৃষ্টি। কলেজ লাইব্রেরিতে একসঙ্গে বসে বই পড়তে পড়তেই দুজনের আলাপ। অপু শীঘ্রই বুঝতে পারল প্রণবের পড়াশোনা তার থেকে অনেক বেশি। অনেক গ্রন্থকারের নামও সে শোনেনি, প্রণবের কথায় সে এদের বই পড়তে আরম্ভ করল। আরও কয়েকটা দিন কেটে গেল, কোনদিন সুরেশ্বরের মেসে একবেলা খেয়ে, কোনদিন বা একবেলা না খেয়ে অপুর দিন কেটে যায়। কিন্তু এদিকে আর চলে না, এক জায়গায় বই, এক জায়গায় বিছানা, কোথায় কখন রাত কাটাবে কিছু ঠিক নেই, এতে পড়াশোনা হয় না। এ ধরনের কষ্ট করতে অপু কখনো অভ্যস্ত নয়। বাড়ির এক ছেলে চিরকাল বাপ মায়ের আদরে কাটিয়েছে, শহরে বড় লোকের বাড়িতে অন্য কষ্ট থাকলেও খাওয়ার কষ্টটা অন্তত ছিল না। তাছাড়া সেখানে মাথার উপর ছিল মা, সকল আপদ বিপদ থেকে সর্বজয়া ছেলেকে আড়াল করে রাখতে প্রাণপণ করত, কোনো কিছু আঁচ লাগতে দিত না। দেওয়ানপুরে স্কলারশিপে টাকায় বালক বুদ্ধিতে যথেষ্ট শৌখিনতা করেছে, খেয়েছে, খাইয়েছে, ভালো ভালো জামা কাপড় পরেছে, তখন সেসব জিনিস সস্তাও ছিল। কিন্তু শীঘ্রই অপু বুঝতে পারল কলকাতা দেওয়ানপুর নয়, এখানে কেউ কাউকে পোছে না। ইউরোপে যুদ্ধ লেগে গত কয়েক মাসের মধ্যে কাপড়ের দাম এত বেড়েছে যে কাপড় আর কেনা যায় না। ভালো কাপড় বলতে একটি টুইল শার্টই তার সম্বল। এদিকে থাকার কষ্টও খুব, সুরেশ্বর এমএ পরীক্ষা দিয়ে বাড়ি চলে গিয়েছে, তার মেসে তাই আর থাকা যায় না। যাবার আগে সুরেশ্বর একটা ওষুধ কারখানার উপর একটা ছোট ঘরে তার থাকবার জায়গা ঠিক করে দিয়ে গিয়েছে। ওই কারখানায় সুরেশ্বরের চেনা একজন লোক কাজ করে ও রাতে উপরের ঘরটাতে থাকে। যতদিন না কিছু একটা সুবিধে হচ্ছে ততদিন অপু ওই ঘরটাতে লোকটার সঙ্গে থাকবে। ঘরটা একে ছোট, তার উপর অর্ধেকটা ভর্তি ওষুধ বোঝাই প্যাক বাক্সে, রাশিকৃত জঞ্জাল বাক্সগুলির পিছনে জমানো, কেমন একটা গন্ধ। নেংটি ইঁদুরের উৎপাতে কাপড় চোপড় রাখবার জো নেই, রাতে ঘর ময় আর শোলার উৎপাত। ঘরের লোকটা যেমন নোংরা তেমনই তামাক প্রিয়, রাতে উঠে অন্তত তিনবার তামাক সেজে খায়, তার কাশির শব্দে ঘুম হওয়া দেয়, ঘরের কোণে তামাকের গুল রাশিকৃত করে রেখে দেয়। একদিন দুপুরবেলা অপু কলেজ থেকে বাসায় ফিরে এসে জামা খুলছে, এমন সময় পাশের বাড়ির জানলার দিকে হঠাৎ চোখ পড়তে সে খুব অবাক হয়ে গেল। জানলাটার গায়ে খড়ি দিয়ে লেখা রয়েছে, হেমলতা আপনাকে বিবাহ করবে। অপু কিছুক্ষণ সেদিকে অবাক হয়ে তাকিয়ে থেকে পরক্ষণে হো হো করে হেসে উঠল। পাশের বাড়ির ওই জানালাটি তার ঘরটি থেকে হাত পাঁচ ছয় দূরে, মাঝে একটা সরু গলি। সে অনেক দিন দেখেছে পাশের বাড়ির একটি মেয়ে জানালার গরাদ ধরে এদিকে তাকিয়ে থাকে, রং উজ্জ্বল শ্যামবর্ণ, কোঁকড়া এক ঢাল চুল, বেশ সুন্দর দেখতে। তার কলেজ থেকে ফেরার সময় প্রায় মেয়েটি দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে বলা ভুল, মেয়েটি তাকে দেখলেই হঠাৎ হেসে জানলার পেছনে মুখ লুকায়, কখনো বা জানলার খড়খড়ি খুলে তখনই বন্ধ করে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। দিনের মধ্যে প্রায়ই কোনো না কোনো অজুহাতে জানলার কাছে এসে দাঁড়ায়, কিন্তু আজকের এই ব্যাপারটি একেবারে অপ্রত্যাশিত। সেদিন আর মেয়েটিকে দেখা গেল না, যদিও সন্ধ্যের সময় একবার ঘরে ফিরে এসে দেখল জানালার সে খড়ির লেখা মুছে ফেলা হয়েছে। পরদিন সকালে ঘরের মধ্যে মাদুর বিছিয়ে পড়তে পড়তে মুখ তুলতেই অপু দেখল মেয়েটি জানালার ধারে দাঁড়িয়ে আছে, সবে স্নান সেরে এসেছে, লাল পাড় শাড়ি, ভিজে চুল পিঠের উপর ফেলা, সোনার বালা পরা নিটোল ডান হাতটি জানালার গরাদ ধরে আছে। কথাটা ভাবতে ভাবতে অপু কলেজ গেল। সেখানে অনেকের কাছে ব্যাপারটা গল্প করল, সবাই তো হেসেই খুন।
এই যে একেবারে সত্যিকার জানালা কাব্য, নভেলো মাসিকের কথায় পড়া যায় বটে, কিন্তু বাস্তব জগতে এরকম যে ঘটে তা তো জানা ছিল না। যাই বলি অপূর্ব, একদিন ব্যাপারটা গিয়ে কিন্তু দেখতে হচ্ছে।
তারপর দিন চারেক বেশ কাটল। হঠাৎ একদিন আবার জানালায় লেখা, হেমলতা আপনাকে বিবাহ করবে। জানালার খড়খড়ির গায়ে এমন ভাবে লেখা যে জানালা খুলে লম্বা কবজাটা মুড়ে ফেললেই লেখাটা শুধু তার ঘর থেকেই দেখা যায়, অন্য কারুর দেখতে পাওয়ার কথা নয়। প্রণবটা যদি এ সময় এখানে থাকত। সেদিন একটু মেঘলা ছিল, সকালে কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, দুপুরের পরই আবার খুব মেঘ করে এলো। কারখানার উঠোনে মালবোঝাই মোটর লরিগুলোর শব্দ একটু থামলেও দুপুরের শিফটে মিস্ত্রিদের প্যাক বাক্সের গায়ে লোহার বেড় পরাবার দুমদাম আওয়াজ। অপু ঘুমোনোর বৃথা চেষ্টা করে উঠে বসতেই দেখল মেয়েটি জানালার কাছে এসে দাঁড়িয়েছে। অল্পক্ষণের জন্য দুজনের চোখাচোখি হল। মেয়েটি অন্য দিনের মতো আজও হেসে ফেলল। অপুর মাথায় দুষ্টুমি চেপে গেল, সেও এগিয়ে গিয়ে জানালার গড়ার ধরে দাঁড়াল। তারপর সে নিজেও হাসল। মেয়েটি একবার পিছন ফিরে দেখল কেউ আসছে কিনা, পরে সেও এসে জানালার ধারে দাঁড়াল।
কি গো হেমলতা, আমায় বিয়ে করবে?
করব
কি যা, তোমরা বামুন? আমি কিন্তু বামুন।
আমরাও বামুন। আমার নাম তো জেনেছেন, আপনার নাম কি?
ভালো নাম অপূর্ব। আমরা বাঙাল দেশের লোক, শহরের মেয়ে তোমরা, আমাদের তো দু চোখে দেখতেই পারো না, তাই না? তোমার একটা কথা বলি শুনো, ওরকম লিখো না জানলার গায়ে, যদি কেউ টের পায়।
কে টের পাবে, কেউ দেখতে পায় না ওদিক থেকে। এই আমি এখন যাই, কাকিমা আসবে ঠাকুর ঘর থেকে।
মেয়েটি চলে গেলে অপুর হাসি পেল। পাগল না তো? মেয়েটির চোখে তাই কেমন একটা অদ্ভুত ধরনের দৃষ্টি। কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে একটা গভীর করুণা ও অনুকম্পায় তার সারা মন ভরে গেল। হয়তো তাকে দেখে মেয়েটা ভালোবেসে ফেলেছে, এরকম তো হয়। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা অপরাজিত প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। খবরের কাগজে অপু মাঝে মাঝে ছেলে পড়ানোর বিজ্ঞাপন খুঁজত। সেরকমই একটা বিজ্ঞাপন দেখে অপু এক ডাক্তারবাবুর মেয়েকে টিউশনি পড়াবার কাজ নিল। মাসখানে কেটে গেল, প্রথম মাসের মাইনে পেয়েই মাকে কিছু টাকা পাঠিয়ে দিল। একদিন বউবাজার ডাকঘর থেকে টাকাটা পাঠিয়ে এসে চলে যাচ্ছিল, সঙ্গের বন্ধুটি বলল,
এসো তো ভাই একটু চোরাবাজারে, কাল একটা ভালো অপেরা গ্লাস দর করে রেখে এসেছি, নিয়ে আসি।
চোরাবাজারের নামও কখনো অপু শোনেনি, ঢুকে দেখেই সে অবাক হয়ে গেল। নানা ধরনের জিনিসপত্র, খেলনা, আসবাবপত্র, ঘড়ি, জুতো, কলের গান, বই, বিছানা, সবই পুরনো মাল। অপুর মনে হল বেশ সস্তা দরে বিক্রি হচ্ছে। পরদিন সে বাকি টাকা হাতে বিকেলে এসে চোরাবাজারে ঢুকল। মনে মনে ভাবল,
এইবার একটু ভালোভাবে থাকব, পুরো গোয়াল ঘরে থাকতে পারিনি, যেমন নোংরা তেমনি অন্ধকার।
প্রথমে সে ফুলদানি জোড়া কিনল, দোয়ারদানের ওপর অনেকদিন থেকে ঝোঁক সেটিও কিনল, একটা জাপানি পর্দা, খানচারিক ছবি, খানগত প্লেট, একটা আয়না, ঝুটা পাথর বসানো ছোট একটা আংটি, আরও অনেক কিছু কিনল। দাও বুঝে দু একজন দোকানদার বেশ ঠকিয়েও নিল। মুটের মাথায় জিনিসপত্র চাপিয়ে সে সোৎসাহে ও সাগ্রহে সব বাসায় এনে হাজির করল ও সারা দিন খেটে ঘর দোর ঝেড়ে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু গুছিয়ে সন্ধ্যের পর পড়তে বসল। বই থেকে মুখ তুলে সে ঘন ঘন ঘরের চারিদিকে খুশির সাথে তাকিয়ে দেখছিল। ঠিক একেবারে যেন বড় লোকেদের সাজানো ঘর, ছবি, পর্দা, ফুলদানি, টেবিল ল্যাম্প। এতদিন পয়সা ছিল না, হয়নি, কিন্তু এইবার কেন সে মহিষের মতো বিলের কাদায় লুটিয়ে পড়ে থাকতে যাবে? বাহাদুরি করবার ঝোঁকে পরদিন সে ক্লাসের বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে এনে নিজের ঘরে খাওয়ালো। প্রণব, জানকী, সতীশ, অনিল, এমনকি সেন্ট জেভিয়ার্স কলেজের সেই ভূতপূর্ব ছাত্র চালবাজ মন্মথকে পর্যন্ত আমন্ত্রণ জানালো।
কোথেকে বাজে রাবিশাক পুরনো পর্দা জুটিয়েছে দেখো।
অপু নিচের কারখানার হেডমিস্ত্রিকে বলে তাদের বড় লোহার চায়ের কেটলিটা ও একটা পলিতা বসানো সেকেলে লোহার স্টোভ ধার করে এনে চা চড়ালো। এক রাশ কমলা লেবু, সিঙ্গাড়া, কচুরি, পান্তুয়া, কলা ও কাঁচা পাঁপড় সে আগেই কিনে এনেছিল। কথায় কথায় অপু তাদের দেশের বাড়ির কথা তুলল। মস্ত দোতলা বাড়ি, নদীর ধারে, এখনো পূজার দালানটা দেখলে তাক লেগে যায়, এখনো খুব নাম, দেনার দায়ে মস্ত জমিদারি হাতছাড়া হয়ে গিয়েছে, তাই আজ এই অবস্থা, নইলে, ইত্যাদি। হঠাৎ মনে পড়াতে সেই ঝুটা পাথরের আংটিটা বের করে অপু বলল,
এটা দেখো তো কেমন হয়েছে, কত দাম হবে বলতো?
মন্মথ বলল,
হ্যাঁ, কোথাকার একটা বাজে পাথর বসানো আংটি, কেমিক্যাল সোনার, এর আবার দামটা কি? দূর।
অনিলের এই কথাটা ভালো লাগল না। মন্মথ ইতিপূর্বে অপুর পর্দাটা দেখিয়ে নাক সিটকেছে, এও তার ভালো লাগেনি।
তুমি তো জহুরি নও, সবটাতেই চাল দিতে আসো কেন? চেনো এ পাথর? জহুরি হওয়ার দরকারটা কি শুনি, এটা কি এমেরাল্ড না হীরে না?
হ্যাঁ, ওই শুধু এমেরাল্ড আর হীরের নাম শুনে রেখেছো, আর তো কিছু শুনোনি। এটা কর্নেলিয়ান, চেনো কর্নেলিয়ান? অভ্রের খনিতে পাওয়া যায়, আমাদের ছিল, আমি খুব ভালো জানি।
অনিল খুব ভালোই জানে অপুর আংটির পাথরটা কর্নেলিয়ান নয়, কিছুই নয়। শুধু মন্মথর কথার প্রতিবাদ করে, মন্মথর চালিয়াতি কথাবার্তায় অপুর মনে কোনো ঘা না লাগে, সেই চেষ্টায় কর্নেলিয়ান ও টোপ্যাজ পাথরের আকৃতি প্রকৃতি সম্বন্ধে যা মুখে এলো তাই বলতে লাগল। তার অভিজ্ঞতার বিরুদ্ধে মন্মথ সাহস করে আর কিছু বলতে পারল না। তারপর আরো অনেকক্ষণ ধরে কথাবার্তা ও আরো বার দুই চা খাবার পর অন্য সকলে বিদায় নিল, কেবল অনিল থেকে গেল। অপুও তাকে থাকতে অনুরোধ করল। সকলে চলে যাওয়ার পর অনিল ভর্ৎসনার সুরে বলল,
আচ্ছা এসব আপনার কি কাণ্ড বলুন তো।
অনিল এতদিনের আলাপে এখনো অপুকে তুমি বলে না।
কেন কিনলেন এসব নিচে পয়সা খরচ করে?
কেন, তাতে কি, এসব তো, আরে ভালো থাকতে কি ইচ্ছে করে না?
খেতে পান না এদিকে, আর মিথ্যে এসব। আরে আপনার মতো লোকও যদি এই ভুয়ো মালের পেছনে পয়সা খরচ করেন তবে অন্য ছেলের কথা কি বলুন তো।
ওসব ছাড়ো, চলো কোথাও বেরুই, গড়ের মাঠে কি গঙ্গার ধারে।
আরে দেখুন অপরবাবু, 19-20 বছর থেকে 50-60 বছর বয়সের লোক পর্যন্ত কেমন গলির মধ্যে বাড়ির সামনেকার ছোট্ট রোয়াকটুকুতে বসে আড্ডা দিচ্ছে, এমন চমৎকার বিকেল, কোথাও বেরোনো নেই, শরীরে মনে কোনো অ্যাডভেঞ্চার নেই, আসন পিড়ি হয়ে সব ষষ্ঠী বুড়ি সেজে ওই ঘরের কোণের কথা, পাড়ার গুজব, কি দরে কে ওবেলা বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছে, সেই সব আলোচনা। খাও, আই হেট দেম। আপনি জানেন না এসব স্টুপিডিটি দেখলে না আমার রক্ত গরম হয়ে ওঠে, বরদাস্ত করতে পারি না মোটামুটি এসব, যেন। যাই হোক, কাল আপনাকে এক জায়গায় নিয়ে যাব, আমার এক বন্ধুর বন্ধু, ছেলেটা সাউথ আফ্রিকায় মানুষ হয়েছে, সেখানেই জন্ম, সেখান থেকে তার বাবা তাদের নিয়ে চলে এসেছে কলকাতায়, কিয়ার্স লেনে থাকে। তার মুখের কথা শুনে এমন আনন্দ হয় অপূর্ববাবু, কাল শুনবেন ওর মুখে সেখানকার জীবনের বর্ণনা, হিংসে হয় সত্যি। আর হ্যাঁ অপূর্ববাবু, তখন কি সব বলে ফেললাম বলে কিছু যেন মনে করবেন না, হ্যাঁ
আসলে আপনারা কি জন্য তৈরি হয়েছেন জানেন? ওসব চিপ ফাইনারি খদ্দের আপনারা কেন হবেন?
দেখুন, এ পুরুষ তো কেটে গেল। হ্যাঁ, এ সময়ের কবি, বৈজ্ঞানিক, দাতা, লেখক, ডাক্তার, দেশসেবক, এরা তো কিছুদিন পরে সব ফৌত হবেন।
তাদের হাত থেকে কাজ তুলে নিতে হবে কাদের? না, যারা এখন উঠছে।
একদল তো চায় এই জেনারেশনের হাত থেকে সেসব কাজ তুলে নেবার জন্য। সাহিত্যে, বিজ্ঞানে, আর্টে, দেশ সেবায়, গানে, সবকিছুতে নতুন দল যারা উঠছে, বিশেষ করে যাদের মধ্যে গিফট আছে, তাদের কি আর হুল্লোড় করে কাটাবার সময়?
অপু মুখে হেসে কথাটা উড়িয়ে দিল বটে, কিন্তু মনে মনে ভারী খুশি হল। কথার মধ্যে তারও যে দেবার কিছু থাকতে পারে বা আছে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। ছাত্রী প্রীতিবালাকে পড়াতে যাবার সময় অপুর গায়ে যেন জ্বর আসে। ছুটি ছাটার দিনটা না যেতে হলে সে যেন বেঁচে যায়। ভারী অদ্ভুত মেয়ে, এমন কারণে অকারণে প্রভুত্ব জাহির করার চেষ্টা, এমন তাচ্ছিল্যের ভাব, এইরকম সে কোনো ছাত্রকে বা ছাত্রীকেই করতে দেখেনি। একদিন সে ছাত্রীর একটা রূপা বাঁধানো পেন্সিল হারিয়ে ফেলল। পকেটে ভুলে নিয়ে চলে গিয়েছিল, কোথায় ফেলেছে তারপর আর খেয়াল ছিল না। পরদিন প্রীতিবালা সেটা চাইতেই অপুর চক্ষু স্থির।
কোথায় যে হারিয়ে ফেললাম, কাল বরং একটা কিনে।
ওটা আমার দাদুমনির দেওয়া জন্মদিনের উপহার ছিল।
এরপর আর কিনে দেবার কথা বলা চলে না। কি একটা ছুটির পরদিন সে পড়াতে গিয়েছে। প্রীতিবালা জিজ্ঞেস করল,
কাল আসেননি যে?
কাল ছুটির দিন ছিল তাই আর আসিনি।
কেন? কাল তো আমাদের সরকার, বাইরের দুজন চাকর, ড্রাইভার সব এসেছিল। আমার পড়াশোনা কিছু হল না, আজ ডিটেন করে রাখলেন 5টা অবধি।
আমি তোমাদের সরকার কি রাধুনী ঠাকুর তো নই প্রীতি। কাল স্কুল কলেজ সব বন্ধ ছিল, এজন্য ভাবলাম আর যাব না। আমার যদি ভুলই হয়ে থাকে, তোমার সেই রকম মাস্টারই দেখো যিনি এখানে বাজার সরকারের মতো থাকবেন। আমি কাল থেকে আর আসবো নাই বলে যাচ্ছি।
এরপর হাতে টাকায় কিছুদিন চলল। ইতিমধ্যে কলেজে একটা বড় ঘটনা হয়ে গেল। প্রণব লেখাপড়া ছেড়ে নাকি দেশের কাজ করতে চলে গেল। সকলে বলল,
প্রণব ও তো অ্যানার্কিস্টের দলে যোগ দিয়েছে।
কি বলছো?
আরে সত্যি নাকি?
হ্যাঁ, একদিন শুনলাম।
তাই নাকি? আমি তো জানতাম না, আমি তো জানতাম না।
মাসখানেক পর একদিন অপু হোটেলে খেতে গিয়ে দেখল সুন্দর ঠাকুর হোটেলওয়ালার মুখ ভার, দু তিন মাসে টাকা বাকি। স্পষ্ট জানিয়ে দিল, দেনা শোধ না করলে আর সে খেতে পাবে না। কথাগুলি খুবই ন্যায্য ও সঙ্গত, কিন্তু খেতে গিয়ে এমন রূঢ় প্রত্যাখ্যানে অপুর চোখে জল এল। তার তো ইচ্ছে ছিল না ঠাকুরকে ফাঁকি দিয়ে খেতে, কিন্তু সেই প্রীতির টিউশনিটা ছেড়ে দেওয়ার পর আজ দু তিন মাস একেবারে নিরুপায় অবস্থায় ঘুরছে। বিপদের উপর বিপদ। দিন দুই পরে কলেজে গিয়ে দেখল নোটিশ বোর্ডে লিখে দিয়েছে, যাদের মাইনে বাকি আছে এক সপ্তাহের মধ্যে শোধ না দিলে বার্ষিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অপু চোখে অন্ধকার দেখল, তার প্রায় গোটা বছরের মাইনেই যে বাকি। খাবারই জোটে না তো কলেজের মাইনে, 60 টাকা এক সপ্তাহের মধ্যে জোগাড় করা একেবারেই অসম্ভব। তার সারা বছরের কষ্ট ও পরিশ্রম সব ব্যর্থ হয়ে যাবে। হোটেলে খাওয়া বন্ধ হবার পর থেকে অপু এখন নিজে রান্না করেই খায়। নিচের কারখানার মিস্ত্রিদের ঘর থেকে কাঠের টুকরো কুড়িয়ে আনে, তাতেই হয়ে যায়। কখনো আলু ভাতে ভাত, কখনো ডিম ভাতে ভাত। সে শীঘ্রই আবিষ্কার করল ছাতু জিনিসটার অসীম গুণ, সস্তা ও অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আগে আগে চৈত্র বৈশাখ মাসে মা নতুন জবের ছাতু কুটে খেতে দিতেন, তখন ছাতু ছিল একবার পালা পার্বণে শখ করে খাবার জিনিস। সেটাই এখন অপুর প্রাণ ধারণের প্রধান অবলম্বন। কিন্তু ছাতু যতই সুস্বাদু হোক না কেন, তা তো বিনে পয়সায় পাওয়া যায় না। অপু বুঝতে পেরেছিল টানাটানি করে আর বড় জোর দিন দশেক, তারপর কূল কিনারাহীন অজানা মহাসমুদ্র, তখন কি উপায়? দিন কতক পর মায়ের একটা চিঠি এলো, হঠাৎ পিছলে পড়ে গিয়ে সর্বজয়ার পায়ে বড় লেগেছে, পয়সার বড় কষ্ট। এদিকে আরেক গোলমাল। কারখানার ম্যানেজার এর আগে তাকে বার দুয়েক ডেকে বলেছেন অপুকে ঘরটি ছেড়ে দিতে হবে, ঘরটিতে এখন পুরোটাই ওষুধের গুদাম করা হবে, সে যেন অন্যত্র বাসা দেখে নেয়। সেও আজ মাস তিনেক আগের কথা। তারপর আর তিনি কিছু উচ্চবাচ্য করেননি দেখে অপুও আর কোনো বাসার খোঁজ করেনি। কিন্তু এবার তিনি উঠে পড়ে লাগলেন। এক একবার তার মনে হয় যদি কিছু না জোটে তবে এবার হয়তো কলেজ ছেড়ে দিয়ে মনসা পথ ফিরতে হবে, কিন্তু সেখানেও আর কোনো উপায় নেই। তেলি ও কুণ্ডুরা পূজার জন্য অন্য জায়গা থেকে পূজারি বামুন আনিয়ে জায়গা জমি দিয়ে বাস করাচ্ছে। এখন তার মাকেও আর তেলিরা সাহায্য করে না, দেখে শোনেও না। মায়ের একাই চলে না, তার মধ্যে সে আবার কোথায় গিয়ে জুটবে? পড়াশোনা ছাড়া অসম্ভব। তবে এত কিছুর মধ্যেও অনিলকে অপু ভারী ভালোবাসে। সত্যিকার চরিত্রবান, বুদ্ধিমান ও উদারমতি ছাত্র। দুজনের আশা আকাঙ্ক্ষা প্রবৃত্তি এক ধরনের। অপুর বাংলা ও ইংরেজি লেখা খুব ভালো, কবিতা প্রবন্ধ মায় একখানা উপন্যাস পর্যন্ত লিখেছে, দু তিনখানা বাঁধানো খাতা ভর্তি। লেখা এমন কিছু নয়, গল্পগুলি ছেলে মানুষই ধরনের উচ্ছ্বাসে ভরা। কবিতা রবি ঠাকুরের নকল, উপন্যাসখানাতে জলদস্যুর দল, প্রেম আত্মদান কিছুই বাদ যায়নি। কিন্তু এইগুলি পড়েই অনিল সম্প্রতি অপুর আরো ভক্ত হয়ে উঠেছে। অনিলের প্রভাব যেমন অপুর জীবনে বিস্তার লাভ করছিল, সঙ্গে সঙ্গে অপুর চরিত্রের পবিত্রতা, মনের ছেলে মানুষই ও ভাবগ্রাহিতা অনিলের কঠোর সমালোচনা ও অযথা আক্রমণ প্রবৃত্তিকে অনেকটা সংযত করে তুলেছিল। সেদিন কলেজে অপু অনিলকে বলল,
এসো একটা প্যাক্ট করি, দেখি হাতটা।
আমরা কখনো কেরানিগিরি করব না, পয়সা পয়সা করব না কখনো, সামান্য জিনিসে ভুলব না কখনো, ব্যাস খুব বড় কিছু একটা করব জীবনে।
বেশ, তাই হবে।
ভবিষ্যৎ নিয়ে আরো খানিক আলোচনা করে কলেজ থেকে উৎফুল্ল মনে বেরিয়ে অনিল প্রথমে দোকানে এক কাপ চা খেল, পরে ফুটপাথের ধারে দাঁড়িয়ে একটুখানি ভাবল। কালীঘাটে মাসির বাড়ি যাওয়ার কথা আছে, এখন যাবে কিনা? তলপেটে অনেকক্ষণ থেকে একটা কি যেন ব্যথা হচ্ছিল, এইবার সেই ব্যথা যেন একটু বেড়েছে।
বাবা, ট্রামে যা ভিড়, আগে চিঠিটা তাকে ফেলে আসি।
কাছেই লাল রঙের গোল ডাকবাক্স ফুটপাথের ধারে, ডাকবাক্সটার গা ঘেঁষে একজন মুসলমান ফেরিওয়ালা পাকা কাঁচকলা বিক্রি করছে। তার ঝুড়িতে পা না লাগে সেই জন্য এক পায়ে ভর করে অন্য পাখানা একটু অস্বাভাবিক রকমে পিছনে বাঁকা ভাবে পেতে সবে চিঠিখানা ডাকবাক্সের মুখে ছেড়েছে, এমন সময় হঠাৎ পিছন থেকে কে যেন এক তীক্ষ্ণ বর্ষা দিয়ে তার দেহটা এফোড় ওফোড় করে দিল এক নিমেষে। অনিল সেটাতে হাত দিয়ে সামলাতেও যেন অবকাশ পেল না। হঠাৎ যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল, চোখে অন্ধকার, কাঁচকলার বাজরার কানাটা মাথায় লাগতে একটা বেদনা। ফেরিওয়ালা বলে উঠল, তারপরেই সেই তীক্ষ্ণ বর্ষাটা পুনরায় কে যেন সজোরে তলপেটে ঢুকিয়ে দিল, সঙ্গে সঙ্গে সব অন্ধকার। কতক্ষণ পরে সে জানে না তার জ্ঞান হল। চোখ মেলে দেখল একটা বড় সাদা দেওয়ালের পাশে একখানা খাটে সে শুয়ে আছে, পাশে তার বাবা ও ছোট কাকা বসে, আরো তিনজন অপরিচিত লোক, নার্সের পোশাক পরা, দুজন মেম। এটা কি হাসপাতাল? তলপেটে যন্ত্রণা তখনও সমান, শরীর ঝিমঝিম করছে, সারা দেহ যেন অবশ। পরদিন বেলা দশটার সময় অপু গেল। অপু কাল খবর পেয়ে তখনই ছুটে শিয়ালদহের মোড়ে গিয়েছিল। সঙ্গে ছিল সত্যেন ও চার পাঁচজন ছেলে। টেলিফোনে অ্যাম্বুলেন্স গাড়ি আনিয়ে তখনই সকলে মিলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ও বাড়িতে খবর দেওয়া হয়। ডাক্তার বলেন হার্নিয়া, স্ক্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, তখনই অস্ত্র করা হয়েছে। বিকেলেও সে গেল, কেবিন ভাড়া করা হয়েছে, অনিল এখন অনেকটা ভালো আছে। অস্ত্র করার পরে বেজায় যন্ত্রণা পেয়েছিল, সারা রাত ও সারাদিন দুপুরের পর সেটা একটু কম, মুখ রক্তশূন্য পাণ্ডুর। সে হেসে অপুর হাত ধরে কাছে বসিয়ে বলল,
স্বাস্থ্যের মতন জিনিস আর নেই যতই বল, তিনটে দিন যেন একেবারে মুছে গিয়েছে জীবন থেকে।
তুমি বেশি কথা বলো না।
খানিক্ষণ গড়ের মাঠের দিকে বেরিয়ে সন্ধ্যের পর বাসায় ফিরে অপু সবে আলোটি জ্বেলেছে এমন সময় সত্যেন ও অনিলের পিস্তুত ভাই ফোনি ব্যস্ত সমস্ত অবস্থায় ঘরে ঢুকল। সত্যেন বলল,
ওহো, তোমাকে দুবারের আগে খুঁজে গেছি, এক্ষুনি হাসপাতালে এসো, জানো না
কি হয়েছে?
অনিল মারা গিয়েছে এই সাড়ে ছটার সময় হঠাৎ।
সকলে ছুটতে ছুটতে হাসপাতাল চলে গেল। অনিলের মৃতদেহ খাট থেকে নেমে সাদা চাদর দিয়ে ঢেকে মেঝেতে রাখা হয়েছে। বহু আত্মীয় স্বজনে কেবিন ভরে গিয়েছে, ক্লাসের অনেক ছেলে উপস্থিত। একদল ছেলে এই মাত্র এসেন্স ও ফুলের তোড়া নিয়ে ক্যাবিনে ঢুকল। অল্প পরেই মৃতদেহ নিমতলায় নিয়ে যাওয়া হল। সব কাজ শেষ হতে রাত তিনটে বেজে গেল। অনিলের মৃত্যুর পর অপু বড় মুষড়ে পড়ল। কেমন এক ধরনের অবসাদ শরীরে ও মনে আশ্রয় করেছে, কোনো কাজে উৎসাহ আসে না, হাত পা পর্যন্ত ওঠে না। সেদিন বিকেলে ঘুরতে ঘুরতে সে কলেজ স্কোয়ারের একখানা বেঞ্চির ওপর বসল। এতদিন তো এখানে রইল, কিছুই স্থির হল না, এভাবে আর কতদিন চলে? পাশে একজন দাড়িওয়ালা ভদ্রলোক অনেকক্ষণ থেকে বসেছিলেন, মধ্যবয়সী লোক, চোখে চশমা, হাতের শিরাগুলি দড়ির মতো মোটা। তিনি জিজ্ঞাসা করলেন,
আচ্ছা সাঁতারের ম্যাচ কবে হবে জানেন?
না।
অপু জানে না, তাই বলতে পারল না। ক্রমে দু চার কথায় আলাপ জমল, সাঁতারেরই গল্প। কথায় কথায় প্রকাশ পেল তিনি ইউরোপ ও আমেরিকার বহু জায়গায় ঘুরেছেন। অপু কৌতূহল দমন করতে না পেরে তার নাম জিজ্ঞাসা করল।
দেখেছেন, এত কথার মধ্যে আপনার নামটাই তো জানা হল না।
আমার নাম সুরেন্দ্রনাথ বসু মল্লিক।
আমি তো আপনাকে চিনি, আপনি অনেকদিন আগে বঙ্গবাসীতে বিলাত যাত্রীর চিঠি লিখতেন।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে তো 10-11 বছর আগেকার কথা। তুমি কি করে জানলে? পড়তে নাকি?
ও, শুধু পড়তাম না জানেন, হাঁ করে বসে থাকতাম কাগজখানার জন্য। তখন আমার বয়স ওই বছর 10-এক, পাড়াগাঁয়ে থাকতাম। কি ইন্সপিরেশন যে পেতাম আপনার লেখা থেকে।
দেখো দেখি, কোথায় বসে কে লেখে আর কোথায় গিয়ে তার বীজ উড়ে পড়ে।
ভদ্রলোকটিকে আর অপুর অপরিচিত মনে হল না। তার বাল্য জীবনের কতকগুলি অবর্ণনীয় আনন্দ মুহূর্তের জন্য এই ব্যক্তিটি দায়ী। এনারি লেখার ভেতর দিয়ে বাইরের জগতের সঙ্গে সেই আনন্দ ভরা প্রথম পরিচয়, সম্পূর্ণ নতুন ধরনের উৎসাহ নিয়ে সে ফিরল। কে জানত বঙ্গবাসীর লেখকের সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। শুধু বেঁচে থাকাই এক সম্পদ, অপু ঠিক করল সে যে করেই হোক বাঁচবে। সন্ধে ঠিক হয়নি, সর্বজয়া দাঁড়িয়ে নিরুপমার সাথে কি যেন গল্প করছিল। দূর থেকে অপুকে আসতে দেখে সে ছুটে গিয়ে আগে অপুকে জড়িয়ে ধরল। মাকে যেন এবার বেশ রোগা লাগছে, আলুথালু ভাবে শাড়ি পরা, রুক্ষ চুলের গোছা একদিকে পড়ে রয়েছে, তবে চুল এর মধ্যেই বেশ পেকে গিয়েছে। নিজের সবল দৃঢ় দুহাতে সরলা চিরদুখিনী মাকে সংসারের সহস্র দুঃখ বিপদ থেকে বাঁচিয়ে রাখতে অপুর বড় ইচ্ছে হয়। এই ভাবটা এইবার প্রথম সে মনের মধ্যে অনুভব করল, এর আগে কখনো হয়নি। খিচুড়ি খেতে ভালোবাসে বলে সর্বজয়া অপুকে রাতে খিচুড়ি রেঁধে দিল। এই সাত আট দিন পর অপু পেট ভরে খেতে পেল।
হ্যাঁ রে অপু, ওখানে খিচুড়ি খেতে পাস।
অপুর শৈশবে তার মা শত প্রতারণার আবরণে নগ্ন দারিদ্রের নিষ্ঠুর রূপকে তাদের থেকে আড়াল করে রাখতেন। এখন অপুর পালা।
বাদলা হলেই খিচুড়ি হয়।
কি ডালের করে?
ডাল মুগের বেশি, মুসুরিরও করে।
সকালে জল খাবারে কি কি খেতে দেয় রে?
ওই তো মোহনভোগ, চা, এক একদিন লুচিও দেয়। খাওয়ার বেশ সুবিধে।
মায়ের সাথে দিনকতক থাকতে থাকতে অপু একটা বিষয় টের পেল, সে যে টাকা পাঠায়নি মা একটিবারও সে কথা উত্থাপন করল না। শুধুই তার কলকাতায় থাকার সুবিধে অসুবিধে সংক্রান্ত নানা আগ্রহ ভরা প্রশ্ন। একদিন মা তাকে বলল,
আমার একটা স্বাদ আছে রে অপু, বর ঠাকুরদের দরুন নিশ্চিন্দিপুরের বাগানখানা, তুই মানুষ হয়ে যদি নিতে পারতিস ভুবন মুখুদ্দিদের কাছ থেকে তবে বেশ হয়। তুই মানুষ হলে, তোর একটা ভালো চাকরি হলে, তোর বউ নিয়ে তখন আবার নিশ্চিন্দিপুরে গিয়ে ভিটেতে কোটা উঠিয়ে বাস করব। বাগানখানা যদি নিতে পারিস, বড় ইচ্ছে হয় রে অপু।
অপুর কিন্তু একটা কথা মনে হল, মা আর বেশি দিন বাঁচবেন না। মায়ের চেহারা অত্যন্ত রোগা হয়ে গিয়েছে, অসুখ সারতেই চায় না। মুখে যত সান্ত্বনা দেওয়া, যত আশার কথা বলা, সব বলে। জানালার ধারে তক্তপোষে দুপুরের পর মা একটু ঘুমিয়ে পড়ে, অনেক বেলা পড়ে যায়। অপু কাছে এসে বসে গায়ে হাত দিয়ে বলে,
মা, গাজে তোমার বেশ গরম দেখি।
তোর ও কিছু না।
জানালার পাশেই একটা আতা গাছ, আতা ফুলের মিষ্টি ভুরভুরে গন্ধ বিকেলের বাতাসে, একটু পোড়া জমি, এক ঢিবি সুরকি, একটা চারা জামরুল গাছ, একটা জায়গায় কঞ্চি দিয়ে ঘিরে সর্বজয়া শাকের ক্ষেত করেছে। একটা অদ্ভুত ধরনের মনের ভাব হয় অপুর, কেমন এক ধরনের গভীর বিষাদ। মায়ের এইসব ছোটখাটো আশা, তুচ্ছ স্বাদ কত নিষ্ফল। মা কি ওই শাকের ক্ষেতের শাক খেতে পারবে? এক ধরনের নির্জনতা, সঙ্গীহীনতার ভাব, মায়ের ওপর গভীর করুণা। সন্ধে ঘনিয়ে আসছে, ছাতারে ও শালিক পাখির দল কিচমিচ ও ছটাপটি করছে। অপুর চোখে জল এল, কি অদ্ভুত নির্জনতা মাখানো সন্ধ্যা। ছুটি ফুরলে অপু বাড়ি থেকে রওনা হল, কিন্তু স্টেশনে এসে ট্রেন পেল না। গয়নার নৌকো আসতে অত্যন্ত দেরি হয়েছে, ট্রেন আধ ঘন্টা আগেই চলে গেছে। এদিকে ছেলে চলে গেছে, অন্যমনস্ক সর্বজয়া কাপড় বালিশের ওয়ার বাঁশবনের ডোবার জলে কাচতে নেমেছে। সন্ধ্যের কিছু আগে অপু বাড়ির দাওয়ায় জিনিসপত্র নামিয়ে ছুটে ডোবার ধারে গিয়ে পেছন থেকে ডাকল,
মা, ওমা।
ওমা, তুই যাওয়া হলো না?
গাড়ি পাওয়া গেল না, চলো বাড়ি চলো।
বাঁশবনের ছায়ায় মায়ের মুখে এক অপূর্ব আনন্দের ও তৃপ্তির ছাপ পড়েছে, অপু আগে কোনোদিন তা দেখেনি। বহুকাল পর্যন্ত মায়ের এই মুখখানা তার মনে ছিল। সেদিন রাতে দুজনে নানা কথা, অপু আবার ছেলেবেলাকার গল্প শুনতে চায় মার মুখে।
আমার আবার গল্প, সেই সব ছেলে বয়সের গল্প, তোর বুঝি এখন ভালো লাগবে শুনতে?
অপুকে আর সর্বজয়া বুঝতে পারে না, এসে ছোট্ট অপু নয়, সে ঠোঁট ফোলালেই সর্বজয়া বুঝত ছেলে কি চাইছে। আর এখন এই কলেজের ছেলে তরুণ অপু, এর মন মতিগতি আশা আকাঙ্ক্ষা সর্বজয়ার অভিজ্ঞতার বাইরে।
তুমি বলোই না ওমা, তুমি সেই ছেলেবেলার শ্যামলঙ্কার গল্পটা করো।
তা আবার কি শুনবি, তুই বরং তোর বইয়ের একটা গল্প বলতো, ভালো গল্প তো পড়িস।
পরদিন সে কলকাতায় ফিরল। কলেজ সেই দিনই প্রথম খুলেছে, প্রমোশন পাওয়া ছেলেদের তালিকা বের হয়েছে, নোটিশ বোর্ডের কাছে রথযাত্রার ভিড়। সে অধীর আগ্রহে ভিড় ঠেলে নিজের নামটা আছে কিনা দেখতে গেল। আছে, দু তিনবার বেশ ভালো করে দেখল। আরো আশ্চর্য এই যে পাশেই যেসব ছেলে পাশ করেছে অথচ বেতন বাকি, তার দরুন প্রমোশন পায়নি, তাদের একটা তালিকা দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে অপুর নাম নেই, অথচ অপু জানে তারই সবচেয়ে বেশি বেতন বাকি। দু তিন দিন পরে তার এক সহপাঠী নিজের প্রমোশন বন্ধ হওয়ার কারণ জানতে অফিস ঘরে কেরানির কাছে গেল, সেও গেল সঙ্গে। অপু দেখল তার রোল নাম্বার 20, দেখল অনেক ছেলের নামের সঙ্গে সঙ্গে কালিতে ডি লেখা আছে, অর্থাৎ ডিফল্টার, মাইনে দেয়নি। সঙ্গে সঙ্গে নামের উল্টো দিকে মন্তব্যের ঘরে কোন কোন মাসের মাইনে বাকি তাও লেখা আছে, কিন্তু তার নামটাতে কোনো দাগ বা আঁচড় নেই, একেবারে পরিষ্কার মুক্তোর মতো হাতের লেখা জলজল করছে, রায় অপূর্ব কুমার, লালকালির একটা বিন্দু পর্যন্ত নেই। ঘটনা হয়তো খুব সামান্য, কিছুই না, হয়তো একটা সম্পূর্ণ কলমের ভুল, না হয় কেরানির হিসেবের ভুল, কিন্তু অপুর মনে ঘটনাটা গভীর রেখাপাত করল। এই সেদিনও কলকাতায় পড়তে আসার সময়ও তার মনে হয়েছিল, যাই না, আমি তো একটা ভালো কাজে যাচ্ছি, কত লোক তো কত চায়, আমি বিদ্যে চাইছি, আমায় এর উপায় ভগবান ঠিক করে দেবেন। তার এই নির্ভরতা আরো দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন দেওয়ানপুরের হেডমাস্টার মিস্টার দত্ত। শ্রাবণ মাসের মাঝামাঝি ওষুধের কারখানায় এবার আর স্থান হয়নি, এক বন্ধুর মেসে থাকতে হচ্ছে, নানা স্থানে ছেলে পড়ানোর চেষ্টা করে কিছুই জুটল না, পরের মেসেই বা চলে কি করে। তাছাড়া এই বন্ধুর ব্যবহার তত ভালো নয়, কেমন যেন বিরক্তির ভাব। একদিন তার হঠাৎ মনে হল খবরের কাগজ বিক্রি করলে কেমন হয়, কলকাতার খরচ চলে না। অপু খোঁজ নিয়ে জানতে পারল 3 পয়সা দিয়ে নগদ কিনে আনতে হয় খবরের কাগজের অফিস থেকে, 4 পয়সায় বিক্রি, 1 পয়সা লাভ কাগজ পিছু, কিন্তু মূলধন তো চাই, কারো কাছে হাত পাততে লজ্জা করে, তাছাড়া দেবেই বা কে, এই কলকাতা শহরে এমন একজনও নেই যে তাকে টাকা দেয়। অবশেষে মেসের ওই বন্ধুটির কাছ থেকেই 2টি টাকা ধার নিতে হল, লাভ হলে সে সুদ সমেত ফিরিয়ে দেবে। পরদিন সকালে সে ছুটল অমৃতবাজার পত্রিকার অফিসে, সেখানে কাগজ বিক্রেতাদের মারামারি, সবাই আগে কাগজ চায়। অপু ভিড়ের মধ্যে ঢুকতে পারল না, কাগজ পেতে পেতে বেলা হয়ে গেল। তারপর আর এক বিপদ, অন্য কাগজওয়ালাদের মতো কাগজ হাঁকতে পারা তো দূরের কথা, লোকে তার দিকে তাকালে সে সংকুচিত হয়ে পড়ে, গলা দিয়ে কথা বেরোয় না। কলেজে যাবার আগে মাত্র 18 বিক্রি হল, বাকিগুলি এক খবরের কাগজের ফেরিওয়ালা 3 পয়সা দরে কিনে নিল। পরদিন লজ্জাটা অনেকটা কমল, ট্রামে অনেকগুলি কাগজ কাটল, বোধহয় বাঙালি ভদ্রলোকে ছেলে বলেই তাঁর কাছ থেকে অনেকে কাগজ নিল। পূজো পর্যন্ত বেশ চলল, তারপর আবার যে কে সেই, সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষাও হয়ে গেল, এইবারই গোলমাল। সারা বছরের মাইনে ও পরীক্ষার ফি দিতে হবে অল্পদিন পরে। উপায় কিছুই নেই, সে কারো কাছে কিছু চাইতে পারবে না, হয়তো পরীক্ষা দেওয়াই হবে না। মন্মথকে একদিন হেসে সব কথা খুলে বলতে মন্মথ নিজের দেশের বার লাইব্রেরিতে চাঁদা তুলে প্রায় ৫০ টাকা এনে দিল। কলেজে প্রফেসরদের মধ্যে চাঁদা তুলে ফেলল। অল্পদিনের মধ্যে অপ্রত্যাশিতভাবে অনেকগুলি টাকা আসতে দেখে অপু নিজেই আশ্চর্য হয়ে গেল। কিন্তু বাকি বেতন একরূপ শোধ হলেও তখনও পরীক্ষার ফিয়ের এক পয়সাও জোগাড় হয়নি। মন্মথ ও বউবাজারের সেই ছেলেটি বিশ্বনাথ দুজনে মিলে ভাইস প্রিন্সিপালকে গিয়ে ধরল অপূর্বকে কলেজের বাকি বেতন কিছু ছেড়ে দিতে হবে। এদিকে ওষুধের কারখানায় থাকবার সুবিধের জন্য অপু আবার কারখানার ম্যানেজারের কাছে গেল। এই মাস তিনেক যদি সেখানে থাকবার সুবিধে পায় তবে পরীক্ষার পড়াটা করতে পারে। এর ওর তার মেসে সারা বছর থেকে তেমন পড়াশোনা হয়নি। কারখানার আর সকলে অপুকে চিনত, পছন্দও করত। তারা বলল,
ওহে, তুমি একবার মিস্টার লাহিড়ির কাছে যেতে পারো। মিস্টার লাহিড়ি হচ্ছে গিয়ে তোমার কারখানার একজন ডিরেক্টর। আরে তার চিঠি যদি আনতে পারো, ও সুরসুর করে রাজি হয়ে যাবে।
ঠিকানা নিয়ে অপু উপরি উপরি তিন চার দিন ভবানীপুরে মিস্টার লাহিড়ির বাড়ি গেল, দেখা পেল না। বড় লোকের গাড়ি বারান্দার ধারে বেঞ্চের উপর বসে চলে আসে। সেদিন রবিবার, ভাবল আজ আর দেখা না করে আসবে না। মিস্টার লাহিড়ি বাড়ি নেই বটে, তবে বেলা ১১টার মধ্যে আসবেন। খানিকক্ষণ বসে আছে, এমন সময় একজন ঝি এসে বলল,
আপনাকে দিদিমণি ডাকছেন।
আমাকে? না, আমি তো
ঝি ভুল করেন। ডান ধারে একটা বড় কামরা, অনেকগুলো বড় বড় আলমারি, প্রকাণ্ড বনাত মোড়া টেবিল, চামড়ার গদি আঁটা আরাম চেয়ার ও বসবার চেয়ার, সরু বারান্দা পেরিয়ে একটা চক মেলানো পাথর বাঁধানো উঠোন, পাশের ছোট ঘরটায় হাতলহীন চেয়ারে একটি তরুণী বসে টেবিলে বই কাগজ ছড়িয়ে কি যেন লিখছে। পরনে সাদাশিদে আটপৌরে লাল পাড় শাড়ি, ব্লাউজ ঢিলে খোঁপা, গলায় সরু চেন, হাতে প্লেন বালা, এক কথায় অপরূপ সুন্দরী। সে ঘরে ঢুকতেই মেয়েটি হাসি মুখে চেয়ার থেকে উঠে দাঁড়াল। অপু স্বপ্ন দেখছে না তো?
লীলা,
চিনতে পেরেছেন তো দেখছি, আপনাকে কিন্তু চেনা যায় না। ওহ, কত কাল পর, তা ৮ বছর হবে না?
৮ বছর? হ্যাঁ, তা ৮ বছর তো তোমাকে দেখলেও তো চেনা যায় না।
আপনাকে এর আগে ২ দিন দেখেছি,
তাই
তারপর আজ সকালে বাইরের ঘরে খবরের কাগজখানা এসেছে কিনা দেখতে জানলা দিয়ে দেখি আজও বসে, তখন হঠাৎ মনে হলো আপনি, তখন মাকে বলেছি। মা আসছেন, তা কি করছেন কলকাতায়? রিপনে?
হ্যাঁ।
বাহ, তা এতদিন আছেন, একদিন এখানে আসতে নেই?
সেই লীলা, একজন অত্যন্ত পরিচিত, অত্যন্ত আপনার লোক যেন দূরে চলে গিয়ে পর হয়ে গিয়েছে। আপনি বলবে না তুমি বলবে, দিশেহারা অপু তা ঠাহর করতে পারল না।
কি করে আসব? আমি কি ঠিকানা জানি?
সে ঠিক কথা, তা আজ এখানে হঠাৎ কি করে এসে পড়লেন?
অপু লজ্জায় বলতে পারল না যে সে এখানে থাকবার জায়গার সুপারিশ করতে এসেছে।
মা ভালো আছেন? আর আপনার বুঝি সেকেন্ড ইয়ার? আমার ফার্স্ট ইয়ার আর্টস।
এক মহিলা ঘরে ঢুকলেন, অপু দেখে বিস্মিত হল। লীলার মা মেজ বৌরানী, কিন্তু বিধবার বেশ। ৮-১০ বছর আগের সেই অতুলনীয় রূপ এখন একেবারে নিশ্চিন্ন হয়ে না গেলেও হঠাৎ দেখলে চেনা যায় না। অপু পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। মেজ বৌরানী বললেন,
এসো বাবা এসো। লীলা কালও বলেছে, কে একজন বসে আছে মা, ঠিক বর্ধমানের সেই অপূর্বর মতো। আজ আমাকে গিয়ে বলল ও আর কেউ নয়, ঠিক অপূর্ব। তখনই আমি ঝিকে দিয়ে ডাকতে পাঠালাম। বসো, দাঁড়িয়ে কেন বাবা, ভালো আছো তো? তোমার মা কোথায়?
অপু সংকুচিত ভাবে কথার উত্তর দিয়ে গেল। মেজ বৌরানীর কথায় কি আন্তরিকতার সুর! যেন কতকালের পরিচিত আত্মীয়তার আবহাওয়া। অপু কি করছে, কোথায় থাকে, মা কোথায় থাকেন, কি করে চলে, এবার পরীক্ষা দিয়ে আবার পড়বে কিনা, নানা খুঁটিনাটি প্রশ্ন। তারপর তিনি চা ও খাবারের বন্দোবস্ত করতে বাড়ির মধ্যে চলে গেলে অপু বলল,
তোমার বাবা কি?
বাবা তো এই 3 বছর হলো, এটা মামার বাড়ি।
ও, তাই ঝি বললে দিদিমণি ডাকছেন, মানে উনি মিস্টার লাহিড়ি কে হন তোমার?
দাদা মশাই, উনি ব্যারিস্টার, তবে আজকাল আর প্র্যাকটিস করেন না। ওই যে বড় মামা হাইকোর্টে বেরোচ্ছেন, ও বছর বিলেত থেকে এসেছেন।
চা ও খাবার খেয়ে অপু বিদায় নিল। বাড়িতে ফিরে অপু শুধুই লীলার কথা ভাবল। তার মনে যে স্থান লীলা দখল করে আছে, ঠিক সেই স্থানটিতে আর কেউই তো নেই। কিন্তু সে এলীলা নয়, সে লীলা স্বপ্ন হয়ে কোথায় মিলিয়ে গেছে অপু ঠিক বুঝতে পারল না। আজকের সাক্ষাতে সে খুশি হয়েছে নাকি কষ্ট পেয়েছে? যেদিন অপুর পরীক্ষা আরম্ভ হবে তার 5 দিন আগে অপু পত্রে জানল মায়ের অসুখ, হস্তাক্ষর তেলিবাড়ির বড় বউয়ের। সন্ধ্যের সময় অপু বাড়ি পৌঁছল। সর্বজয়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, বেশ দুর্বল। অপুকে দেখে তাড়াতাড়ি বিছানায় উঠে বসল। অনেক দিন থেকে অসুখে ভুগছে, পরীক্ষার পড়ার ব্যাঘাত হবে ভেবে ভয়ে অপুকে খবর দেয়নি। এমন যে কিছু শয্যাগত অবস্থা তা নয়, খায় দায় কাজকর্ম করে, আবার অসুখও হয়। সন্ধে হলেই শয্যা আশ্রয় করে, আবার সকালে উঠে বাড়ির কাজ করে।
উঠো না মা, মা বিছানা থেকে উঠো না, শুয়ে থাকো, দেখি গা, দেখি।
তুই আয় বস তো, ও কিছু না, একটু জ্বর হয়, খাই দাই, ও এমন সময় হয়েই থাকে, বৈশাখ মাসের দিকে ঠিক সেরে যাবে।
সর্বজয়ার রোগ শীর্ণ মুখের হাসিতে অপুর চোখে জল চলে এলো। সে পুঁটলি খুলে গোটা কত কমলা লেবু, বেদানা, আপেল বের করে দেখালো। জিনিসপত্র সস্তায় কিনতে পারলে সর্বজয়া ভারী খুশি হয়। দিন তিনেক সে বাড়িতে রইল। রোজ দুপুরে জানালার ধারের বিছানাটিতে সর্বজয়া শুয়ে থাকে, অপু পাশে বসে নানা রকম গল্প করে।
পাঁচটা হলে এবার তো বিয়ে ঠিক করেছি এক জায়গায়, মেয়ের দিদিমা এসেছিল এখানে, বেশ লোক।
ঘরের কোণে একটা তাকে সংসারের জিনিসপত্র সর্বজয়া দেখে দেয়, একটা হাঁড়িতে আমসত্ত্ব, একটা পাত্রে আচার। অপু চিরকালের অভ্যেস অনুসারে মাঝে মাঝে ভাঁড় হাঁড়ি খুঁজে মাকে লুকিয়ে এটা ওটা চুরি করে খায়, এ কদিনও খেয়েছে। সর্বজয়া বিছানায় চোখ বুজে শুয়ে থাকে, টের পায় না। হঠাৎ তার মনে হল, এই সেদিনও তো সে তাক থেকে আমসত্ত্ব চুরি করেছে। মা, অসহায় মা বিছানায় জ্বরের ঘোরে পড়েছিল, 21 বছর ধরে মায়ের যে শাসন ছিল আজ তা শিথিল হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, আর বোধহয় নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। অপু চতুর্থ দিন সকালে চলে গেল, কালই পরীক্ষা, পরীক্ষা শেষ হলে আবার আসবে। শেষ রাতে ঘুম ভেঙে অপু শোনে সর্বজয়া কখন ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গিয়েছে ছেলেকে গরম পরোটা দেবে বলে। সর্বজয়ার এরকম কোনো দিন হয়নি। অপু চলে যাওয়ার দিন বিকেলে তার মন এত হুহু করতে লাগল যেন কেউ কোথাও নেই, একটা অসহায় ভাব। এই সময় কত কথা, সারা জীবনের কত ঘটনা, কত আনন্দ, কত দুঃখের ইতিহাস একে একে মনে পড়তে থাকে। ছেলেবেলার কথা, তারপর সেই বিয়ের দিন। মনে আছে দুপুরে খুব বৃষ্টি হয়েছিল, তার ছোট ভাই তখন লুকিয়ে তাকে নাড়ু দিয়ে গিয়েছিল হাতের মুঠোয়। ছোট্ট অপু কাচের পুতুলের মতো রূপ। সেদিন দুপুর থেকেই বুকে মাঝে মাঝে ফিক ধরা বেদনা হতে লাগল। তেলি বউ এসে তেল গরম করে দিয়ে গেল, দু তিনবার দেখেও গেল। সন্ধ্যের পর কেউ কোথাও নেই, জ্বর এলো। রাতে খুব পরিষ্কার আকাশে ত্রয়োদশীর প্রকাণ্ড বড় চাঁদ উঠেছে। জীবনে এই প্রথম সর্বজয়ার একা থাকতে ভয় করতে লাগল। খানিক রাতে একবার যেন মনে হল সে জলের তলায় পড়ে আছে, নাকে মুখে জল ঢুকে নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে আসছে। সে কি তাহলে মরে যাচ্ছে? এই কি মৃত্যু? জীবনে এই প্রথম তার জীবনের ভয় হল। কিন্তু ভয় কিসের? না না, মৃত্যু এরকম কখনোই নয়, এমনি এমনি ভয় লাগছে। কত পাপ কত চুরি যে করেছে তার কি ঠিক আছে? ছেলে মেয়েকে খাওয়াতে অমুকের গাছের কলার কাঁদি, অমুকের গাছের শশা লুকিয়ে রাখত তক্তপোষের তলায়। সারা জীবন ধরে শুধু দুঃখ আর অপমান। কিন্তু আজ কেন এসব কথা মনে আসছে? ঘর অন্ধকার, খাটের তলায় নেংটি ইঁদুর খুটখুট করছে। ওদের বাড়ির কলটা না আনলে আর চলে না, নতুন মুখগুলো সব খেয়ে ফেললে। কিন্তু নেংটি ইঁদুরের শব্দ তো! সর্বজয়াকে আবার এক দুর্দমনীয় ভয় চেপে বসল। সারা শরীর যেন ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। ভীষণ ভয়ে সর্বজয়া ধড়মড় করে আবার বিছানা থেকে উঠতে গেল, চিৎকার করতে গেল, খুব খুব চিৎকার, আকাশ ফাটানো চিৎকার। অনেকক্ষণ চিৎকার করেছে আর সে চেঁচাতে পারে না, গলা ভেঙে গিয়েছে চিৎকার করতে করতে। কই, কেউ এলো না তো? অসার হাতও নাড়ানো যায় না, পাও না। সুন্দর জ্যোৎস্না উঠেছে, একজনের কথাই মনে হয়, অপু। অপুকে ফেলে সে থাকতে পারছে না। খুব অবাক হয়ে সর্বজয়া দেখল সে নিজে অনেকক্ষণ ধরে কাঁদছে, এতক্ষণ তো টের পায়নি। আশ্চর্য, চোখের জলে বালিশ ভিজে গিয়েছে যে। জ্যোৎস্না অপূর্ব, আর ভয় নেই, কেমন একটা আনন্দ। আকাশটা যেন স্নেহে প্রেমে জ্যোৎস্না হয়ে গলে গিয়ে বিন্দুতে বিন্দুতে নিজেকে নিঃশেষ করে দিচ্ছে। টুপ টাপ, টুপ টাপ, জ্যোৎস্নার আলোয় জানালার গড়ার ধরে হাসি মুখে ও কে দাঁড়িয়ে আছে? বিস্ময়ে আনন্দে রোগশীর্ণ মুখখানা মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। অপু, অপু দাঁড়িয়ে আছে, সেই ছেলেবেলাকার ছোট্ট অপু, এতটুকু অপু। নিশ্চিন্দিপুরের বাঁশবনের ভিটেতে এমন কত চৈত্র জ্যোৎস্না রাতে ভাঙা জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়ত সেই দন্তহীন ফুলের কুঁড়ির মতো কচি মুখে। সেই অপু, ওর ছেলে মানুষ খঞ্জন পাখির মতো ডাগর ডাগর চোখের নীল চাহনি, চুল কোঁকড়া কোঁকড়া, মুখ চোরা, ভালো মানুষ লাজুক বোকা, জগতের ঘোর প্যাঁচ কিছুই একেবারে বোঝে না। কোথায় যেন সে যায়, নীল আকাশ বে বহু বহু দূরে, মেঘের ফাঁকে যেতে যেতে মিলিয়ে যায়। বুঝি মৃত্যু এসেছে, কিন্তু তার ছেলের বেশে তাকে আদর করে হাত বাড়িয়ে দেয়। কি হাসি, কি মিষ্টি হাসি ওর মুখের! পরদিন সকালে নিরুপমা এসে দেখল দরজায় রাতে খিল দেওয়া হয়নি, খোলাই আছে।
রাতে দেখছি মা ঠাকুরানের অসুখটা খুব বেড়েছে, খিলটাও তো দিতে পারেননি।
বিছানার উপর সর্বজয়া যেন ঘুমোচ্ছেন। নিরুপমা একবার ভাবল ডাকবে না, কিন্তু পথ্যের কথা জিজ্ঞাসা করবার জন্য ডেকে ওঠাতে গেল। সর্বজয়া কোনো সাড়া দিলেন না, নড়লেনও না। নিরুপমা হঠাৎ কি ভেবে কাছে এসে ভালো করে দেখে সবই বুঝতে পারল। সর্বজয়ার মৃত্যুর পর কিছুকাল অপু এক অদ্ভুত মনোভাব নিয়ে পরিচিত ছিল। মায়ের মৃত্যু সংবাদ প্রথম যখন সে তারের খবরে জানল, তখন প্রথমটা তার মনে একটা আনন্দ, একটা যেন মুক্তির নিঃশ্বাস, একটা বাঁধন ছেঁড়ার উল্লাস। অতি অল্পক্ষণের জন্য নিজের অজ্ঞাতসারে তার মনে এল, তারপরই নিজের মনোভাবে তার দুঃখ ও আতঙ্ক উপস্থিত হল। হে কি, সে কি চায়? মা যে নিজেকে একেবারে বিলোপ করে ফেলেছিলেন তার সুবিধের জন্য, মা কি তার জীবনের বাধা? কেমন করে সে এত নিষ্ঠুর, এমন হৃদয়হীন হতে পারে? তবুও সে এই কঠিন সত্যকে অস্বীকার করতে পারল না। উলা স্টেশনে নেমে গ্রামে ঢোকার আগে পড়ে মুজে যাওয়া কোদলা নদী, এরই তীরে কাল মাকে সবাই দাহ করে গিয়েছে, এই সেদিনও বাড়ি থেকে বেরিয়েছে, মা তখনও ছিলেন। ঘরে তালা দেওয়া, চাবি কার কাছে? ঘরের বৈঠায় অপু চুপ করে বসে রইল। তার মা আজ আর নেই, নির্জন নিরালা বিকেলের কি রূপ! কেউ কোথাও নেই, কিন্তু মায়ের গায়ের কাঁথাখানা উঠোনের আলনায় মেলে দেওয়া কেন? কাঁথাখানা মায়ের গায়ে ছিল, সঙ্গেই তো যাওয়ার কথা। অনেক দিনের নিশ্চিন্দিপুরের আমলের মায়ের হাতে সেলাই করা কলকা কাটা রাঙা সুতোর কাজ, কতক্ষণ সে বসেছিল জানে না, রোদ প্রায় পড়ে এল। নিরুপমা দিয়ে এসে ম্লান হেসে বলল,
কখন এলে অপূর্ব এখানে বসে একলাটি? এসো আমাদের বাড়ি এসো।
চাবি নিয়ে এসো, ঘরের মধ্যে দেখি জিনিসগুলোর কি অবস্থা।
ঘর খুলে দেখো, আমি আসছি এখনি।
অপু ঘরে ঢুকল, তক্তপোষের উপর বিছানা নেই, বালিশ মাদুর কিছু নেই, তক্তপোষটা পড়ে আছে। তক্তপোষের তলায় একটা পাথরের খোড়ায় কি যেন ভেজানো, খোড়াটা হাতে তুলে দেখল, চিরতা ভেজানো মায়ের ওষুধ। একটু পরে আবার নিরুপমাদি আসতে অপু জিজ্ঞেস করল,
কথাখানা মায়ের গায়ে ছিল না নিরুদি?
কোথায়? পরশু বিকেলে বড় বউকে বলেছেন কাঁথাখানা সরিয়ে রাখো মা, ও আমার অপুর জন্যে, বর্ষাকালে কলকাতায় পাঠাতে হবে। সেই পুরনো তুলো জমানো কালো কম্বলটা ছিল, সেইখানে গায়ে দিয়েছিলেন। তিনি আবার প্রাণে ধরে তোমার কাঁথা নষ্ট করবেন? তাই কাল যখন ওরা তাকে নিয়ে থুয়ে গেল, তখন ভাবলুম রোগীর বিছানার তো কাটাখানা, জল কাজ করে রোদে দি, কাল আর পারিনি, হাত সকালে ধুয়ে আলনায় দিয়ে গেলাম। তাই এসো আমাদের বাড়ি, ওসব শুনবো না, মুখ শুকনো হবিসি হয়নি, এসো এসো।
নিরুপমার সঙ্গে সে কলের পুতুলের মতো তাদের বাড়ি গেল। সরকার মহাশয় কাছে ডেকে অনেক সান্ত্বনার কথা বললেন। নীরুদি কি করে মুখ দেখে বুঝল কিছু খাওয়া হয়নি। সন্ধ্যের পর নিরুপমা একখানা রেকাবিতে আখ ও ফলমূল কেটে আনল। পরদিন হবিষ্যের সময় নিরুপমা গোয়ালে সব জোগাড়পত্র করে দিল। সব মিটে গেলে সে কলকাতায় ফেরার উদ্যোগ করল। সর্বজয়ার জাতিখানা, সর্বজয়ার হাতে সই করা খান্দুই মানি অর্ডারের রসিদ, চালের বাতায় গোঁজা ছিল, সে সব সর্বজয়ার নোক কাটবার নরুনটা পুটলির মধ্যে বেঁধে দিল অপূর্ব। দোরের পাশে ঘরের কোণে সেই তাকটা, আসবার সময় সেদিকে নজর পড়ল তার। আচার ভরা ভাঁড়, আমসত্বের হাঁড়িটা, কুলচুর, মায়ের গঙ্গা জলের পিতলের ঘটি, সবই পড়ে আছে। যে যত ইচ্ছে খেতে পারে, কেউ বকার নেই, কেউ শাসন করার নেই।
তুই তুই শাসন করো না, এসব ছুঁতে দিও না, হাত দিতে দিও না, মা ফিরে এসো, মা ফিরে এসো না, মা
সোনার পিঞ্জিরা আমার, সোনার পিঞ্জিরা আমার, কইরা গেলা খালি রে, মন সুয়ারে একবার পিঞ্জিরা দেখি, ও মন সুয়ারে একবার পিঞ্জিরা দেখি। ও
দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ওরে ছাড় ছাড়, দেখছি সবরি হাত, ছাড়ো মালিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি, তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো, দুষ্টুমি করে না, ছাড়ো,
ফিরে এসো না মা, ফিরে এসো।
কলকাতায় ফিরে এসে সব বিষয়ে একটা তীব্র ঔদাসীন্য তাকে ঘিরে ধরল। পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, কলকাতায় আর একটুও থাকতে ইচ্ছে করে না, কেমন যেন পালাই পালাই ভাব হয় সর্বদা, অথচ পালাবার জায়গা নেই। আজ এই জগতে সে একেবারেই একাকী। অন্যমনস্ক হবার জন্য এক একদিন সে ইউনিভার্সিটি ইনস্টিটিউটের লাইব্রেরিতে গিয়ে বিলিতি ম্যাগাজিনের পাতা উল্টাতে থাকে, কিন্তু কোথাও বেশিক্ষণ বসবার ইচ্ছে হয় না, শুধুই এখানে ওখানে ফুটপাথ থেকে বাসায় আর বাসা থেকে ফুটপাথে। এক জায়গায় বসলেই শুধু মায়ের কথাই মনে পড়ে। দশপিণ্ড দানের দিন সে কি তীব্র বেদনা। পুরোহিত বলছেন,
রেচা শ্রী সর্বজয়া দেবী এ ছোট পিণ্ড স্বধা।
অপু ভাবে সর্বজয়া কি প্রেত, তার মা প্রীতি আনন্দ ও দুঃখ মুহূর্তের সঙ্গিনী, এত আশাময়ী হাস্যময়ী, এত জীবন্ত যে ছিল কিছুদিন আগে পর্যন্ত, সে কিনা প্রেত।
হে আকাশের দেবতা, বাতাসের দেবতা,
কি করো? মা আমার অনেক কষ্ট করে গিয়েছেন, তার প্রাণে তোমাদের উদার আশীর্বাদের অমৃত ধারা বর্ষণ করো।
মাস তিনেক এভাবে কাটল। এই তিন মাসের কাহিনী তার জীবনের ইতিহাসে একটা একটানা নিরবচ্ছিন্ন দুঃখের কাহিনী। এই অবস্থায় একদিন লীলার সঙ্গে দেখা। ইতস্তত লক্ষ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একদিন ডালাউসি স্কোয়ারের মোড়ে সে রাস্তা পার হবার জন্য অপেক্ষা করছে। সামনে একখানা হলদে রঙের বড় মিনার্ভা গাড়ি ট্রাফিক পুলিশে দাঁড় করিয়ে রেখেছিল। হঠাৎ গাড়িখানার দিক থেকে তার নাম ধরে কে যেন ডাকল,
অপূর্ববাবু, অপূর্ববাবু, এদিকে।
সে গাড়ির কাছে গিয়ে দেখল লীলা ও আরো দুই তিনটি অপরিচিত মেয়ে। লীলার ছোট ভাই ড্রাইভারের পাশে বসে।
আপনি আচ্ছা তো অপূর্ববাবু, তিন চার মাসের মধ্যে দেখা করলেন না কেন বলুন তো? মা সেদিনও আপনার কথা কি, আপনার কি হয়েছে? অসুখ থেকে উঠেছেন নাকি? শরীর এরকম, মাথার চুল অমন ছোট, কি হয়েছে বলুন তো?
কই না, কি হবে, কিছু তো হয়নি।
মা কেমন আছেন?
মা তো নেই, ফাগুন মাসে মারা গিয়েছেন।
আপনি আমাদের ওখানে কবে আসবেন বলুন না, ওরকম বললে কিন্তু হবে না। এ কথা আমাদের জানানো আপনার উচিত ছিল না, অন্তত মাকে বলা তো। শুনুন, কাল সকালে আসুন, ঠিক বলুন আসবেন। ও ভালো কথা, আপনার ঠিকানাটা বলুন তো, আর ভুলবেন না কিন্তু।
গাড়ি চলে গেল। বাসায় ফিরে অপু মনের মধ্যে অনেক তোলপাড় করল। লীলার মুখে সে একটা কিসের যেন ছাপ দেখেছে। বর্তমান অবস্থায় তার মন এই আন্তরিকতার স্নেহ স্পর্শটুকুরই কাঙ্গাল বটে, কিন্তু এই বেশে কোথাও যেতে ইচ্ছে হয় না। এই জামায়, এই কাপড়ে, এই ভাবে থাক বড়। তিন দিন পর নিজের নামে একখানা পত্র আসতে দেখে অপু বিস্মিত হল।
অপূর্ববাবু, আপনার এখানে আসবার কথা ছিল সোমবারে, কিন্তু আজ শুক্রবার হয়ে গেল, আপনি এলেন না। আপনাকে মা একবার অবশ্যই অবশ্যই আসতে বলেছেন, না এলে তিনি খুব দুঃখ পাবেন। আজ বিকেলে 5টার সময় আপনার আসা চাই, নমস্কার নেবেন।
কথাটা নিয়ে মনের মধ্যে এসে অনেক বোঝাপড়া করল। কি লাভ গিয়ে, ওরা বড় মানুষ, কোন বিষয়ে সে ওদের সঙ্গে সমান যে ওদের বাড়ি যখন তখন যাবে? মেজ বৌরানী যে তার কথা জিজ্ঞাসা করেছেন, সেই কথাটা তার মনে অনেকবার যাওয়া আসা করল। কিন্তু মেজ বৌরানী কি আর তার মায়ের অভাব দূর করতে পারবেন? তিনি বড়লোকের মেয়ে, বড়লোকের বউ, তার মায়ের আসন হৃদয়ের যে স্থানটিতে, সে শুধু তার দুঃখিনী মা অর্জন করেছে। তার বেদনা, ব্যর্থতা, দৈন্য, দুঃখ শত অপমান দিয়ে মিনার্ভা গাড়িতে চড়ে কোনো ধনী বধু, হন তিনি স্নেহময়ী, হন তিনি মহিমময়ী, তার সেখানে প্রবেশাধিকার কোথায়? জ্যৈষ্ঠ মাসের শেষে পরীক্ষার ফল বেরোল। প্রথম বিভাগের প্রথম 17 জনের মধ্যে তার নাম। বাংলাতে সকলের মধ্যে প্রথম হয়েছে, এই জন্য একটা সোনার মেডেল পাবে। কিন্তু হায়, এমন কেউ নেই যার কাছে খবরটা বলে বাহাদুরি করা যেতে পারে। আষাঢ় মাসের মাঝামাঝি সব কলেজ খুলে গেল। অপু কোনো কলেজে ভর্তি হল না। অধ্যাপক মিস্টার বসু তাকে ডেকে ইতিহাসে অনার্স কোর্স নেওয়াতে চেষ্টা করলেন।
কি হবে আর কলেজে পড়ে, সে সময়টা বরং ইম্পেরিয়াল লাইব্রেরিতে কাটাব। বিয়ের ইতিহাসে এমন কোনো নতুন কথা নেই যা আমি জানিনি। ও 2 বছর মিছিমিছি নষ্ট, লাইব্রেরিতে তার চেয়ে অনেক পড়ে ফেলতে পারবো এখন। তাছাড়া ভর্তির টাকা হয়নি, এসব পাই কোথায়?
একটা কিছু চাকরি না খুঁজলে চলে না। খবরের কাগজ ক্রয়ের পুঁজি অনেক দিন হলো ফুরিয়ে গিয়েছে। মায়ের মৃত্যুর পর সে কাজে আর কোনো উৎসাহ নেই। একটা ছোট ছেলে পড়ানো আছে, তাতে শুধু দুটো ভাত খাওয়া চলে দুবেলা। কোনো মতে ইকমিক কুকারে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত। মাছ মাংস দুধ ডাল তরকারি তো অনেক দিন আগে দেখা স্বপ্নের মতো মনে হয়। যাক সেসব, কিন্তু ঘর ভাড়া, কাপড় জামা, জল খাবার এইসব চলে কিসে? তাছাড়া কলকাতায় ছেলে পড়ানো বাবার মুখে শৈশবে শেখা উদ্ভট শ্লোকের পদ্মপস্থিত জলবিন্দুর মতো চপল আজ যদিও বা যায়, কাল যাওয়ার জায়গা নেই। কয়েকদিন ধরে খবরের কাগজ দেখে দেখে পাইনিয়া ড্রাগ স্টোরসে একটা কাজ খালি দেখা গেল, কিন্তু সেখানে চায় ম্যাট্রিক পাস। আইএ পাস দেখে অপুকে সেখানে নিতে চাইল না। এরপর একটি বাঙালি ফার্মে কর্মখালি দেখে সেখানে গেলে টাইপরাইটিং জানা নেই বলে সেখানেও চাকরি হল না। একদিন রাস্তায় হঠাৎ প্রণবের সঙ্গে দেখা।
কি রে, এতদিন কোথায় ছিলি?
এই তো কিছুদিন গভর্নমেন্টের অতিথি হয়ে এলুম রে, এসেই তোর কত খোঁজ করেছি। তারপর কোথায় চাকরি করছিস?
মাইনে কত? খবরের কাগজের অফিসে, মাইনে 70 টাকা।
সর্বৈব মিথ্যে, টাকা 40-এক মাইনে পায়। কি একটা ফান্ড বাবদ কিছু কেটে নেওয়ার পর হাতে থাকে 33 টাকা কয়টা আনা।
চাকরি সোজা নয়, রয়টারের বাংলা করার ভার আমার উপর। বুধবারের কাগজে আর্ট ও ধর্ম বলে লেখাটা আমার, দেখিস পড়ে।
আর্ট ও ধর্ম? তুই ধর্ম নিয়ে কি লিখলি রে, কি জানিস তুই? তবে কলেজটা ছেড়ে ভালো কাজ করিসনি, যদিও আমি জানি। তাই সেদিন বিনয়কে বলছিলাম যে অপূর্ব কলেজে না গিয়েও যা পড়াশুনো করবে, তোমরা দুবেলা কলেজের সিমেন্ট ঘষে ঘষে উঠিয়ে ফেললেও তা হবে না। ওর মধ্যে একটা সত্যিকার পিপাসা রয়েছে যে।
অনেকদিন পর তোর সঙ্গে দেখা, চল তোকে কিছু খাওয়াই। কলেজ মেয়েদের তো আর কারুর দেখা পাইনি, অনেকদিন আমোদ করা হয়নি। আসলে মা মারা যাওয়ার পর থেকে তো। হ্যাঁ, কি মাও মারা গিয়েছেন? ও, সে কথা বুঝি বলিনি, সে তো প্রায় 1 বছর হতে চলল।
সামনেই একটা চায়ের দোকান, অপু প্রণবের হাত ধরে সেখানে ঢুকল। প্রণবের ভারী ভালো লাগল অপুর এই অত্যন্ত খাঁটি ও অকৃত্রিম ভালোবাসা।
কি খাবি বল? এই বেয়ারা কি আছে গো ভালো?
তারপর চাকরির কথা বল, এই বাজার কি করে জোটালি?
অনেকদিন ঘুরে ঘুরে চাকরি খুঁজে বেরিয়েছি বুঝলে। একদিন একজন বললে, বিএনআর অফিসে অনেক নতুন লোক নেওয়া হচ্ছে, গেলুম সেখানে। খুব লোকের ভিড়, চাকরি অনেক খালি আছে, ইংরেজি লিখতে পড়তে পারলেই চাকরি হচ্ছে। ব্যাপার কি শুনলাম, মাস 2 হলো স্ট্রাইক চলছে, তাদের জায়গায় নতুন লোক নেওয়া হচ্ছে।
তো তারপর চাকরি পেলি?
শোন না, চাকরি তো তখনই হয়ে গেল, প্রিন্সিপালের সার্টিফিকেটটাই কাজের হলো। তখনই ছাপানো ফর্মে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দিল। বাইরে এসে ভারী আনন্দ হলো মনটাতে। 40 টাকা মাইনে, যেতে হবে গঞ্জাম জেলায়, অনেক দূর, ঠিক যা চাই তাই। বেন্টিং স্ট্রিটের মোড়ে একটা চায়ের দোকানে বসে মনের খুশিতে উপরি উপরি 4 কাপ চা খেয়ে ফেললাম। ভাবলাম এতদিন পর পয়সার কষ্টটা তো ঘুচল।
বল আর কি খাবি? না না না, এই এই বেয়ারা, আর দুটো ডিম ভাজা দাও না। না না, ঠিক ঠিক আছে ঠিক আছে। আহ, খা না। কি, 2 দিন চাকরি হয়েছে বলে এরকম খাওয়াচ্ছিস? তো তোর সেই পুরনো রোগটা আর গেল না রে। যাকে যাক। হ্যাঁ, তারপর?
তারপর বাড়ি এসে রাতে শুয়ে শুয়ে মনটাতে ভালো বলল না। ভাবলাম ওরা একটা সুবিধা আদায় করবার জন্য স্ট্রাইক করেছে, 2 মাস তাদেরও ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, তাদের মুখের ভাতের থালা কেড়ে খাবো শেষকালে। আবার ভাবি যাই চলে, অত দূর কখনো দেখিনি, তাছাড়া মা মারা যাওয়ার পর কলকাতা আর ভালো লাগে না, যাই গে। কিন্তু শেষ পর্যন্ত ফের ওদের অফিসে গেলাম, ছাপানো ফর্মখানা ফেরত দিয়ে এলাম, বলে এলাম আমার যাওয়ার সুবিধে হবে না।
তোর মুখ আর চোখ ফুল অফ মিউজিক অ্যান্ড পোয়েট্রি, প্রথম থেকে আমি জানি যে তুই একজন আইডিয়ালিস্ট, তোদের দিয়েই তো এসব হবে। দেখে, তোর এই খবরের কাগজের কাজটা কখন?
রাত 9টার পরে যেতে হয় আর রাত 3টের পর ছুটি। ভারী ঘুম পায়, এখন রাত জাগা অভ্যেস হয়নি তো। তবে সুবিধে আছে, সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমিয়ে নিই, সারাদিন লাইব্রেরিতে কাটাতে পারি। আরে আরে জল খাস না, চল কলেজ স্কোয়ারে শরবত খাবো, বেশ মিষ্টি লাগে খেতে। এই লেমন স্কোয়াশ খেয়েছিস? আয় চল।
কলেজের অত ছেলের মধ্যে প্রণবকে নিয়ে দু তিনজন ছাড়া সে আর কাউকে বন্ধু ভাবতে পারেনি। অনেকদিন পরে মন খুলে কথা বলতে পেরে তার আর কথাই যেন শেষ হচ্ছিল না।
গাছপালা যে কতদিন দেখিনি, ইট আর সিমেন্ট অসহ্য হয়ে পড়েছে। একদিন রবিবারে চল তুই আর আমি কোনো পাড়াগায় গিয়ে মাঠে বনের ধারে ধারে সারাদিন বেরিয়ে কাটাবো। হ্যাঁ, বেশ, সেখানেই লতা কাঠি কুড়িয়ে আমরা রাঁধবো, বিকেল হবে। আহা, পাখির ডাক যে কতকাল শুনিনি, দোয়েল কি বউ কথা কও, ওদের ডাক তো প্রায় ভুলেই গিয়েছি। রোববার দিনটা ছুটি, চল যাবি? এখন তো কত ফুল ফোটারও সময়, আমি অনেক বনের ফুলের নাম জানি, জানিস তো, দেখিস চিনিয়ে দেবো। যাবি প্রণব? এ প্রণব চল না আজ থিয়েটার দেখি, স্টারে সধবার একাদশী আছে, যাবি নাকি? চল।
নিজেই দুখানা গ্যালারির টিকিট কিনে আনল। থিয়েটার ভাঙলে অনেক রাতে ফেরার পথে অপু বলল,
কি হবে বাকি রাতটুকু ঘুমিয়ে, আজ বসে গল্প করে রাত কাটাই, চ আয় বসে এখানে আয়।
তবে একটা গান ধর।
বাড়ির লোক দৌড় খুলে বেরিয়ে আসবে, চাই কি পুলিশেও দিতে পারে।
তোর মাথায় ছিট আছে, যা সারা রাতটা ঘুম হলো না তোর পাল্লায় পড়ে, একটা গান গা না, আস্তে আস্তে ধর কিরে। আবার হাসি।
এর দিন পনেরো পর একদিন প্রণব এসে বলল,
শোন তোকে নিয়ে যাব বলে এলাম, আমার মামাতো বোনের বিয়ে হবে সোমবারে, শুক্রবার রাতে আমরা যাব, ওই খুলনা থেকে স্টিমারে যেতে হয়, অনেকদিন কোথাও যাসনি, শোন না চল না আমার সঙ্গে, বলছি ওই 4-5 দিনের ছুটি পাবি না তুই?
ছুটি পাওয়া গেল, অনেকদিন কলকাতা ছেড়ে যাওয়া হয়নি, অনেকদিন রেলে চড়াও হয়নি। সকালবেলা স্টিমারে ওঠার সময় ভৈরবের ওপার থেকে তরুণ সূর্য ওঠার দৃশ্যটা তাকে মুগ্ধ করল। নদী খুব বড় ও চওড়া, স্টিমার প্রণবের মামার বাড়ির ঘাটে ধরে না, পাশের গ্রামে নেমে নৌকায় যেতে হয়। অপু এই অঞ্চলে কখনো আসেনি, সম্পূর্ণ অপরিচিত দেশ, নদীর ধারে সুপারির সারি, বাঁশ, বেদবন, অসংখ্য নারকেল গাছ, টিনের চালাওয়ালা গোলাগঞ্জ, অদ্ভুত ধরনের নাম, স্বরূপ কাটি, যশাই কাটি, দক্ষিণ পূর্ব কোণ ও খাড়া পশ্চিম, দুদিক থেকে প্রকাণ্ড দুটো নদী এসে পরস্পরকে ছুঁয়ে অর্ধচন্দ্রাকারে বেঁকে গিয়েছে। সেখানে জলের রং ঈষৎ সবুজ, এবং এই সঙ্গম স্থানেই ওপারে আধমাইলের মধ্যে প্রণবের মামার বাড়ির গ্রাম গঙ্গানন্দকাটি। নদীর ঘাট থেকে বাড়িটা অতি অল্প দূরে। এই গ্রামের মধ্যে এরাই অবস্থাপন্ন সম্ভ্রান্ত গৃহস্থ। ঘাট থেকে দুই সারি নারকেল গাছ সোজা একেবারে বাড়ির দেউড়িতে গিয়ে শেষ হয়েছে। বাঁয়ে প্রকাণ্ড পুজোর দালান, ডাইনে হলুদ রঙের কলসি বসানো ফটক ও ফুলবাগান, দোলমঞ্চ, রাসমঞ্চ, নাট মন্দির, খুব জৌলুস নেই কোনোটারই। কাগনিস খসে পড়ছে, এক রাশ গোলা পায়রা নাট মন্দিরের মেঝেতে চড়ে বেড়াচ্ছে, একাধটা ঝটাপট করে ছাদে উড়ে পালাচ্ছে, একখানা ষোলো বেহারার সেকেলে হাঙরমুখো পালকি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দেখে মনে হয় একসময় এদের অবস্থা খুব ভালো ছিল, বর্তমানে পশারহীন ডাক্তারের দ্বারে সংযুক্ত অনাদৃত পিতলের পাতের মতো শ্রীহীন মলিন।
এই পুলু এসেছে, পুলু এসেছে, আরে আয় আয় আয়, এই যে পুলু,
থাক 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 থাক,
আরে নিবারণকে ডাক, ব্যাগটা বাড়ির মধ্যে নিয়ে যা যা।
ভালো আছো মামা? আচ্ছা, ও হচ্ছে অপূর্ব রায়, আমার কলেজের বন্ধু, ওকেও নিয়ে এলাম।
থাক 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 থাক, এসো এসো, দীর্ঘজীবী হও।
অপু আয় আয় আয়।
প্রণব তাকে একেবারে বাড়ির মধ্যে নিয়ে গেল। অপু অপরিচিত বাড়ির মধ্যে অন্দরমহলে যথারীতি অত্যন্ত লাজুক মুখে ও সংকোচের সাথে ঢুকল। প্রণবের বড় মামিমা এসে কুশল প্রশ্ন জিজ্ঞাসাবাদ করলেন। অপুকে দেখে বললেন,
এ ছেলেটিকে কোত্থেকে আনলি পুলু? এ মুখ তো
কি করে চিনবেন মামিমা, ওকে আর বাঙাল দেশের মানুষ?
তা নয় রে, কতবার পটে আঁকা ছবি দেখেছি, ঠাকুর দেবতার মুখের মতো মুখ। এসো এসো দীর্ঘজীবী হ।
প্রণবের দেখা দেখি অপুও পায়ের ধুলো নিয়ে প্রণাম করল।
কি সুন্দর মুখ, তা তোমার দেশ কোথায় বাবা?
সন্ধ্যের পর সারা দিনের গরমটা একটু কম, দেউড়ির বাইরে আরতির কাঁসর ঘণ্টা বেজে উঠল, চারদিকে শাঁখ বাজল, উপরের খোলা ছাদে শীতল পাটি পেতে অপু একা বসেছিল। প্রণব ঘুম থেকে সন্ধ্যের কিছু আগে উঠে কোথায় একটা গিয়েছে, একটা নতুন ধরনের অনুভূতি। সম্পূর্ণ নতুন ধরনের কি সেটা কে জানে, হয়তো শাঁখের রব বা আরতির বাজনার দরুন, কিংবা হয়তো কলকাতার কর্মব্যস্ত কোলাহল মুখর আবহাওয়া থেকে সম্পূর্ণ পৃথক এক ভিন্ন জীবনধারার জগৎ। নারকেল শ্রেণীর মাথায় নবমীর জ্যোৎস্না ফুটেছে। পিছন থেকে প্রণব বলল,
কেমন গাছপালা, গাছপালা করে তো পাগল, দেখলি তো গাছপালা এই নদী দিয়ে আস্তে আস্তে, এবার কিরকম লাগলো একটু বল শুনি।
সে যা লাগলো, এখন কি মনে হচ্ছে জানিস সেই আরতি শুনে? ছেলেবেলায় আমার দাদু ছিল ভক্ত বৈষ্ণব, তার মুখে শুনতাম, বংশী বট তট কদম্ব নিকট কালিন্দী ধীর সমীর যেন।
সিঁড়িতে কাঁধে পায়ের শব্দ শোনা গেল।
কে রে মেনি, শোন।
একটি তেরো চোদ্দ বছরের বালিকা দরজার কাছে এসে দাঁড়াল।
কে কে রে?
সবাই আছে, ননিদি দাসিদি মেজদি সরলা তাসকেল মতিলেকটার ঘরে।
এই যে এটি মামার ছোট মেয়ে, এরই মেজ বোনের বিয়ে, বোনেদের মধ্যে সেই সকলের চেয়ে সুশ্রী। মেনি ডাক তো একবার অপর্ণাকে।
মেনি সিঁড়িতে গিয়ে কি একটা বলতেই সম্মিলিত মেয়েলি কণ্ঠের চাপা হাসি শুনতে পাওয়া গেল। অল্পক্ষণ পরে একটি অল্প বয়সী নতমুখী সুন্দরী মেয়ে দরজার কাছে এসে দাঁড়াল।
ও আমার বন্ধু, তোরও সেই সুবাদে দাদা, এগি। লজ্জা পাচ্ছিস কেন রে? অপূর্ব, এটি মামার মেজ মেয়ে অপর্ণা, এরই।
মেয়েটি চপলা নয়, মৃদু হেসে তখনই সরে গেল। কি সুন্দর এক ঢাল চুল! কিছুদিন আগে পড়া একটা ইংরেজি উপন্যাসের একটা লাইন বার বার অপুর মনে আসতে লাগল।
Do they breed goddesses at Slocum Magna? Do they breed goddesses at Slocum Magna?
এই রাতটার কথা অপুর চিরকাল মনে ছিল। পরদিন প্রণবের সঙ্গে অপু তার মামার বাড়ির সবটা ঘুরে দেখল। প্রাচীন ধনী বংশই বটে। বাড়ির উত্তর দিকে পুরনো আমলের আবাস বাটি ও প্রকাণ্ড সাতদুয়ারি পূজার দালান ভগ্ন অবস্থায় পড়ে আছে। ওপারে আরেক শরিক রাম দুর্লভ বাণুজ্যের বাড়ি। এসব কথা প্রণবের মুখেই ক্রমে ক্রমে শোনা গেল। স্নানের সময় সে নদীতে স্নান করতে চাইলে সকলেই বারণ করল। এখানকার নদীতে এই সময় কুমিরের উৎপাত খুব বেশি, পুকুরে স্নান করাই নিরাপদ। প্রণবের মামিমা দুপুরে কাছে বসিয়ে দুজনকে খাওয়ালেন। অনেক দিন অপুর অদৃষ্টে এত যত্ন আদর বা এত ভালো খাওয়া দাওয়া জোটেনি। চিনি ক্ষীর মশলা কর্পূর ঘি, জীবনে কখনো তাদের দরিদ্র গৃহস্থালিতে এসবের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ঘটেনি। মায়ের সংসারে চালের গুঁড়ো গুড় আর সর্ষের তেলের কারবার ছিল বেশি। পরদিন বিবাহ। সকাল থেকে নানা কাজে সে বাড়ির ছেলের মতো খাটতে লাগল। নাট মন্দিরে বরাসন সাজানোর ভার পড়ল তার উপর। প্রাচীন আমলের বড় জাজিম ও শতরঞ্চির ওপর সাদা চাদর পেতে ফরাশ বিছানো, কাচের সেজ ও বাতির ডুম ডাঙানো, দেবদারু পাতার ফটক বাঁধা, কাগজ কেটে দম্পতির উদ্দেশ্যে আশিস বাণী রচনা, সকাল আটটা থেকে বেলা তিনটে পর্যন্ত এই সমস্ত কাজে কাটল। সন্ধ্যের সময় বর আসবে। বরের গ্রাম এই নদীরই ধারে, তবে দশ বারো ক্রোশ দূরে, নদীপথেই আসতে হবে। বরের পিতা ও অঞ্চলের নাকি বড় গাঁতিদার, তাছাড়া মহাজনী কারবারও আছে। বরের নৌকা আসতে একটু দেরি হতে পারে, প্রথম লগ্নে বিবাহ যদি না হয় রাত্রি দশটার লগ্ন বাদ যাবে না। ব্যাপার বুঝে অপু প্রণবকে বলে চিলে কোঠার ঘরে চলে গেল। ঘরটা ছোট কিন্তু খুব হাওয়া, সারা দিনের শ্রান্তিতে সে শুতে না শুতেই ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পরে সে ঠিক জানে না, কাঁধে ডাকা ডাকিতে তার ঘুম ভেঙে গেল।
অপু, অপু, এই অপু শিগগিরি ওঠ। অপু
কি?
এই অপু,
ও বর এসছে বুঝি, রাত অনেক হয়েছে তো।
কিন্তু প্রণবের মুখের দিকে তাকিয়ে তার মনে হল কিছু একটা ঘটেছে।
কি রে প্রণব, কিছু হয়েছে নাকি?
প্রণব তার বিছানার পাশে বসে কাতর মুখে তার দিকে তাকাল, তার হাত দুটি ধরে বলল,
ভাই ভাই, আমাদের মান রক্ষার ভার আজ রাতে তোমার হাতে। তোমাকে তোমাকে এক্ষুনি অপর্ণাকে বিয়ে করতে হবে। আর আর সময় বেশি নেই, রাত খুব অল্প আছে, আমাদের আমাদের মান রাখো ভাই।
তোর কি মাথা খারাপ হলো প্রণব?
না 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 না, অপূর্ব শোনো, একটু শোনো।
আকাশ থেকে পড়লেও অপু এত অবাক হত না। এই সময় দুজন গ্রামের লোকও ঘরে ঢুকে বললেন,
আপনার সঙ্গে যদিও আমার পরিচয় হয়নি, তবু আপনার সব কথা আমি পুলুর মুখে শুনেছি।
এদের আজ বড় বিপদ, সব বলছি আপনাকে, আপনি না বাঁচালে আর উপায় নেই।
ততক্ষণে অপু ঘুমের ঘোরটা অনেকখানি কাটিয়ে উঠেছে। প্রণবের কাছ থেকে জানা গেল সন্ধ্যের ঘণ্টাখানেক পর বরপক্ষের নৌকা এসে পৌঁছয়। লোকজনের ভিড় খুব, তিনখানা গ্রামের প্রজাপত্র উৎসব দেখতে এসেছে। বরকে হাঙর মুখো সেকেলে বড় পালকিতে তুলে বাজনা বাদ্য ও ধুমধামের সাথে মহাসমাদরে ঘাট থেকে নাট মন্দিরে বরাসনে আনা হচ্ছিল, এমন সময় এক অভূতপূর্ব ঘটনা ঘটল। বাড়ির উঠোনে পালকিখানা আসতেই হঠাৎ বর নাকি পালকি থেকে লাফিয়ে চিঁচিয়ে বলতে থাকে,
হুক্কা বুলাও, হুক্কা বুলাও, জলদি হুক্কা বুলাও।
সে কি বেজায় চিৎকার! এক মুহূর্তে সব গোলমাল হয়ে গেল, চিৎকার আর থামে না। বরকর্তা স্বয়ং দৌড়ে গেলেন, বরপক্ষের প্রবীণ লোকেরা ছুটে গেলেন, চারিদিকে সকলে অবাক, প্রজারা অবাক, গ্রাম শুদ্ধ লোক অবাক। সে এক কাণ্ড, চোখে না দেখলে বোঝানো কঠিন, আর কি যে লজ্জা! সারা উঠোন জুড়ে প্রজা, প্রতিবেশী, আত্মীয় কুটুম্ব, পাড়ার ও গ্রামের ছোট বড় সকলে উপস্থিত, সকলের সামনে বাড়ির মেয়ের বিবাহে এমন ঘটনা ঘটবে এ একেবারে স্বপ্নাতীত। এ ওর মুখ চাওয়াচাবি করল, মেয়েদের মধ্যে কান্নাকাটি পড়ে গেল। বর যে প্রকৃতিস্থ নয় এ কথা বুঝতে কারো বাকি রইল না।
কি কাণ্ড বলতো, এরকম কেউ করে?
একটা ভদ্র ঘরে বিয়ে হচ্ছে,
একে গরম তার উপর সারাদিন উপোস, আরে ওরকম একটু হয়েই থাকে।
বরপক্ষ যদিও নানাভাবে কথাটা ঢাকবার যথাসাধ্য চেষ্টা করলেন, কিন্তু ব্যাপারটা অত সহজে চাপা দেওয়া গেল না। ক্রমে ক্রমে নাকি প্রকাশ হতে লাগল বরের একটু সামান্য ছিট আছে বটে, কিংবা ছিল বটে, তবে সেটা সবসময় যে থাকে তা নয়, আজকের গরমে, বিশেষ উৎসবের উত্তেজনায় ইত্যাদি। ব্যাপারটা অনেকখানি সহজ হয়েও আসছিল, নানা পক্ষের বোঝানোতে আবার সোজা হাওয়া বইতে শুরু করেছিল। মেয়ের বাপ শশী নারায়ণ বাণুজ্যেও মন থেকে সমস্তটা ঝেড়ে ফেলতে প্রস্তুত ছিলেন, তাছাড়া উপায়ও অবশ্য ছিল না। কিন্তু এদিকে মেয়ের মা অর্থাৎ প্রণবের বড় মামিমা মেয়ের হাত ধরে নিজের ঘরে ঢুকে খিল দিলেন। সকলের বহু অনুনয় বিনয়েও এই তিন চার ঘন্টার মধ্যে তিনি আর ঘরের দরজা খোলেননি, তেমন বুঝলে মেয়েকে রামদা দিয়ে কেটে নিজের গলায় দা বসিয়ে দেবেন, সুতরাং কেউ দরজা ভাঙতে সাহস করেনি। অপর্ণাও এমনই মেয়ে, সবাই জানে মা তার গলায় যদি সত্যি রামদা বসিয়ে দেয় সে প্রতিবাদে মুখে কোনো টু শব্দটিও উচ্চারণ করবে না।
আপনি না রোকে করলে আর কেউ নেই, হয় এদিকে একটা খুনোখুনি হবে না, সকাল হলেই ও মেয়ে দোপড়া হয়ে যাবে। এসব দিকের গতি তো জানেন না, দোপড়া হলে কি আর ও মেয়ের বিয়ে হবে মশাই? আহা, অমন সোনার পুতুল মেয়ে, এত বড় ঘর, ওরই অদৃষ্টে শেষে কিনা এই কেলেঙ্কারি! ছি 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 ছি, এই রাতের মধ্যে আপনি ছাড়া এই অঞ্চলে ওই মেয়ের উপযুক্ত পাত্র কেউ নেই, দোহাই আপনার, বাঁচান আপনি।
অপুর মাথায় যেন কিসের দাপাদাপি মাতামাতি, এই কি সংকটে তাকে ভগবান ফেললেন! সকল প্রকার বন্ধনকে সে ভয় করে, তার উপর বিবাহের মতো বন্ধন! এই তো সেদিন মা তাকে মুক্তি দিয়ে গেলেন, আবার এক বছর ঘুরতেই এ কি! মেয়েটির মুখটা মনে পড়ল, আজই সকালে নিজের ঘরে তাকে দেখেছে, কি শান্ত সুন্দর গতিভঙ্গি, সোনার প্রতিমাই বটে, তার অদৃষ্টে উৎসবের দিনে এই ব্যাপার, তাছাড়া রামদায়ের কাণ্ডটা, কি করে সে এখন! কিন্তু ভাবার অবসর কোথায়? পিছনে প্রণব দাঁড়িয়ে কি বলছে, সেই ভদ্রলোক দুটি তার হাত ধরেছেন, তাও সে ঠেলে ফেলে দিতে পারত, কিন্তু মেয়েটিও যেন শান্ত সাগর চোখ দুটি তুলে তার মুখের দিকে তাকিয়ে আছে। সেই যে কাল সন্ধ্যায় প্রণবের আহ্বানে ছাদের উপরে যেমন তার দিকে তাকিয়েছিল, তেমনি অপরূপ স্নিগ্ধ চাহনিতে, নির্বাক মিনতির দৃষ্টিতে সেও যেন তার উত্তরের অপেক্ষা করছে।
চলো ভাই, যা করতে হবে বলবে আমি তাই করব, এসো।
নিচে কোথাও কোনো শব্দ নেই, উৎসব কোলাহল থেমে গিয়েছে, বরপক্ষ এ বাড়ি থেকে সদল বলে চলে গিয়েছেন, এ বাড়ির ঘরে ঘরে খিল দেওয়া, কেবল নাট মন্দিরে উত্তর বারান্দার স্থানে স্থানে দু চারজন জটলা করে কি যেন বলাবলি করছে। আশ্চর্য এই যে সম্প্রদান সভায় পুরোহিত মশাই এত গোলমালের মধ্যেও ঠিক নিজের কুশাসন খানির উপর বসে আছেন, তিনি নাকি সেই সন্ধের সময় আসনে বসেছেন আর ওঠেননি। সকলে মিলে অপুকে বর আসনে বসিয়ে দিল, রেশমি চেলি পরা সালংকারা কন্যাকে সভায় আনা হল, বাড়ির মধ্যে হঠাৎ শাঁখ বেজে উঠল, উলুধ্বনি শোনা গেল, লোকে ভিড় করে সম্প্রদান সভা চারিদিকে গোল হয়ে দাঁড়াল। পুরোহিতের কথায় অপু চেলি পড়ল, নতুন উপবীত ধারণ করল, কলের পুতুলের মতো মন্ত্র পাঠ করে গেল।
যদি তত হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, ও মম ব্রতে।
স্ত্রী আচারের সময় এলো, তখনও সে অন্যমনস্ক, নববধূর মতো সেও ঘাড় গুঞ্জে রইল। প্রণবের বড় মামিমা কাঁদছিলেন, তিনি আবার গরবের শাড়ির আঁচল দিয়ে তার মুখের ঘাম মুছিয়ে দিলেন। কে একজন মহিলা বললেন,
মেয়ের শিব পুজোর জোর ছিল বড় বউ, তাই এমন বর মিলল, ভাঙা দালান যেরূপে আলো করছে।
শুভদৃষ্টির সময় সে এক অপূর্ব ব্যাপার, মেয়েটি লজ্জায় ডাগর চোখ দুটি নামিয়ে আছে, অপু কৌতূহলের সাথে তাকাল, চিবুকের গঠন ভঙ্গিটি এক চমক দেখেই সুঠাম ও সুন্দর মনে হল, প্রতিমার মতো রূপই বটে, দু এক গাছা কানের আশেপাশে পড়ে রয়েছে, হিজুল রঙের গালে ও কপালে বিন্দু বিন্দু ঘাম, কানে সোনার দুলে আলো পড়ে জলজল করছে। বাসর হল খুব অল্পক্ষণ, কারণ রাত অল্পই ছিল, মেয়েদের ভিড়ে বাসর ভেঙে পড়ার উপক্রম হল, অনেকেই বিবাহ ভেঙে যেতে নিজের বাড়ি চলে গিয়েছিলেন, কোথা থেকে একজনকে ধরে এনে অপর্ণার বিবাহ দেওয়া হচ্ছে শুনে তারা আবার ব্যাপারটা দেখতে এলেন। এক রাত্রে এত মজা এ অঞ্চলের অধিবাসীর ভাগ্যে কখনো জোটেনি। কিন্তু পথ থেকে ধরে আনা বরকে দেখে সকলে এক বাক্যে স্বীকার করলেন,
এইবার অপর্ণার উপযুক্ত বর হয়েছে বটে।
প্রণবের বড় মামিমা তেজস্বিনী মহিলা, তিনি বেঁকে না বসলে হয়তো ওই বায়ুরোগগ্রস্ত পাত্রটির সাথেই আজ তার মেয়ের বিবাহ হয়ে যেত।
যখনই একে পুলুর সঙ্গে দেখেছি তখনই আমার মন যেন বলেছে এ আমার আপনার লোক। ছেলে তো আরো অনেক পুলুর সঙ্গে এসেছে গিয়েছে, কিন্তু এত মায়া কারোর ওপর হয়নি কখনো। ভেবে দেখো, এ মুখ আর লোকালয় দেখাবো না ভেবেছিলাম। ও ছেলে যদি পুলুর সঙ্গে এ বাড়িতে না আসত, আবার যে এমন করে কথা বলবো তা আজ দু ঘন্টা আগেও ভাবিনি। এখন আপনারা পাঁচজনে আশীর্বাদ করুন যাতে যাতে।
প্রণবের মামিমার উপর শ্রদ্ধা ও ভক্তিতে অপুর মন ভরে উঠল। অপুর ঘর বাড়ি নেই, তাই পরের দিন ফুলশয্যা এখানেই হল। রাত্রে অপু ঘরে ঢুকে দেখল ঘরের চারধার ফুল ও ফুলের মালায় সাজানো। বিছানায় মেয়েরা এক রাশ বৈশাখী চাপা ফুল ছড়িয়ে রেখেছে, ঘরের বাতাসে ফুলের মৃদু সৌরভ। অপু সাগ্রহে নববধূর প্রতীক্ষা করছিল। বাসরের রাত্রের পর আর মেয়েটির সাথে দেখা হয়নি, বা এ পর্যন্ত তার সঙ্গে কথাবার্তাও হয়নি। অপুর বুক কৌতূহলে ও আগ্রহে ঢিপ ঢিপ করছিল। খানিক রাত্রে নববধু ঘরে ঢুকল, সঙ্গে সঙ্গে অপুর মনে আর এক দফা একটা অবাস্তবতার ভাব জেগে উঠল। এ মেয়েটি তারই স্ত্রী। স্ত্রী বলতে যা বোঝায় অপুর ধারণা ছিল তা যেন এ নয়, কিংবা হয়তো স্ত্রী বলতে একেই বোঝায় তার ধারণা ভুল ছিল। মেয়েটি দোরের কাছে ন যজ ন তস্থে অবস্থায় দাঁড়িয়েছিল।
আপনি তুমি দাঁড়িয়ে কেন, এখানে এসে বসো।
বাইরে বহু বালিকা কণ্ঠের একটা সম্মিলিত কলহাস্য ধ্বনি উঠল। মেয়েটিও মৃদু হেসে পালঙ্কের একধারে বসল।
তোর এখানে কি করছিস, কি চল চল কিছু চল।
এই সময় প্রণবের ছোট মামিমা এসে বালিকার দলকে বকে ঝোঁকে নিচে নিয়ে যেতে অপু খানিকটা স্বস্তি বোধ করল।
তোমার নাম কি?
শ্রীমতী অপর্ণা দেবী।
যেমন সুন্দর মুখ তেমনি সুন্দর মুখের হাসিটা, গ্রীবার কি ভঙ্গি, চিবুকের গঠনটি কি অপরূপ। মুখের দিকে তাকিয়ে উজ্জ্বল বাতির আলোয় অপুর যেন কিসের নেশা লেগে গেল। দুজনেই খানিক্ষণ চুপ। অপুর গলা শুকিয়ে আসছিল, কুঁজো থেকে জল ঢেলে গোটা এক গ্লাস জল সে খেয়ে ফেলল।
আচ্ছা, আমার সঙ্গে বিয়ে হতে তোমার মনে খুব কষ্ট হয়েছে না? বুঝতে পেরেছি, ভারী কষ্ট হয়েছে। তা আমার
এই প্রথম কথা, তাকে এই প্রথম সম্বোধন, অপুর সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। অনেক মেয়ে তো এর আগে তার সঙ্গে কথা বলেছে, কই এরকম তো কখনোই হয়নি। দক্ষিণের জানালা দিয়ে মিঠে হাওয়া বইছিল, চাপা ফুলের সুগন্ধে ঘরের বাতাস ভরপুর।
রাত দুটো বাজে, শোবে না? এখানেই তো শোবে, তাই না?
মা ও দিদি ছাড়া কখনো অন্য কোনো মেয়ের সঙ্গে এক বিছানায় সে শোয়নি। একা এক ঘরে এত বড় অনাত্মীয় নিঃসম্পর্কীয় মেয়ের পাশে এক বিছানায় শোয়া, সেটা কি ভালো দেখাবে? কেমন যেন বাঁধো বাঁধো ঠেকছিল। একবার তার হাতখানা মেয়েটির গায়ে অসাবধানতা বশত ঠেকে গেল, সঙ্গে সঙ্গে তার সারা শরীর শিউরে উঠল। কৌতূহলে ও ব্যাপারের অভিনবতায় তার শরীরের রক্ত টকবক করে ফুটছিল। হঠাৎ সে কিসের টানে পাশ ফিরে মেয়েটির গায়ে ভয়ে ভয়ে হাত তুলে দিয়ে বলল,
সেদিন যখন আমার সঙ্গে প্রথম দেখা হল তুমি কি ভেবেছিলে?
মেয়েটি মৃদু হেসে তার হাতখানা আস্তে আস্তে সরিয়ে দিয়ে বলল,
আপনি কি ভেবেছিলেন আগে বলুন।
সঙ্গে সঙ্গে নিজের সুঠাম পুষ্প পেলব হাতখানি বাতির আলোয় তুলে ধরে হাসি মুখে বলল,
গায়ে কাঁটা দিয়ে উঠেছে, এই দেখুন কেমন কাঁটা দিয়েছে, কেন বলুন তো?
এতগুলি কথা একসঙ্গে এই প্রথম, কি অপূর্ব রোম্যান্স এটা! এর থেকে বড় কোনো রোম্যান্স আছে নাকি এ জগতে? না চিনে না বুঝে সে এতদিন কি হিজিবিজি ভেবে বেরিয়েছে। ঘরের হাওয়া যেন বেজায় গরম।
বলছি একটু বাইরে ছাদে বেরিয়ে আসি, খুব গরম না? আসছি এখন।
রাত বেশি হলেও বাড়ির লোক এখনো ঘুমোয়নি। কাল এখানে বৌভাত হবে, নিচে তারই উদ্যোগ আয়োজন চলছে। দালানের পাশে বড় রোয়াকে ঝিয়েরা কচুর শাক কুটছে, রান্না কোঠার পিছনে নতুন খড়ে চালা বাঁধা হয়েছে, সেখানে এত রাত্রে পান্তুয়া ভিয়েন হচ্ছে। সে ছাদের আলসের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, কয়েকদিন আগেও সে ছিল সহায় শূন্য, বন্ধু শূন্য, গৃহ শূন্য, আত্মীয় শূন্য, জগতে সম্পূর্ণ একা। কিন্তু আজ তো তা নয়। আজ ওই মেয়েটি যে কোথা থেকে এসে পাশে দাঁড়িয়েছে, মনে হচ্ছে যেন মেয়েটি ওর জীবনের পরম বন্ধু। মা এই সময় কোথায়? মায়ের যে বড় সাদ ছিল, মনসাপতের বাড়িতে শুয়ে শুয়ে কত রাত্রে সেসব কত সাদ কত আশার গল্প। মায়ের সোনার দেহ কোদলাতীরের শ্মশানে চিতাগ্নিতে যাওয়ার রাত থেকে সেই আশা আকাঙ্ক্ষার সমাধি হয়েছিল। মাকে বাদ দিয়ে জীবনের কোন উৎসব সে পালন করেছে? তার আকুল চোখের জলে চারিদিক ঝাপসা হয়ে এলো। বৈশাখী শুক্লা দ্বাদশী রাত্রির জ্যোৎস্না যেন তার পরলোকগত দুঃখিনী মায়ের আশীর্বাদের মতো তার বিভ্রান্ত হৃদয়কে স্পর্শ করে সরল শুভ্র মহিমায় স্বর্গ থেকে ঝরে পড়ছে। কলকাতার কর্মকঠোর কোলাহল মুখর ব্যস্ততায় ভিড়ে গত কয়েকদিনের জীবনকে নিতান্ত স্বপ্ন বলেই মনে হল অপুর। গত শুক্রবার বৈশাখী পূর্ণিমার শেষ রাতে সে অনেক দূরের নদী তীরবর্তী এক অজানা গ্রামের অজানা গৃহস্থ বাটির মেয়েকে বলেছিল,
আমি এবছর যদি আর না আসি অপর্ণা, চুপ করে থাকলে হবে না, তুমি যদি বলো তবেই আসবো, নইলে না। সত্যি অপর্ণা, বলো।
বারে আমি কে? মা রয়েছেন, বাবা রয়েছেন, ওদের আপনি?
বেশ, আসবো না তবে, তোমার নিজের যদি ইচ্ছে না থাকে।
আমি কি সে কথা বলেছি?
তাহলে
আপনার ইচ্ছে যদি হয় আসতে, আসবেন, না হয় আসবেন না, আমার কথায় কি হবে?
ওই কথা আর এর বেশি এগোয়নি, কারণ এক্ষেত্রে অপুর কৌতূহলটাই ছিল বেশি। ভালোবাসার চোখে সে মেয়েটিকে এখনো দেখতে পারেনি। যেখানে ভালোবাসা নেই সেখানে অভিমানও নেই। পুজোর সময় শ্বশুরবাড়ি যাওয়া হল না। একে তো অর্থাভাবে সে নিজের ভালো জামা কাপড় কিনতে পারল না, শ্বশুরবাড়ি থেকে পুজোর তত্ত্বে যা পাওয়া গেল তা পরে সেখানে যেতে তার ভারী বাধো বাধো ঠেকল। অপর্ণার মা বারবার চিঠি দিলে কি হবে, তার বাবার দিক থেকে জামাইকে পুজোয় নিয়ে যাওয়ার কোনো বিশেষ আগ্রহ দেখা গেল না। বরং তার পত্রে এই উপদেশটাই পাওয়া গেল যে একটা ভালো চাকরি যেন সে তাড়াতাড়ি দেখে নেয়, এটাই টাকা উপার্জনের সময়। ছুটি পাওয়া গেল একেবারে বৈশাখ মাসে। আগের দিন রাতে তার কিছুতেই ঘুম আসে না। কিরকম চুল কাটা হয়েছে আয়নায় দশ বার দেখল। এই সাদা পাঞ্জাবিতে তাকে ভালো মানায় নাকি এই তসরের কোটটাতে? অপর্ণার মা তাকে পেয়ে হাতে যেন আকাশের চাঁদ পেলেন। সেদিন খুব বৃষ্টি। অপু নৌকা থেকে নেমে বাইরের উঠোনে পা দিতেই কে যেন পুজোর দালানে বসেছিল ছুটে গিয়ে খবর দিল,
জামাই এসেছে।
এক মুহূর্তে বাড়ির ওপরে নিচের সব জানালা খুলে গেল। বাড়ির যত ঝি বউ সকলে জানালা থেকে মুখ বাড়িয়ে তাকে দেখতে লাগল। মুষলধারায় বৃষ্টিপাত অগ্রাহ্য করে অপর্ণার মা উঠোনে তাকে নিতে ছুটে এলেন। সারা বাড়িতে একটা আনন্দের সাড়া পড়ে গেল।
আহারে জামাই ঠাকুর কতদিন পরে এলো!
আরে কে আছিস? আরে আসুন না মা,
তুই দেখো বৃষ্টির ছাতে সব ভিজে গেল রে, জামাইকে জল মাখিয়েছি।
ফুলসজ্জার সেই ঘরে সেই পালঙ্কেই রাতে শুয়ে সে অপর্ণার প্রতীক্ষায় রইল। এক বছরে অপর্ণার একই পরিবর্তন। তখন ছিল বালিকা, এখন একে দেখলে যেন আর চেনাই যায় না। লীলার মতো চোখ ঝলসানো সৌন্দর্য এর নেই বটে, কিন্তু অপর্ণার যা আছে তা ওদের কারোর নেই। অপুর মনে হল দু একখানা প্রাচীন পটে আঁকা তরুণী দেবী মূর্তির কি দশ মহাবিদ্যা ষোড়শী মূর্তির মুখে এই ধরনের অনুপম মহিমময় স্নিগ্ধ সৌন্দর্য সে দেখেছে। একটু সেকেলে, একটু প্রাচীন ধরনের সৌন্দর্য, সুতরাং দুষ্প্রাপ্য। যেন মনে হয় এ খাঁটি বাংলার জিনিস, এই দূর পল্লী প্রান্তরের নদী তীরের সমস্ত শ্যামলতা, সমস্ত সরসতা, পথপ্রান্তে বনফুলের সমস্ত সরলতা মিশিয়ে ওর মুখখানি গড়া।
তোমার সঙ্গে কিন্তু আড়ি, সারা বছর একখানাও চিঠি দিলে না কেন?
মারে আমার বুঝি রাগ হতো নি?
পুজোর সময় আসিনি তাই? ওসব মুখের কথা।
না গো না, মা বললেন তুমি আসবে ষষ্ঠীর দিন। ষষ্ঠী গেল, পুজো গেল, তখনও মা বললেন তুমি একাদশীর পর আসবে। আমি
তুমি কি
জানি না, বলব না।
আমি জানি, আমার সঙ্গে বিয়ে হওয়াতে তুমি মনে মনে
আবার ওই কথা, ওসব কথা বলতে আছে? ছি ছি ছি, ওসব বলো না।
তা কই, তুমি যে খুশি হয়েছ এ কথা তো তোমার মুখে শুনিনি অপর্ণা।
তারপর কতদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছে শুনি, সেই আর বছর বসেক আর এই বসেক।
আচ্ছা বেশ, এখন তো দেখা হলো, এখন আমার কথার উত্তর দাও।
অপর্ণা রূপোর ডিবেতে পা এনেছিল, খুলে বলল,
পান খাবে না?
ইতিমধ্যে বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেল, এতটুকু গরম নেই। ঠান্ডা রাত্রির ভিজে মাটির সুগন্ধে ঝিরঝিরে দক্ষিণে হাওয়া ভরপুর। একটু পরে সুন্দর জ্যোৎস্না উঠল।
আচ্ছা অপর্ণা, চাঁপা ফুল পাওয়া যায় তো কাউকে কাল বলো না, বিছানায় রেখে দেবে। আছে চাপা গাছ আছে কোথাও?
আমাদের বাগানেই আছে, কিন্তু আমি কাউকে বলতে পারবো না। তুমি বলো কাল সকালে, নিপেনকে বলো বা অনাদিকে কিংবা আমার ছোট বোনকে বলো।
আচ্ছা কেন বলো তো চাপা ফুলের কথা তুললাম?
অপুর বুঝতে দেরি হল না যে অপর্ণা তার মনের কথা ঠিক ধরেছে। বেশ বুদ্ধিমতী তো অপর্ণা।
একটা কথা অপর্ণা, তোমাকে একবার কিন্তু নিয়ে যাব দেশে, যাবে তো?
মাকে বলো, আমার কথাই তো হবে না।
তুমি রাজি কিনা আগে বলো, ওখানে কিন্তু কষ্ট হবে। অবশ্যই একদিন আমাদেরও সব ছিল, যেখানে থাকতুম মানে আমাদের পৈতৃক দেশ, এখন তো আর জানো সেখানে দোতলা মস্ত বাড়ি, তবে এখন শরীকানি মামলায় মানে বুঝলে না, এখন যেখানে থাকি সেখানে দুখানা মোটে চালা ঘর, তাও মা মারা যাওয়ার পর আর যাইনি সেখানে। শোনো তোমাদের মতো কিন্তু ঝিচাকর নেই, নিজের হাতে সব করতে হবে, এটা কিন্তু আগে থেকেই বলে রাখি। হ্যাঁ তুমি হলে জমিদারের মেয়ে।
তা সে তো জমিদারের মেয়েই আমি, হিংসে হচ্ছে বুঝি? আচ্ছা কেন 100 বারও কথা বলো বলো তো। শোনো তুমি কাল মাকে বাবাকে বলে রাজি করাও, আমি তোমার সঙ্গে যেখানে নিয়ে যাবে যাব, রাজতলাতেও যাব। আমি তোমার সব কথা জানি, পুলুদা মায়ের কাছে বলছিল আমি সব শুনেছি, তুমি যেখানে নিয়ে যাবে নিয়ে চলো।
কিছুদিন পরে নতুন বউকে নিয়ে অপু রওনা হল। শ্বশুরমশাই প্রথমটা আপত্তি তুলেছিলেন।
নিয়ে তো যেতে চাইছো বাবাজি, কিন্তু নিয়ে গিয়ে তুলবে কোথায়? চাকরি বাকরি ভালো করো, ঘরদোর ওঠাও, নিয়ে যাওয়ার তো তাড়াতাড়িটা কি?
এই শুনে অপর্ণার মা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেছিলেন,
হ্যাঁ গো তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে দিন দিন নাকি? জামাইকে ওসব কথা বলেছ? আজকালকার ছেলে মেয়েদের ধরন আলাদা, তুমি জানো না। ছেলে মানুষ জামাই, টাকা করি চাকরি বাকরি ভগবান যখন দেবেন তখন হবে। আজকালের মেয়েরা ওসব বোঝে না, বিশেষ করে তোমার মেয়ে সে ধরনেরই নয়। ওর মন আমি খুব ভালো বুঝি, দাও গিয়ে পাঠিয়ে ওকে জামাইয়ের সঙ্গে, ওদের সুখ নিয়েই সুখ।
উৎসাহে অপুর রাত্রে ঘুম হয় না এমন অবস্থা। কাল সারাটা দিন অপর্ণাকে নিয়ে রেল স্টিমারে কাটানো, উফ, শুধু সে আর অপর্ণা, আর কেউ না। কিন্তু স্টিমারে অপর্ণা রইল মেয়েদের জায়গায়। 3 ঘন্টা কাল সেভাবে কাটল, তারপরেই রেল। অপর্ণাকে সব ভালো করে দেখানোর জন্য শিয়ালদহ স্টেশনে নেমে অপু একখানা ফিটন গাড়ি ভাড়া করে খানিকটা ঘুরল। অপু একটা জিনিস লক্ষ্য করল, অপর্ণা কখনো কিছু দেখেনি বটে, কিন্তু কোনো বিষয়ে কোনো অশোভন ব্যগ্রতা দেখায় না, ধীর স্থির সংযত বুদ্ধিমতী। এই বয়সেই চরিত্রগত একটা কেমন সহজ গাম্ভীর্য, যার পরিণতি সে দেখেছে ওরই মায়ের মধ্যে, উছলে পড়া মাতৃত্বের সঙ্গে চরিত্রে সে কি দৃঢ় অটলতা। মনসাপোতা পৌঁছতে সন্ধে হয়ে গেল। অপু বাড়ি ঘরদোরের বিশেষ কিছু ঠিক করেনি, কাউকে খবরও দেয়নি। বিয়ের পর মাত্র একবার এখানে 2 দিনের জন্য এসেছিল। বাড়িঘর অপরিষ্কার, রাত্রিবাসের অনুপযুক্ত। উঠোনে ঢুকে পেয়ারা গাছটার তলায় সন্ধ্যের অন্ধকারে দাঁড়িয়ে রইল অপর্ণা। অপু গরুর গাড়ি থেকে তোরঙ্গ ও কাঠের হাত বাক্সটা নামাতে গেল।
তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ
উঠোনে পাশের জঙ্গলে নানা পতঙ্গ ডাকছে, ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক জ্বলছে। কেউ তরুণ দম্পতিকে সাদরে বরণ ও অভ্যর্থনা করে ঘরে তুলতে ছুটে এল না। তারা দুজনেই টানাটানি করে নিজেদের প্যাঁটরা তোরঙ্গ দেশলাই কাঠির আলোর সাহায্যে ঘরের দাওয়ায় তুলতে লাগল।
দেখি দেখি অপন ভারী, দেখে ওইটা খুলে
অপু আজ ইচ্ছে করেই কাউকে খবর দেয়নি। ভেবেছিল মা যখন বরণ করে নিতে পারলেন না বউকে, এত স্বাদ ছিল মায়ের, এখন মা নেই আর কাউকে অপু বরণ করতে দেবে না। অপর্ণা জানত তার স্বামী দরিদ্র, কিন্তু এরকম দরিদ্র তা সে ভাবেনি। তাদের পাড়ার নাপিত বাড়ির মতো নিচু ছোট চালা ঘর, দাওয়ার একধার গরু বাছুর উঠে ভেঙে দিয়েছে, ছাঁচতলায় কাই বিচি ফুটে বর্ষার জলে চারা বেরিয়ে গিয়েছে, এক জায়গায় খড় উড়ে গিয়ে চালের বাখারি ঝুলে পড়েছে, বাড়ির চারদিকে কি এক পোকা একঘেয়ে ভাবে ডেকে চলেছে। এই রকম ঘরে তাকে দিন কাটাতে হবে, কি করে সে এখানে থাকবে? মায়ের কথা, খুড়িমাদের কথা, ছোট ভাই বিনুর কথা বড্ড মনে পড়ল অপর্ণার। অপু খুঁজে খুঁজে একটা লণ্ঠন জেলে তক্তাপোষের একটা পাশ ঝেড়ে বাইরে হাত বাক্সটা আনতে গেল। অপর্ণার কান্না পেয়ে গেল। বাড়িতে চাল ডাল কিছুই ছিল না, অপর্ণার মা পুঁটলিতে নাড়ু দিয়েছিলেন, সেই খেয়েই কোনো মতে তাদের রাত কাটল। তেলিদের বাড়িতে কেউ ছিল না, তিন চার মাস হল তারা কলকাতাতেই আছে। সকালে খবর পেয়ে নিরুপমা ছুটে এলো।
এসো এসো নীরু দিদি, এখন মা নেই, তোমরা কোথায় বরণ করে বউ ঘরে তুলবে, দুধে আলতার পাথরে দাঁড় করাবে তা না, তুমি সকালে এলে পান চিবুতে চিবুতে, বেশ যা হোক আর কি বলি।
তুমি ভাই যে আগেও যেমন পাগলটি ছিলে এখনো ঠিক সেই আছো, বউ নিয়ে আসছো তার একটা খবর না কিছু না, কি করে জানবো তুমি এই অবস্থায় একজন ভদ্রলোকের মেয়েকে এই ভাঙা ঘরে উট করে এনে তুলবে? ছি 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 ছি, দেখো তো কাণ্ডখানা, এই যে নতুন বউ, তুমি যে এখানে রাতে কি করে রইলে সে তুমিই জানো।
তোমাদের ভরসাতেই কিন্তু ওকে এখানে রেখে যাবো নিরুদি, আমাকে সোমবার চাকরিতে যেতেই হবে।
আমি আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবো বউকে, এখানে থাকতেই দেবো না।
না না তা হবে না, আমার মায়ের ভিটেতে সন্ধে দেবে কে, তাহলে রাতে তোমাদের ওখানে শোবার জন্য নিয়ে যেও।
বেশ বেশ।
কলকাতায় ফিরে অপুর আর কিছু ভালো লাগে না, কেবল শনিবারের অপেক্ষায় দিন গুনতে থাকে। বাড়ি গিয়ে দেখল এই সাত আট দিনের মধ্যেই অপর্ণা বাড়ির চেহারা একেবারে বদলে ফেলেছে। তেলিবাড়ির বুড়ি ঝিঁকে দিয়ে নিজের তত্ত্বাবধানে ঘরের দেওয়াল লেপে ঠিক করিয়েছে, দাওয়ায় মাটি ধরিয়ে দিয়েছে, রাঙা এলামাটি এনে চারদিকে রং করিয়েছে, নিজের হাতে এখানে তাক ওখানে কুলুঙ্গি বানিয়েছে, সারা বাড়ি যেন ঝকঝক তকতক করছে। মাসখানেক ধরে প্রতি শনিবার বাড়ি যাতায়াত করবার পর অপু দেখল তার যা আয়, ফি শনিবার বাড়ি যাওয়ার খরচ তাতে কুলোয় না। সংসারে দশ বারো টাকার বেশি মাসে এ পর্যন্ত সে দিতে পারেনি, এতে সংসার চালাতে অপর্ণাকে দস্তুর মতো বেগ পেতে হয়, অতএব ঘন ঘন বাড়ি যাওয়া বন্ধ করল অপু। অগত্যা এখন ডাক পিওনি ভরসা। জন্মাষ্টমী ছুটিতে বাড়ি যাওয়ার কথা, কিন্তু দিনগুলো মাসের মতো দীর্ঘ। বাড়ি যখন পৌঁছল তখনও সন্ধে কিছু দেরি। অপর্ণা ঘরের মধ্যে প্রদীপের সামনে মাদুর পেতে বসে কি একটা বই পড়ছে। অপু পা টিপে টিপে তার পেছনে গিয়ে দাঁড়াল।
তুমি?
হঠাৎ কি একটা শব্দে সে পেছন ফিরে তাকাতেই ভয়ে ধড়মড় করে ওঠার চেষ্টা করতেই অপু হো হো করে হেসে উঠল।
কেমন জব্দ, আচ্ছা ভীতু তো?
বারে পঙ্কম করে বুঝে আচমকা ভয় দেখাতে আছে, কটার গাড়িতে এলে তুমি এখন? ও তাই বুঝি আর ছ সাত দিন চিঠি দেওয়া হয়নি, আর আমি ভাবছি।
তারপর তুমি কেমন আছো বলো, মায়ের চিঠি পেয়েছ?
তুমি কিন্তু রোগা হয়ে গেছ, অসুখ বিসুখ হয়েছিল বুঝি?
আমার এবারকার চিঠির কাগজটা কেমন, ভালো না? তোমার জন্য এনেছি ২৫ খানা,
তারপর রাতে কি খাওয়াবে বলো?
কি খাবে বলো? ঘি এনে রেখেছি, আলু পটলে ডালনা করি আর দুধ আছে।
পরদিন সকালে উঠে অপু অবাক হয়ে দেখল বাড়ির পিছনের উঠোনে অপর্ণা ছোট ছোট বেড়া দিয়ে শাকের ক্ষেত, বেগুনের ক্ষেত করেছে, দাওয়ার ধারে ধারে গাঁদার চারা বসিয়েছে, রান্নাঘরের চালায় পুঁই লতা, লাউ লতা ঝুলছে।
এই শোনো, আজ পুঁই শাক খাওয়াবো আমার গাছের। ওই দোপাটিগুলো দেখো কত বড়, না? নিরুপমা দিদি বীজ দিয়েছেন। আর একটা জিনিস তো দেখো, এসো এসো দেখাবো।
অপুর সারা শরীরে একটা আনন্দের শিহরণ বয়ে গেল। অপর্ণা যেন তার মনের গোপন কথাটি জেনে বুঝেই কোথা থেকে একটা ছোট চাঁপা গাছের ডাল এনে লাগিয়েছে।
আচ্ছা, এত ফুল থাকতে চাঁপা ফুলের ডাল যে পুঁততে গেলে?
জানিনি, যাও।
অপু তো লেখেনি, চিঠিতে তো এ কথা অপর্ণাকে জানায়ওনি যে মিত্তির বাড়ির কম্পাউন্ডের চাঁপা ফুল গাছটা তাকে কি কষ্টই না দিয়েছে এই দুই মাস। চাঁপা ফুল যে হঠাৎ তার এত প্রিয় হয়ে উঠেছে এ কথাটা মনে মনে অনুমান করবার জন্য এই কর্মব্যস্ত সদা হাসিমুখ মেয়েটির ওপর তার মন কৃতজ্ঞতায় ভরে উঠল।
শোনো না, এখানে একটু বেড়া দিয়ে ঘিরে দেবে? মা গো, কি ছাগলের উৎপাত তোমাদের দেশে, চারা গাছ থাকতেই দেয় না। রোজ খেয়ে দে সারা দুপুর কঞ্চি হাতে দাওয়ায় বসে ছাগল তাড়াই আর বই পড়ি। দুপুরে রোজ নিরুদি আসেন জানো, ও বাড়ির মেয়েরাও আসে। ভারী ভালো মেয়ে কিন্তু নিরুদিদি।
আজ সারা দিন বর্ষা, সন্ধ্যের পর এক টানা বৃষ্টি নেমেছে, হয়তোবা সারা রাত ধরে বর্ষা চলবে। বাইরে কৃষ্ণ অষ্টমীর অন্ধকার মেঘে ঘনীভূত করে তুলেছে।
রান্নাঘরে এসে বসবে, গরম গরম সেঁকে দি।
তা হবে না, আজ এসো আমরা দুজনে এক পাতে খাবো।
অপর্ণা প্রথমটা রাজি হল না, অবশেষে স্বামীর পীড়াপীড়িতে বাধ্য হয়ে একটা থালায় রুটি সাজিয়ে খাবার ঠাঁই করল।
ও হবে না, তুমি আমার পাশে এসে বসো, এসো। ওরকম বসলে চলবে না, এদিকে এসো।
একটু পরে সে বাঁ হাতে অপর্ণার গলা জড়িয়ে ধরে বলল,
এবার এসো দুজনে খাই।
মা গো মা, তোমার মাথায় বদখেয়াল আসেও বটে, দেখতে তো খুব ভালো মানুষটি।
লাভের মধ্যে অপর্ণার এক প্রকার খাওয়াই হল না সেই রাতে। অন্য মনস্ক অপু গল্প করতে করতে থালার রুটি ওঠাতে ওঠাতে একাই প্রায় শেষ করে ফেলল। পাছে স্বামীর কম পড়ে যায় এই ভয়ে সে বেচারি খান দিনের বেশি নিজের জন্য নিতে পারল না। খাওয়া দাওয়ার পর অপর্ণা বলল,
কই, কি সব বই এনেছো বললে, দেখি।
দুজনেই কৌতুক প্রিয় সমবয়সী সুস্থ মন, বালক বালিকার মতো আমোদ করতে, গল্প করতে, সারা রাত জাগতে, অকারণে অর্থহীন বকতে দুজনেরই সমান আগ্রহ, সমান উৎসাহ। অপু একখানা নতুন আনা বই খুলে বলল,
পড়ো না।
অপর্ণা প্রদীপের সলতেটা চাঁপার কলির মতো আঙুল দিয়ে উস্কে দিয়ে পিলসুজটা আরো কাছে টেনে নিল। পরে সে লজ্জা করছে দেখে অপু উৎসাহ দেবার জন্য বলল,
কই দেখি, পড়ো।
পড়ি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা।
বাহ, অপূর্ব।
যাও তো।
অপু পড়ার প্রশংসা করতেই অপর্ণা বই মুড়ে বন্ধ করল। স্বামীর দিকে উজ্জ্বল মুখে তাকিয়ে কৌতুকের ভঙ্গিতে বলল,
পড়া থাকবে, তুমি একটা গান করো না।
একটা টিপ পরো না খুকি, ভারী সুন্দর মানাবে তোমার কপালে।
খানি পাঁচে কত, যাও।
সত্যি বলছি অপর্ণা, আছে টিপ?
আমার বয়সে বসে টিপ পরে? আমার ছোট বোন শান্তির এখন টিপ পরবার বয়স।
কিন্তু শেষে তাকে টিপ পরতেই হল, সত্যি ভারী সুন্দর দেখাচ্ছিল। প্রতিমার চোখের মতো টানা আয়ত সুন্দর চোখ দুটোর ওপর দীর্ঘ ঘন কালো জোড়া ভুরুর মাঝখানটাতে টিপটা মানিয়েছে কি সুন্দর! অপুর মনে হল এই মুখের জন্যই জগতের টিপ সৃষ্টি হয়েছে। প্রদীপের স্নিগ্ধ আলোয় এই টিপ পরা মুখখানি বারবার সতৃষ্ণ চোখে চেয়ে দেখবার জন্যই।
কি সুন্দর দেখাচ্ছে তোমার অপর্ণা!
ছাই দেখাচ্ছে, এই বয়সে কি টিপ পানায়? কিন্তু বললে তো আর কথা শুনবে না তুমি।
না গো পরের মেয়ে, শোনো একটু সরিয়ে এসো তো।
একটু জ্বালাতন তুমি করতে পারো না?
আচ্ছা আমায় দেখতে কেমন দেখায় বলো না, সত্যি কেমন মুখ আমার, ভালো না পেঁচার মতো?
মিশ্রী পেঁচার মতো।
আর তোমার মুখ তো ভালো, তাহলে হয়েই গেল। যাই শুয়ে যাই, রাত কম হয়নি, কাল ভোরে আমার।
এই রাতটা গভীর দাগ কেটে গিয়েছিল অপুর মনে। মাটির ঘরের আনাচে কানাচে, গাছপালায় বাঁশ বনে, ঝিমঝিম নিশীথের এক টানা বর্ষার ধারা, চারদিক নিস্তব্ধ। পূব দিকের জানালা দিয়ে বর্ষা সজল বাদল রাতের দমকা হাওয়া মাঝে মাঝে আসে। মাটির প্রদীপের আলোতে ঘরের ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে সে ও অপর্ণা।
দেখো আজ রাতে মায়ের কথা বড় মনে পড়ছে, মা যদি আজ থাকতেন।
মা সবই জানেন, যেখানে গিয়েছেন সেখান থেকে সবই দেখছেন। এই জানো আমি না মাকে দেখেছি।
অপু অবাক হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে রইল। অপর্ণার মুখে শান্ত স্থির বিশ্বাস ও সরল পবিত্রতা ছাড়া আর কিছু নেই।
শোনো, মাসটা মনে নেই, তোমার সেদিন চিঠি এলো দুপুরবেলা, বিকেলে আঁচল পেতে পাঞ্চালের পিঁড়েতে শুয়ে ঘুমিয়ে পড়েছি, সেদিন সকালে উঠোনের ওই লাউ গাছটাকে পুঁতেছি, কঞ্চি কেটে তাকে উঠিয়েছি, খেতে অনেক বেলা হয়ে গিয়েছে বুঝলে, তারপর স্বপ্নে দেখছি একজনকে, দেখতে বেশ সুন্দর, লাল পেড়ে শাড়ি পরা, কপালে সিঁদুর, তোমার মুখের মতো আদল, আমায় আদর করে মাথার চুলে হাত বুলিয়ে বলছেন, ও আবাগির মেয়ে অবেলায় শুয়ো না, ওঠো, অসুখ বিসুখ হবে আবার। তারপর তিনি হাতের সিঁদুরের কৌটো থেকে আমার কপালে সিঁদুর পরিয়ে দিতেই আমি চমকে জেগে উঠলাম। এমন স্পষ্ট আর সত্যি বলে মনে হল যে তাড়াতাড়ি কপালে হাত দিয়ে দেখতে গেলাম সিঁদুর লেগে আছে কিনা। ও মা, দেখি কিছুই নেই, বুকটা কেমন ধড়াস করে উঠল। চারদিকে অবাক হয়ে চেয়ে দেখি সন্ধে হয়ে গিয়েছে, বাড়িতে কেউ নেই। খানিকক্ষণ না পারি কিছু করতে, হাত পা যেন অবশ। তারপর মনে হল এ আর কেউ নয়, ঠিক মা, মা এসেছিলেন এতে সিঁদুর পরিয়ে দিতে, কাউকে বলিনি, আজ তোমার বললাম।
বাইরের বর্ষাধারার অবিশ্রান্ত রিমঝিম শব্দ, একটা কি পতঙ্গ বৃষ্টির শব্দের সঙ্গে তান রেখে এক টানা ডেকে চলেছে, মাঝে মাঝে পূবে হাওয়ার দমকা, অপর্ণার চুলের গন্ধ। জীবনের এই সব মুহূর্ত বড় অদ্ভুত, অনভিজ্ঞ হলেও অপু তা বুঝল। হঠাৎ ক্ষণিক বিদ্যুৎ চমকে যেমন অন্ধকার পথের অনেকখানি নজরে পড়ে, এমন সব চিন্তা মনে আসে। সাধারণ অবস্থায় সুস্থ মনে সারা জীবনেও সেসব চিন্তা মনে আসত না। কেমন একটা রহস্য আত্মার অদৃষ্ট লিপি, একটা বিরাট অসীমতা। কিন্তু পরক্ষণে চোখ জলে ভরে এল, সে কোনো কথা বলল না, কোনো মন্তব্য প্রকাশ করল না, কেউই কোনো কথা বলল না। খানিক পরে সে বলল, আরেকটা কবিতা পড়ো শুনি বরং।
না, তুমি বরং একটা গান করো।
অপু রবি ঠাকুরের গান গাইল।
বধু মিছে রাগ করো না করো না, বধু মিছে রাগ করো না করো না।
আর রাত নেই কিন্তু বর্ষাও এলো।
ঘুম পাচ্ছে?
না না, তুমি একটা কাজ করো না, কাল আর যেও না।
অফিস কামাই করবো, তা কি কখনো চলেও পড় না?
ভোর হয়ে এল, অপর্ণা উঠতে যাচ্ছিল। অপু কোন সময় ইতিমধ্যে তার আঁচলের সঙ্গে নিজের কাপড়ের গিঁট বেঁধে রেখেছে, উঠতে গিয়ে টান পড়ল।
ওমা তুমি কি গো, আচ্ছা দুষ্টু তো, এখনই হারানের মা কাজ করতে আসবে, বুড়ি কি ভাববে বলো দেখি, ভাবে এত বেলা অবধি ঘরের মধ্যে। মা গো মা ছাড়ো, লজ্জা করে তো, ছাড়ো লক্ষ্মীটি।
অপু ততক্ষণে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়েছে।
ছি ছি, এখনই বুড়ি এলো বলে তোমার পায়ে পড়ি, ছাড়ো না ছাড়ো না।
অবমা ভোর হয়ে গেছে,
অপু
হেসে উঠে আঁচলের জিনিস খুলে দিল।
যাও
যাই,
অফিস কামাই করে সে দিনটা অপু বাড়িতেই রয়ে গেল। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। অপু অপর্ণার জীবন কোন দিকে বইবে, নিশ্চিন্দিপুরে অপু আর ফিরবে কোনোদিন, এইসব প্রশ্নের উত্তরের সাথে আমি আসছি আগামী সপ্তাহে অপরাজিত দ্বিতীয় এবং শেষ পর্ব নিয়ে। টিল দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আর প্রত্যেক রবিবার সন্ধে 6টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।